আসসালামু আলাইকুম। অদ্ভুতের 321তম এপিসোডে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। তো চলে এলাম আজকে আপনাদের কাছে 321তম এপিসোড নিয়ে, এবং নিয়ে এলাম যথারীতি একটি ভয়ের এপিসোড, এবং থাকছে ভয়ের ঘটনা। রমজান মাস শুরু হয়ে গিয়েছে, আমরা রোজা রাখা শুরু করেছি। আপনাদের কেমন লাগছে? সবার প্রথম দিনটি কেমন কাটলো জানাবেন, আর কমেন্টে জানাতে পারেন অনেক কিছুই, এবং কমেন্টে আপনাদের শোনার অভিজ্ঞতাগুলো জানাতে পারেন। যেমন আজকে আমি শো শুরু করব একজনের ঘটনা দিয়ে, তিনি হচ্ছেন আনাদার দেন আমাদের ডাক্তার ওয়েইচ। তিনি চেয়েছিলেন আজকে একটি ঘটনা পাঠাতে। তিনি আমাকে অতীতে বলেছিলেন যে ভাই আমারও ঠান্ডা লেগেছে, আমিও ঠান্ডা আক্রান্ত, তো সুতরাং এর মাঝে তো কোনো ভয়েস পাঠাতে পারছি না, তবে চেষ্টা করব। আপনি একটু ওয়েট করেন সামনে সপ্তাহ পর্যন্ত, যেটা নাকি আজকের ফলোয়িং ডে সপ্তাহটা ছিল। তো গতকাল রাতে ডাক্তার এইচ আমাকে মেইল করেছেন যে ভাই আমার অবস্থা খুবই খারাপ, কথা বললেই কাশি হচ্ছে, আর এখন আপাতত মনে হয় পাচ্ছি না। যাই হোক, তারপরও উনি যেটা করলেন, শেষ মুহূর্তে উনি একটি ঘটনা কষ্ট করে লিখে পাঠালেন। বেশ বড় একটা ঘটনা, বেশ বড় মানে লিখতে গেলে বেশ বড়ই লাগে, বেশ বড় একটা ঘটনা লিখে পাঠালেন এই অসুস্থতার মাঝে। অনেক ধন্যবাদ ডাক্তার এইচ। আমাদের অদ্ভুতের পরিপূর্ণতার মাঝে যে কয়জন মানুষের যথেষ্ট অবদান আছে, তার মাঝে কিন্তু ডাক্তার এইচ একজন। আপনারা জানেন একটা দীর্ঘ সময় জুড়ে ডাক্তার এইচ আমাদেরকে ঘটনা শেয়ার করেছেন, এবং ওনার এই ঘটনা বলার যে স্টাইল, এটা আমার নিজের খুব পছন্দের ছিল, আপনারা অনেকেই বেশ পছন্দ করতেন। যাই হোক, পরবর্তীতে কর্মব্যস্ততার কারণে এবং পারিবারিক কারণে তাকে সরে যেতে হয়েছে। তিনি বর্তমানে বিদেশে অবস্থান করছেন, তিনি নর্থ আমেরিকা অবস্থান করছেন, এবং তিনি চেষ্টা করেন মাঝে মাঝে আমাদেরকে ঘটনা লিখে পাঠাতে, এবং ঘটনা লিখে পাঠাতে তিনি আমাকে অনুরোধ করেন, আমি যেন আমার মতো করে সেটা শেয়ার করে ফেলি। তো যাই হোক, ডাক্তার এইচ শেষ মুহূর্তে তিনি কিন্তু আমাকে একটা ঘটনা পাঠিয়েছেন, এবং তিনি আমাকে অনুরোধ করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা শেয়ার করি, এবং তিনি আমাদেরকে সব রকমের শুভেচ্ছা জানিয়েছেন। তো যাই হোক, এখন আর কথা না বাড়িয়ে আমি চলে যাব মূল অনুষ্ঠানে, এবং চলে আসবো ঘটনা নিয়ে, চলে যাব কয়েক সেকেন্ডের জন্য। আর তার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করবো, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অন্যরাও অদ্ভুতকে শুনতে পায়। ফিরে আসছি কয়েক সেকেন্ডের মধ্যে, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। চলে এলাম অদ্ভুতের মাইক্রোফোনের সামনে, আর নিয়ে এলাম আপনাদের জন্য প্রথম ঘটনা। এই ঘটনাটি আমাদের কাছে শেয়ার করেছেন ডাক্তার এইচ, এবং ডাক্তার এইচকে নতুন করে পরিচয় করিয়ে দেবার মতো কিছু নেই, তিনি অদ্ভুতের একজন অংশ। যারা পুরনো ছিলেন তারা ওনাকে শুনেছেন এবং তার ঘটনার সাথে অভ্যস্ত। তো ডাক্তার এইচ ঘটনাটি কালেক্ট করেছেন কোন একজন মানুষের কাছ থেকে, তিনি যেখানে থাকেন নর্থ আমেরিকার বেশ ঠান্ডা একটা অঞ্চল, সেখানে যাদের সাথে তিনি গল্প গুজব করেন তার ফ্রি টাইমে, তাদের মাঝে একজন তাদের এলাকার একটা পুরনো ঘটনা শেয়ার করেছেন, আজ থেকে প্রায় 150 বছর আগের, অনেক পুরনো। তো উনি কিউরিয়াস হয়ে জিজ্ঞেস করছিলেন এই এলাকার বিভিন্ন রকমের মানে ভৌতিক ব্যাপার স্যাপার, মিথ, এই ধরনের ঘটনা কি কি আছে। তো অনেকে নাকি কথা বলতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন না, যারা একটু বয়স্ক মানুষ তারা এইসব জিনিস একটু ভয় পান, যেখানে ডাক্তার এইচ আলাপ করেছেন তারা একটু মানে মানে কিছুটা আড়ষ্ট অবস্থায় থাকে না, ইয়াং জেনারেশন এই ব্যাপারে আলাপ করতে চায় না, তাদের চিন্তা ভাবনা বা তাদের ডিসকাশন ডিফারেন্ট টাইপের। তো যাই হোক, একজন ডাক্তার এইচকে ঘটনাটি বলেছেন, তো সেটি তিনি আমার কাছে শেয়ার করেছেন, আমি চলে যাচ্ছি সেই ঘটনায় আমার মতো করে শেয়ার করব। এই ঘটনাটি যার সাথে ঘটে তার নাম ছিল উইলিয়াম এবং তিনি নর্থ আমেরিকার একটা ছোট্ট টাউনে বসবাস করতেন এবং তিনি পেশায় ছিলেন একজন কোচম্যান। এবং এই পেশাটা খুব তখনকার সময় বেশ একটা ইম্পর্টেন্ট পেশা ছিল, বিকজ তখন পর্যন্ত ওই এলাকায় রেলওয়ে বসে নাই, মানে এই ছোট্ট টাউনের সাথে কিন্তু পোর্ট ছিল। সেখান থেকে যেই জিনিসপত্র আনা নেওয়া হতো বা সরকারি যে মূল দেখা যেত বিভিন্ন রকম জরুরি জিনিসপত্র আনা নেওয়া করতো সেগুলো কিন্তু স্টেজ কোচের মাধ্যমে হতো, মানে হেভি স্টেজ কোচ এগুলোতে যাওয়া আসা করতো, যেহেতু তখনও রেলওয়ে এস্টাবলিশ হয় নাই। বেশ লম্বা লম্বা দূরত্ব, প্রায় 200-250 মাইল দূরে এগুলো নিয়ে যেতে হতো। তো যারা নাকি এই কোচম্যানগুলো ছিল স্টেজ কোচের, তাদের বেশ অ্যাকচুয়ালি ইম্পর্টেন্স ছিল তখন। তো উইলিয়াম ছিলেন একজন কোচম্যান, তার বাবাও কোচম্যান ছিলেন এবং তিনি এই পেশাটা এনজয় করতেন। তো মোটামুটি তাদের এই ছোট্ট টাউন থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার যে রাস্তা তার ভালোই তার চেনা ছিল, হাতে তালুর মতোই চিনতেন তিনি, কারণ ছোটবেলা থেকে তার বাবার সাথে তিনি এইসব জায়গায় যেতেন, গিয়ে তার বাবা তাকে এগুলো চিনিয়েছে এবং পরবর্তীতে এই কাজেই তাকে ইনভলভ করে দিয়েছে। তো দেখা যেত যে বিভিন্ন সরকারি জিনিসপত্র, কাগজপত্র এবং দেখা যেত অর্থ, বিত্ত, বিভিন্ন জিনিস, এখানকার লোকাল ব্যাংকের জন্য যেসব জিনিসপত্র, সব এই স্টেজ কোচে করে আসতো। তো সেগুলো কিন্তু বেশ ইম্পর্টেন্ট একটা জিনিস এবং এগুলোর সময় বিভিন্ন সময় ড্রাইভার চেঞ্জ হতো। আর সেই সময় এই যে রাস্তাঘাট বড় বড় উঁচু উঁচু গাছ দিয়ে ঢাকা থাকতো, বিভিন্ন জায়গায় উডস ছিল এই রাস্তা, মানে চলার রাস্তার মাঝে বড় বড় উডস, পাইন ওক গাছ, বিশাল বড় বড় পাইন ওক গাছ চারিপাশে ছড়িয়ে ছিটে থাকতো, এর মধ্যে দিয়ে এই ছোট রাস্তা, আর সেখান দিয়ে ঘোড়া যেত এবং দেখা যেত ডাকাত পড়তো। সন্ধ্যার পরে একেবারে অদ্ভুত একটা ওয়েদার তৈরি হতো ওই জায়গায়, দেখা যায় কুয়াশা এসে ছেড়ে ফেলছে চারিদিকে, একদম ভয়ঙ্কর, এবং উলফের ডাক শোনা যেত এরকম। যাই হোক, এগুলো বেশ মিস্টেরিয়াস জিনিস, আর এগুলোকে ওভারকাম করেই কিন্তু কোচম্যানের কাজ করতে হতো। এই কোচম্যানের চলার রাস্তাটা একটু বোঝালাম আপনাদেরকে, যেমন আমাদের দেশে রানার ছিল, রানাররাও কিন্তু অনেক কষ্ট করে রাস্তায় এরকম চিঠি জিনিসপত্র ক্যারি করত। তো নর্থ আমেরিকার এই কোচম্যানরা কিন্তু এই রানারেরই আরো এক্সপ্যান্ডেড ভার্জন, মানে আরো বড় কাজ তাদের। যেমন রানারদের কাছে একটা লিমিটেড আকারে জিনিসপত্র থাকতো এবং লিমিটেড চিঠি বা হালকা টাকা পয়সা বা জিনিসপত্র নিয়ে তারা পৌঁছে দিত, কিন্তু এই কোচম্যানদের দায়িত্বে আরো বড় বড় জিনিস থাকতো। যেমন বড় একটা, যেমন কোচ যখন আসতো স্টেজ কোচ, সেটার মধ্যে অনেক সময় দেখা গেছে সরকারি অনেক সম্পদ আছে ভেতরে, টাকা পয়সা স্বর্ণ গহনা আছে, তখন দেখা যেত সাথে মাত্র হয়তো একজন কি দুইজন তারা সাথে সিকিউরিটি দিছে, এবং দেখা যেত যে এই রাস্তায় আসার মধ্যে এই বনের ভেতরে বা কোথাও ডাকাত পড়ছে, তাদের সাথে গোলাগুলি হতো। এবং এগুলোতে যদি মানে কোনো কারণে যদি ক্যাজুয়ালটি এরকম হতো, হলে দেখা যেত তাদেরকে মেরেই ফেলতো, কারণ ডাকাতরা কখনো চাইতো না তাদেরকে কেউ চিনুক। তো দেখা যেত যে পুরোটাই ওখানে লোপাট হয়ে যেত আর কি। তো উইলিয়ামের কাছে এই কাজ বেশ পছন্দের ছিল, মানে চ্যালেঞ্জিং টাইপের একটা কাজ। তার বাবাও করেছে এবং সেও ছোটবেলা থেকে বাবার কাছ থেকে শিখেছে কিভাবে এই কোচ চালাতে হয়, রাস্তাঘাট চিনতে হয়। তো যাই হোক, সে খুব এক্সপার্ট ছিল এই ব্যাপারে আর তার বেশ ভালো লাগত। শীতের সময় যখন নাকি যেহেতু ঠান্ডা পড়তেছে, তখন দেখা যেত এই জিনিসগুলো স্লো হয়ে যেত, কারণ বরফ পড়তো এবং পুরো জায়গায় রাস্তার মধ্যে বরফে পিচ্ছিল হয়ে থাকতো, তখন রাস্তায় চলাফেরা কিন্তু কমে যেত। এই যে রাস্তা উডসের মধ্যে দিয়ে গেছে, এগুলো চলার জন্য অনুপযোগী হয়ে যেত অনেক জায়গায়, কারণ বরফ পড়ে অনেক জায়গায় দেখা যাচ্ছে উঁচু হয়ে গেছে, ওখান থেকে চলাও কঠিন। দেখা যেত যে ওখানকার যারা লোকাল পিপল তারাই ওই রাস্তাটা ক্লিন রাখতো তাদের নিজের স্বার্থে, যাতে তাদের জিনিসপত্র আসতে পারে, কারণ যোগান তো আসতে হবে, বিভিন্ন যোগান, এবং শহরের সাথে কমিউনিকেশন রাখতে হবে মূল শহর থেকে এই ছোট টাউনটার সাথে। তো যাই হোক, তারা যতটুকু রাখতে এতটুকুই, এছাড়া দেখা যেত রাস্তা বেশ চলার জন্য বেশ বন্ধুর হয়ে যেত, আর উলফের ভয় আছে, উলফ চলাফেরা করে এবং এরা প্যাক মানে দল বেঁধে চলে। তো যাই হোক, তো শীতে মোটামুটি চলাফেরা কমে যেত, খুব ইম্পর্টেন্ট কোনো যদি কনসাইনমেন্ট থাকতো তখন আসতো এদিকে। আর উইলিয়াম তখন কাজ করতো একটা কোম্পানির আন্ডারে, সেই কোম্পানি কি করতো, এই কোচ প্রোভাইডার, তাদের এই কোচ সার্ভিসটা তারা প্রোভাইড করে। তো শীতের সময় দেখা যেত যে কোচ সার্ভিসের কাজ খুব কমে যেত, দেখা যেত যে খুব কাছাকাছি জায়গায় যদি কোনো কিছু পাঠাইতে হতো তখন পাঠাতো, অথবা দেখা যেত অল্প স্বল্প ছোটখাটো ডেলিভারি থাকলে তখন একটা ঘোড়া দিয়ে তাদেরকে পাঠিয়ে দিত, বলতো যে এই ঘোড়ায় করে চলে যাও, এবং এই স্যাডেল ব্যাগে করে ক্যারি করে নিয়ে যেত, যেটা ইম্পর্টেন্ট ডকুমেন্টস বা কিছু সাপ্লাই দিতে হলে। তো ইনকাম অনেকটাই কমে যেত আসলে। তো উইলিয়াম এগুলো মেনে নিছিল এবং তাদের ওখানে যারা থাকতো তারা শীতের সময় সবাই জানতো যে সবারই মোটামুটি মানে ইনকাম কমে যাবে। তো একদিন এরকম সন্ধ্যায়, শীতের সন্ধ্যায় উইলিয়াম গেছে, সে একটা রেস্তোরাঁয় বসে আছে। বসে সেখানে তার দুই বন্ধুর সাথে গল্প করতেছে। এই সময় তাদের অফিস থেকে একটা ছেলে যে মেসেঞ্জার, সে খবর নিয়ে আসলো, বলল যে তোমাকে বস ডাকতেছে আলাপ করতে। তো বলছে এই সন্ধ্যার সময় এখন কি ব্যাপার, আর বস অফিসে খুলে বসে সেই সময় কি ব্যাপার, এখন তো কোনো কাজই থাকে না শান্ত। তো বলল সেটা যাই না, তুমি এসে দেখা করো, তোমাকে আমাকে বললো এই খবরটা দিতে। তো উইলিয়াম বন্ধুদের সাথে তার মিটিং শর্ট করে সে হেঁটে বেরোয় গেল। ঠান্ডার সময় রাস্তার মধ্যে একদম মানে কটকটা ঠান্ডা, বাইরে কটকটা ঠান্ডা, সে কানে তার শেরপা জ্যাকেটের কলার উঠায় নিছে কান ঢেকে, কানটা মাফলার দিয়ে ঢেকে রাখছে। রাস্তা দিয়ে হেঁটে আসছে, বুটের শব্দ হচ্ছে খটখট খটখট রাস্তায়। এবং কাছে গিয়ে দেখলো যে তার যে তাদের যে অফিস, অফিসের বাইরে তখন ল্যাম্পপোস্ট ছিল, তখনও ওই জায়গা পর্যন্ত ল্যাম্পপোস্ট বিদ্যুৎ সাপ্লাই হয় নাই, ওইটার মধ্যে একটা প্রদীপের মতো জ্বলতো আর কি, আগুনের মতো জ্বলতো, ওইটা জ্বলতেছে। তো উইলিয়ামের কাছে মনে হলো ঠান্ডার চোটে যদি ওই আগুনটা হাতে নিয়ে একটু পোহাইতে পারতো সেরকম ভালো লাগতো তার কাছে, কিন্তু সেটা তো আর যাবে না। কাছে কি অগত্যা ল্যাম্পোস্টেন্ডে দু এক মিনিট দাঁড়ায় থাকলো, সে তাকায় দেখতেছে বেশ মিস্টিরিয়াস লাগতেছে। ঠান্ডায় চারিদিকে ছেয়ে গেছে টাউনের চারিপাশ, মানে হালকা কুয়াশা ভর করে ফেলছে, এবং সবকিছু কেমন জানি ভৌতিক লাগতেছে অবকাঠামোগুলো আকাশের আলোতে ডিফারেন্ট। তো যাই হোক, সে আস্তে আস্তে হেঁটে একসময় অফিসে ঢুকলো। তো অফিসে ঢুকে দেখলো যে তার যে বস তার রুমে একটা সুন্দর বিদিম জ্বলতেছে, খুব লাক্সারিয়াস, এবং ওইটা মানে গোল্ড প্লেটেড, চকচক করতেছে আলোতে। ওই সেই বিদিমের ওই পাশে বসে আছে তার বস, তাকে বলতেছে যে হ্যালো উইলিয়াম, গুড ইভিনিং। তো সে বলল যে কি ব্যাপার বস, এই সন্ধ্যার সময় আমাকে ডেকে পাঠাইছেন কেন? বলে তোমার জন্য কাজ আছে। বলে কি কাজ? বলে আমাদের এখানে দুজন নতুন অতিথি আসছে পোর্টে, এবং তারা খুব ইম্পর্টেন্ট মানুষ, তাদেরকে পৌঁছে দিতে হবে তোমাকে। উইলিয়াম বলল যে কোথায়? বলে যে মাইনিং সাইটে, ওখানে মাইনিং সাইট আছে, ওখান থেকে 200 মাইল দূরে। বলতেছে 200 মাইল দূরে ওখানে মাইনিং সাইট আছে, মাইনিং ক্যাম্পস, এবং ওইখানে মাইনিং ক্যাম্পগুলো যারা চালাচ্ছে সেই কোম্পানিরই মানুষ এটা। হ্যাঁ, মানে ওই মাইনিং ক্যাম্পগুলো চালাচ্ছে বিভিন্ন কোম্পানি লেজ নিত তখন, এবং ধনী ধনী কোম্পানি, এগুলো তখন ইংল্যান্ড থেকে আসতো। হ্যাঁ, এবং দেখা যেত যে নর্থ আমেরিকার ওই সাইড থেকে যেসব এলাকা একটু মানে অ্যাডভান্সড, ওখান থেকে আসতো। তো বলছে যে ওরা আসছে, এবং ওখান থেকে দুজন গেস্ট আসছে, তাদেরকে তোমার পৌঁছায় দিতে হবে ওখানে, এবং এটার জন্য আমাদের কোচ রেডি আছে, তুমি চলে যাবা কালকে সকাল 9টায় তুমি রওনা দিবা। উইলিয়াম একটু অবাক হলো, বলল যে বস রাস্তার অবস্থা তো জানেন, যে ঠান্ডা, যে অবস্থা, এখানে বেরোনো যাচ্ছে না, রাস্তায় যদি এরকম তুষার জমে থাকে, বরফ জমে থাকে, আমি কিভাবে কি পার করব। তো বস বলতেছে না আমি খবর নিছি এখান থেকে, তাদের আসলে অনেক মানুষ থাকতো, খবর নিছি রাস্তা মোটামুটি আছে, ক্লিয়ার আছে, রাস্তার মধ্যে হ্যাভি স্নো ওভার পড়ে নাই, তবে কিছু কিছু জায়গায় পিচ্ছিল হয়ে গেছে রাস্তা, তুমি কেয়ারফুল তোমার চালাইতে হবে, এবং তোমাকে একটা খুব ভালো কোচ দিতেছে, স্টেজ কোচ with shaded cabin for the coachman, strong axle, আর তিনটা ড্রাফট হর্সেস, এবং ভেরি স্ট্রং ওয়ান্স, তুমি অবশ্যই পারবা এগুলো নিয়ে যেতে। তো শুনে উইলিয়াম একটু হাসলো, হেসে বলল যে এইটা তো নিতে পারবো, বাট রাস্তা যদি ঠিক না থাকে। বলে রাস্তার খবর নিছি ভালো, বাট তোমাকে নিতেই হবে, এটার কোনো আসলে কথা নাই, আর তোমার থেকে পাকা কোনো কোচম্যান আমি এখন পাচ্ছি না, তুমি আমাদের লিস্টে ফার্স্ট আছো, তো তিনটা ড্রাফট হর্সেস পাবা, তো সুতরাং তোমার দুইটা হলেই চলতো, একটা কিন্তু তোমার এক্সট্রা থাকছে, এবং প্রত্যেকটাই খুব ভালো, ওয়েল টেকেন কেয়ার অফ ঘোড়া, তিনটাকেই খুব ভালোভাবে টেক কেয়ার করা হয়েছে, স্ট্রং ঘোড়া, নিয়ে যেতে পারবা, কোনো সমস্যা নেই। তো উইলিয়াম শুনলো, শুনে বলল যে আচ্ছা, মানে সে সবসময় আসলে রেডি, উইলিয়াম সবসময় বিভিন্ন অ্যাডভেঞ্চারের জন্য চিন্তা করে থাকে, কোনো অসুবিধা নেই। তো বলতে তাহলে কিভাবে কি করতে হবে? তো বলল যে শোনো, তোমার আমি অ্যাডভান্স পে করে দিচ্ছি। তাকে একটা লাল রঙের থলে দেয় তার বস, বলে এটা নাও। তো খুব সুন্দর ভেলভেটের থলে, এটা দেখে কিন্তু উইলিয়াম অবাক হয়ে যায়, মানে ভেরি নাইস, বলে মানে খুব সুন্দর। সে বলে যে বস এটা হেভি, ভিতরে কি আছে? বলে এটা এখন তোমার কলার দরকার নাই, এটা কিন্তু তোমার পেমেন্ট, এবং পেমেন্ট কিন্তু যথেষ্ট, মোর দেন যথেষ্ট, সো এটা এখন খুলবা না, এবং এই পেমেন্টটা তোমাকে যারা যাত্রী তারাই করে দিচ্ছে অ্যাডভান্স, বলছে তোমাকে আগে দিতে, এবং তোমাকেই খুলতে না করছে এখন, মানে ইউ শুড বি হ্যাপি, কোনো সমস্যা নাই, এটা নিয়ে যাও, আর কালকে সকাল 9টায় তোমরা রেডি থাকবা, তাদেরই আরেকটা ওখানে ওই টাউনেই একটা সরাইখানা আছে, খুব খুব ওইটা খুব লাক্সারিয়াস, ওখানে সব ধনীরা উঠত, বলতো যে ওই ওই সরাইখানার সামনে সকালে থাকবা তুমি, এবং তাদেরকে পিক আপ করে নিবা, আর ওখানে গেলেই দেখবা যে আমাদের লোক ওখানে কোচ রেডি করে রাখছে, ঘোড়া রেডি করে রাখছে, এবং তোমার জন্য একটা ভালো মানের বন্দুক দিতে বলছি এবং অল এমো ফিল্ড আপ অ্যান্ড এক্সট্রা এমো সহ তোমাকে দিতে বলছি। তো সুতরাং তোমার রাস্তায় কোনো সমস্যা হওয়ার কথা না, আশা করি হবে না। তো তুমি চলে যাওয়ার অসুবিধা নাই, আর ওখানে গেলে রওনা দিবা। যাওয়ার পথের রাস্তা তো আমি জানি না কেমন, ওয়েদারও খারাপ হতে পারে, তো কখন পৌঁছাবা সেটাও জানি না। তো ওখানে পৌঁছানোর পর যদি তোমার ওখানে মানে ফ্লেক্সিবল টাইম মতো থাকা লাগে রওনা দেওয়ার জন্য, ওই সময় তারাই তোমাকে ওখানে ব্যবস্থা করে দিবে বলছে। ওইখানকার যে ফ্যাসিলিটিস আছে ওইখানে তুমি থাকতে পারবা নির্দিষ্ট সময় রওনা দেওয়া পর্যন্ত। আর রওনা দেওয়ার সময় তোমাকে আর কোচ নিয়ে ব্যাক করতে হবে না। উইলিয়াম একটু অবাক হয়, কোচ নিয়ে ব্যাক করতে হবে না? বলে না, ওনারা কেউ ব্যাক করবেন না, তুমি ব্যাক করবা। তোমাকে এখান থেকে ওখান থেকে একটা স্ট্রং ঘোড়া দেওয়া হবে, সেই ঘোড়া নিয়ে ব্যাক করে চলে আসবা, একটা ড্রাফট হর্স ওইটা নিয়ে চলে আসবা। সো দ্যাট শুড বি গুড ফর ইউ, আর কোনো সমস্যা নাই। এই তো তো উইলিয়াম বলে যে হ্যাঁ কোনো সমস্যা নাই বস, তাহলে আমি দেখি। বলে হ্যাঁ দেখি না, কালকে সকাল 9টার মধ্যে কিন্তু চলে আসবা। তো উইলিয়াম বলে ওকে বস। বলে সে তার যে তাকে যে ব্যাগটা দিছে তোলাটা সেটা সেরকম নাড়া দেয়, যে নাড়া দেওয়ার পর মনে হয় ভেতরে বেশ ভারী কিছু কয়েন টাইপের এরকম। তো সে অবাক হয়, ভারী ওজন এরকম মানে কয়েন। তো সে বলে বস, সে বলে যে এই দ্যাটস গুড, আমি কি দেখবো? বস বলে নো নো নো, ডোন্ট লুক অ্যাট ইট নাও, আই টোল্ড ইউ যে তুমি এটা খুলবা পরে, যাও বাসায় চলে যাও। অ্যান্ড ওইটা খুব ভালো অ্যামাউন্ট কিন্তু, মানে তোমার জন্য মোর দেন এনাফ। তো উইলিয়াম বসের কাছ থেকে বিদায় নিয়ে বের হয়, বের হয়ে দেখে যে অফিস থেকে বের হয়ে দেখে এখনই নিশুতি হয়ে গেছে, চারপাশে বেশ ঠান্ডা, মানে মানুষজন কেউ নাই, রাস্তাঘাট ফাঁকা, একদম ছোট্ট টাউন। সেখানে সে যে রেস্টুরেন্টে বসে কথা বলতেছিল বন্ধুদের সাথে সেটাও বন্ধ হয়ে গেছে। যাই হোক, হাঁটতে হাঁটতে বাসায় চলে আসলো। নির্জন রাস্তায় শুধু বুটের শব্দ, নেড়া গাছ কতগুলা এর মধ্যে, ঠান্ডা এর মধ্যে আসছে বাসায়। উইলিয়াম নতুন বিয়ে করছিল, তো তার ওয়াইফ তাকে দেখে বললো যে কি ব্যাপার তুমি আজকে এত লেট করে আসছো? বলতেছে আসলে অফিসে ডাকছিল, তো অফিসে যে দেখলাম যে একটা কাজের অর্ডার পড়লো নতুন। তার ভাই বলছে কোথায় এত রাতের বেলা কিসের কাজের অর্ডার? বলে যে না নতুন একটা ডেলিভারি দিতে হবে। বলে ডেলিভারি দিতে হবে? বলে যে হ্যাঁ বেশ দূরে, এখান থেকে প্রায় 200 মাইল দূরে অমুক জায়গায়। তার ওয়াইফ শুনে একটু মানে অবাক হয়ে যায়, এত দূরে তুমি কিভাবে কি যাবা, ঠান্ডার মধ্যে রাস্তাঘাট জমে গেছে। বলে এখন কিছু করার নাই, অফিস থেকে দিছে এবং এটার জন্য খুব ভালো একটা অ্যামাউন্ট পে করছি ইন অ্যাডভান্স। এবং সেটা মানে সে থলেটা বের করে দেখাইলো। তো তার ওয়াইফ বলে যে এটা কি? বলে ধরো তুমি। তো তোর ওয়াইফ ধরে দেখতে অনেক ভারী। বলে বাহ, এটার মধ্যে তো একটু খুলতে গেছে। বলে না 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 না, খুলো না, এটা একটা নিষেধ আছে, বলছে এটা খোলা যাবে না, এটা খুলতে হবে যখন আমি ব্যাক করবো তখন খুলবো, মানে আমার কাজ শেষ হলে, এর আগে খুলতে নিষেধ করছে। এইটা নাকি কাস্টমারের ডিমান্ড, কাস্টমার বলছে এটা। তো তার ওয়াইফ বলে যে আচ্ছা ডিমান্ড? বলে যে হ্যাঁ ডিমান্ড। তারা বলছে যে নো, এটা অবভিয়াসলি মানে এটা খোলা যাবে না যতক্ষণ পর্যন্ত আমি কাজ শেষ না করবো। বলছে আচ্ছা। তো সে বলে এটা রেখে যাবো বাসা, এটা তো আমার দেওয়ার দরকার নাই, রাস্তাঘাট খারাপ, আমার একটু টেনশন হচ্ছে যে রাস্তাঘাট খারাপের মধ্যে আবার ওই যে ডাকাত ইত্যাদি ইত্যাদি, পশু নিয়ে আমি চিন্তা করি না, উলফ প্যাক নিয়ে চিন্তা করি না, ওর ব্ল্যাঙ্ক শট করলে একটু চলে যায় এদিক ওদিক। তো তার ওয়াইফ খুব টেনসড হয়ে যায়। তো রাতে তাকে যত্নগত্তি করে, বলে যে তুমি সাবধানে যাও, তোমার এই কাজটা আমার পছন্দ না, তোমার শীতের মধ্যে এরকম দূরে যেতে হয় বরফের মধ্যে এসে। তো উইলিয়াম বলে যে ইটস ওকে, এখন এটা তো আমার বাবাও করছে, আমিও করি, কি করার, এই এলাকায় ট্রেন না আসা পর্যন্ত আসবে, লোকোমোটিভ চলে আসবে খুব শীঘ্রই, তা আগ পর্যন্ত কিন্তু এইটাই আসলে ব্যাপার, এছাড়া আর কিছু কোনো উপায় নাই। আর লোকোমোটিভ চলে আসলে কিন্তু আমার জব সুইচ করতে হবে, অথবা ছোটখাটো কোনো কাজে মালপত্র আনা নেওয়াতে বিজি হয়ে যেতে হবে। এখন যেমন মোটামুটি একটু ফ্রি টাইম থাকে, আবার দূরে যাই আবার কাছে আসি, এগুলো আর করা যাবে না, তখন নিয়মিত কাজ করতে হবে। যাই হোক, রাতের বেলা উইলিয়াম বাসায় থেকে ওয়াইফের সাথে গল্প গুজব করে সে ঘুমায় শেষ রাতের দিকে। আর সকালে উঠে সে তাড়াতাড়ি রেডি হয়ে ভদ্রলোকের মতো একটু ড্রেস আপ করে খুব ভালো মতো, যেহেতু তাকে বলছে যে ওখানে এলিট মানুষরা চড়বে তার কোচে এবং তাদের ড্রেস আপ ওরকম হইতে হয় কোচম্যানকে, তো সেইভাবে সে ড্রেস আপ করে তার সাথে সে তার বাসার থেকে বিদায় নিয়ে রওনা দেয়। এবং রওনা দিয়ে দ্রুত চলে আসে সেই সরাইখানার সামনে। তো এসে দেখতেছে যে সরাইখানার একেবারে গেটের কাছে একদম ঝকঝকে বার্নিশ করা একটা স্টেজ কোচ রাখা, মানে এত সুন্দর, মানে একদম ঝকঝক করতেছে, গেটের মতো চেহারা দেখা যায় পলিশ করা, এবং তাদের কোম্পানির নাম লেখা সোনালি কালার দিয়ে, ব্ল্যাক এর উপর সোনালি কালার দিয়ে, চাকাগুলো একদম হোয়াইট কালারের করছে এবং তার বর্ডারে সোনালি পোঁচ দেওয়া পুরোটা। এবং দেখলো যে চাকার নিচে এক্সেলের এখানে আলাদা একটা শক অ্যাবজর্বের ব্যবস্থা তৈরি করছে, মোটামুটি বুঝালো বেশ ওয়েল ইঞ্জিনিয়ার একটা কোচ এটা, তো দেখে বুঝলো। এবং তার যে সিট সেটাও দেখলো যে খুব সুন্দর, এর আগে কিন্তু এই কোর্সটা সে চালায় নাই। আর এটার সাথে তিনটা ড্রাফট হর্সেস লাগানো এবং বেশ বড় বড়, মানে এগুলার ড্রাফট হর্স এগুলা কিন্তু বেশ বড় বড় সাইজের, এবং এটার যে হুফের কাছে খুরের কাছে বেশ পশমের মতো এরকম, এবং কেশর গুলা বড় বড়। তো বুঝলো যে এটা বেশ একটা রাজকীয় গাড়ি। তো উইলিয়ামের কোনো কথা নাই, সে উঠে বসে দেখলো নিজের যে সোফার সিট এটাও বেশ আরামের, গদি খুব সুন্দর এবং পাশ থেকে ঢাকা, মাথার উপর একটা ছোট্ট শেডের মতো দেয়া, মানে উপর থেকে যদি বাতাস টাতাস স্নো টনো পড়ে এই পাশে তার লাগবে না। সে চাইলে মোটামুটি এখানে কিছু জিনিস টেনে টুনে আরো সুন্দর করতে পারে। যাই হোক, ভালোই লাগলো তার কাছে, এবং তাকে সেই তাদের কোম্পানির লোক সেখানে তার হাতে বন্দুক দিয়ে দিল, এক্সট্রা অ্যামো দিল, তার সোফার সিটের নিচে ঢোকায় রাখা যায় ওইটা, সে খুলে সেগুলো ঢুকাইলো, ঢুকায় তার বন্দুকটা রাখলো সোয়ায়, এবং তখন বললো যে ওকে তুমি দেরি হয়ে যাও রওনা দেওয়ার জন্য। তার ঘোড়াগুলো পা ঠুকতেছে রীতিমতো, এবং সবচেয়ে অবাক কাণ্ড যে একটু অবাক হলো যে এটা উইলিয়াম, যে তিনটা ঘোড়াই কালো কুচকুচে কুচকুচে, তিনটা কালো ঘোড়া, মানে তার ঘোড়াগুলো কুচকুচে কালো এবং খুব ওয়েল ম্যানার্ড, কথা শুনতেছে, পা ঠুকতেছে কিন্তু কথা শুনতেছে। দেখলো ঘোড়াগুলো খুব মানে মানে খুব ই মতো দাঁড়াই গেল, খুব সারিবদ্ধ ভাবে দাঁড়াই গেল চুপচাপ। এই সময় সে বুঝতে পারলো যে তার এখানে তার প্যাসেঞ্জার উঠতেছে। তো আস্তে করে সে মাথা ঘুরায় দেখলো দুইজন লেডি উঠতেছে, এবং তাদের মুখের সামনে এরকম ইটানা, চেহারাটা ভালো মতো দেখা যাচ্ছে না। তারা উঠলো, সেই তার কোচে উঠলো, উঠে বসলো, এবং সাথে সাথে তাদের কোম্পানির লোক এসে বললো যে কোচে বসছে এরা, গেস্ট বসছে, তো তুমি রওনা দাও। তো বলে তাদের সাথে কথাবার্তা বলে সে রওনা দিয়ে দিল, চলা শুরু করলো উইলিয়ামের কোচ। এবং সে বুঝলো যে এই কোচ যথেষ্ট আরামদায়ক, এবং কোচের মধ্যে যথেষ্ট মানে সুন্দর শক অ্যাবজর্বিং এর ব্যবস্থা রাখা হয়েছে, যেটাতে তার গাড়ি, সে অনেক কোচ চালাইছে এরকম সুন্দরভাবে ব্যালেন্সড আউট হয় না, এত সুন্দরভাবে শকগুলো আটকা যাচ্ছে, এবং ঘোড়াগুলো খুব ওয়েল ম্যানার চলতেছে। তো সে বুঝলো যে এটা তো মানে খুব একটা সমস্যা না, আর দুইটা ঘোড়া সাধারণত থাকে, এখন তিনটা, এবং ভালোই টানতেছে। সে তার মতো চেষ্টা করলো স্পিড আপ করতে। প্রথমকার রাস্তাগুলো দেখলো সে যে প্রথম দিকের রাস্তাগুলো বেশ খানিকটা সুন্দর, মানে পরিচ্ছন্ন রাস্তা, পাথর বিছানো রাস্তা, এগুলো উপর দিয়ে চলতেছে। তো বুঝলো যে এখনই যতটুকু যাওয়া যায়, সামনে কি অবস্থা আছে কে জানে, এবং সুন্দর পরিচ্ছন্ন করা রাস্তা, অনেক দূর পর্যন্ত পরিষ্কার করা, কোনো সমস্যা নেই। তো চলতেছে মোটামুটি ভালো একটা স্পিডে, চলতে চলতে সে মোটামুটি বুঝলো যে তার ভাগ্য আজকে সুপ্রসন্ন, যে অনেক সুন্দর সুন্দর করে এই রাস্তাগুলো পাথর, এই যে পাহাড়ের কার্নিশগুলো পার হয়ে সে চলে যাচ্ছে সুন্দর। চলতে 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 একসময় ঝিমুনি লেগে গেল, কারণ অনেক দূরের পথ, দুপুরের পরে। তো সে চিন্তা করতেছে যে এই সোফর ভিতরে যারা আছে, নর্মালি এরকম কোথাও দূরের রাস্তায় চলতে গেলে অনেকে রিকোয়েস্ট করে তাদেরকে থামার জন্য, কারণ দেখা যাচ্ছে যারা এখানেই আছে তারা কিছুক্ষণ বসে, তাদের ওই ভেতরে কিন্তু তাদের টিকোজি সেট আছে, তাদের থার্মো ফ্লাস্ক আছে, তারা ওখানে চেষ্টা করে মানে গরম চা বা ইত্যাদি কফি এগুলো বানায় খেতে আর কি জায়গায়। তো দেখতেছে যে এখানে কোনো রিকোয়েস্ট হচ্ছে না তার কাছে, কেউ কিছু বলতেছে না। তো সে চিন্তা করলো যে এরা তো খুব মানে নীরব মানুষ, কোনো কথা বলে না। যাই হোক, সেও তার মতো থামাচ্ছে না। তো একটা পর্যায়ে দেখা গেছে যে দুপুর পার হয়ে গেল, গড়ায় গেছে, সূর্য ডুবে যাচ্ছে এরকম অবস্থা, এবং বেশ ঝিমুনি লাগতেছে উইলিয়ামের কাছেও। সে মনে করলো তার একটু নেমে হাত পা ঝাড়া দেওয়া দরকার, আবার একটু ভয় পাচ্ছে, কারণ একটু পরেই কিন্তু উডসের রাজত্ব শুরু হবে, গাছপালার রাজত্ব, মানে দুই পাশে গাছ মাঝখান দিয়ে রাস্তা, এবং ওই জায়গায় দুইটা ভয়, এবং এই শীতের সময় বেশি ভয় যে ওই জায়গায় উলফের প্যাক থাকে, এবং এই উলফের প্যাকগুলা মানুষের যদি গন্ধ পায় বা বুঝতে পারে কোনো প্রাণী এখানে চলাফেরা করতেছে, তারা ফলো করা শুরু করে, এবং এরা ওই আশপাশ দিয়ে ঘুরে এবং চান্স পাইলে অ্যাটাক করবে, এরকম একটা অবস্থা। তো এটা একটা ব্যাপার। আর এছাড়া ডাকাতের কিছু ভয় আছে, যে ওই জায়গায় কিছু ডাকাত ওত পেতে থাকে, শীতে একটু কম থাকে কারণ শীতে গাড়ি ঘোড়া কম চলে, বাট ওই ডাকাতদের মূল থাকে কোনো ধনী ব্যক্তি বা কোনো স্টেজ ওয়াগন চলতেছে নাকি, যেখানে অনেক সম্পদ টম্পদ আছে ভিতরে, এদেরও একটা ভয় আছে। তো চিন্তা করলো যে এখানে ঢোকার আগে আমি নিজেই থামি। তো সে ওই উডসের এলাকায় ঢোকার আগে সে গাড়ি থামালো নিজে, থামায় সে গেল, সে গিয়ে সে ওই গেটটা নক করলো ঠকঠক করে, টকটক করে বলতেছে যে এক্সকিউজ মি, আমরা একটু এখানে থামছি, আপনারা চাইলে নামতে পারেন, নেমে একটু যদি রিল্যাক্স হতে চান সেটা হতে পারেন, আমি জাস্ট আমি নিজে একটু রিল্যাক্স হওয়ার জন্য এখানে থামছি। তো ওই পাশ থেকে এক ভদ্রমহিলা খুব সুন্দরভাবে বলল তাকে যে আমাদের প্রয়োজন নাই, তুমি রিল্যাক্স হয়ে তুমি রওনা দাও। তো সে বলতেছে যে আই উইল বি এন্টারিং দ্য উডস, হ্যাঁ, বলতেছে যে এরপর রাস্তা কিন্তু একটু বাম্পি হবে, আর কেমন রাস্তা আমরা জানি না, তো আপনারা একটু কমফোর্টেবলি বসেন এবং স্টে কেয়ারফুল। তো তারা বলতেছে ইয়াস উই উইল, আমরা ঠিক মতোই থাকবো, ইউ মে প্রসিড। তো আর কোনো কথা না বলে উইলিয়াম এসে বসলো, বসে সে ঘোড়া আবার চালিয়ে দিল এবং তার ঘোড়া ছুটে চললো রাস্তা ধরে এবং এক সময় উডসের মধ্যে ঢুকে গেল। যখন এই উডস মানে গাছপালার মধ্যে দিয়ে আর কি, বিশাল গাছপালা, দুই পাশে উঁচু উঁচু গাছ, পাইন ওক এরকম উঁচু উঁচু হয়ে আছে দুই পাশ থেকে মাঝখান দিয়ে চলতেছে এবং রাস্তা এক সময় গাছের জন্য, একে তো এমনি সূর্যের আলো হারায় গেছে, গাছের জন্য অনেকটা দেখে মনে হচ্ছে যে মানুষের যে ই লাগে, ধাঁধা লাগে চোখে, ধাঁধা লাগার মতো, কারণ রাস্তাটা যে বেঁকে গেছে বোঝা যায় না। অনেক সময় দূরের গাছগুলোকে দেখে মনে হয় যে রাস্তা কিভাবে গেছে, এরকম অন্ধকার হয়ে আসলো, একদম অন্ধকার। তো তখন সে সাথে সাথে তার সামনের যে বাতিগুলো জ্বালায় দিল, না জ্বালায় উপায় নেই, এই বাতির একটা ভয় আছে যে এই বাতি জ্বালালে ওই যে ডাকাত ওরা সিগন্যাল পেয়ে যাওয়ার সময় যেখানে কেউ যাচ্ছে, এবং ডাকাতদের ওইখানে চোখ থাকে, তারা জানে মানে যেখান দিয়ে কোনো গাড়ি ঘোড়া গেলে তারা টের পায়, ওরা দেখা যায় যে ওই পাহাড়ের কাছে কোথাও ছোট্ট কুড়ে ঘর আছে ওখানে থাকতেছে, ওরা ওইখানে মানে তককে তককে থাকে আর কি। যাই হোক, এখন কিছু উপায় নেই, তার লণ্ঠন দুটা সে জানাই নিল তার কোচের সামনে এবং সে অবাক একটা জিনিস খেয়াল করলো যে তার যে প্যাসেঞ্জার আছে তারা কোনো বাতি জ্বালাচ্ছে না ভিতরে, তার এই যে ঘোলা কাঠ যে এখানে, এখানে তো মানে ফ্রস্টেড গ্লাস দেওয়া তার এই ইসের কোচের পেছনে, সে কিন্তু ভেতর থেকে কোনো বাতি জ্বলতেছে না। তো সে অবাক হইল যে আরে এরা কি মানে বাতি জ্বালাবে না, ওখানে ব্যবস্থা আছে কিন্তু সুন্দর, ওখানে লন্ঠন আছে জ্বালাইলে সুন্দর আলো আসে, দেখলো না তারা কোনো বাতি জ্বালাচ্ছে না, অন্ধকার মানে ভেতরে ফার্স্ট ক্লাস অন্ধকার। তো সে চিন্তা করলো এরা কি ঘুমাচ্ছে কিনা, মহিলা দুইজন, তো এটা নিয়ে একটু তার ভয় যে দুইজন যেহেতু মহিলা ভেতরে তো এটা নিয়ে তার মধ্যে একটু ভয় আছে। তো সে আবার ভালো মতো ফিল করলো যে তার যে বন্দুকটা ঠিক মতো রাখা আছে নাকি, এরকম হাত দিয়ে পায়ের কাছে দেখলো যে হ্যাঁ বন্দুক ঠিক মতো আছে। আলো জ্বলতেছে, বেশ ঠান্ডা, ঠান্ডা বাড়তেছে, উডসের মধ্যে বেশি ঠান্ডা, জায়গা থেকে কুয়াশা এরকম বের হয়ে একপাশ থেকে আরেক পাশে চলে যাচ্ছে, রাস্তাটাকে ট্র্যাক রাখা খুব মানে বিপদের হয়ে যাচ্ছে। সে বুঝতে পারতেছে যে রাস্তা যদি একটু ভুল করে, অনেক সময় দেখা যাচ্ছে একটা বাক নিয়ে ঘুরে গেলেই এই তার এই কোচের চাকা যদি বেরিয়ে যায় ওদিক থেকে কিন্তু একদম শেষ, পুরো কোচ পড়বে, ঘোড়া সহ সেই নিচে চলে যাবে ওখানে, তো এই ভয়টা আছে। তো এই জন্য কিন্তু সে যে মানে তার কাছে মনে হচ্ছে যে ঘোড়াগুলো খুব ওয়েল ট্রেইনড এই রাস্তায় চলার জন্য, এরা কি রাস্তা দিয়ে চলছে, সে অবাক লাগলো। এই রাস্তা দিয়ে সে গেছিল আজ থেকে প্রায় দেড় বছর আগে, উইলিয়ামের মনে আছে, তখন এরকম উইন্টার না, তখন ইসের সময় স্প্রিং এর সময় সেখান দিয়ে গেছে, তখন তার মনে আছে সে গেছিল আজ থেকে প্রায় দেড় বছর আগে, তখন তার কাছে এরকম মনে হয় নাই, তখন বেশ সুন্দর ছিল রাস্তাঘাট। তো তবে তখনও সে যে ওয়াগনে গেছিল সে ঘোড়াগুলো এত এত ট্রেন ছিল না, এই ঘোড়াগুলো মানে খুবই বেশি ট্রেন। এরকম চলতে চলতে এক সময় বেশ রাত হয়ে গেছে, তখন মানে বেশ রাত, প্রায় রাত আটটা নয়টা বাজে। তো উইলিয়াম চিন্তা করতেছে যে আমি মনে হয় কাছাকাছি চলে আসতেছি, কারণ সে দেখতেছে যে দূরে পাহাড়, এরকম পাহাড়ের উপর থেকে চাঁদ উঠছে, চাঁদের আলো এসে পড়ে গাছের গায়ে যেই বরফের কিছু কিছু অংশ লেগে আছে ওগুলো ঝকঝক করতেছে সাদা। তো সে মনে হলো যে এই গাছের বিন্যাসটা আগে দেখছে, তো সে মোটামুটি ধারণা করে রাখতেছে যে আমি হয়তো আরো ঘন্টা দুই চললে ওই জায়গায় পৌঁছায় যাবো, এরকম চিন্তা করে সে যাচ্ছে। এই সময় হঠাৎ করে সে দূর থেকে উলফের ডাক শোনা শুরু করল, দূর মানে বেশ খানিকটা দূর থেকেই, সে কেয়ারফুল হয়ে গেল, খুব কেয়ারফুল হয়ে গেল, আস্তেই করে রাইফেলটা বের করে হাতে নিয়ে নিল, তার মানে বন্দুকটা হাতে নিয়ে নিল, নিয়ে সে আবার ঘোড়া নিয়ে রওনা দিল। ঘোড়া খুব একটা বিচলিত না, খুব অবাক কাণ্ড যে ঘোড়া খুব একটা বিচলিত না, এরকম উলফের প্যাকের ই পেলে কিন্তু ঘোড়া বেশ বিচলিত হয়ে যায়, কিন্তু এই ঘোড়াগুলো বিচলিত না, এগুলো চলছে এবং খুব অবাক কাণ্ড। তার কাছে মনে হচ্ছে না যে ঘোড়া একটু ক্লান্ত হচ্ছে, শান্ত ঘোড়াকে থামাতে হয়, রেস্ট দিতে হয়, এই ঘোড়াগুলো খুব একটা কিছুই চাচ্ছে না। আর উইলিয়ামও মনে মনে চিন্তা করতেছে যে এই জায়গায় রেস্ট দেওয়ার জায়গা না, এই জায়গায় ঘোড়াকে যদি আমি থামতে দেই, রেস্ট নিতে দেই, বিপদ হওয়ার সম্ভাবনা শতভাগ, এই চিন্তাগুলো চলতেছে সে। এবং একটু পরপর সে উলফগুলোর শব্দগুলো আরো কাছে আসা শুরু করলো, খুব কাছে আসা শুরু করলো। তো উইলিয়াম একটু ভয় পেয়ে গেছে, এখন সে চিন্তা করতেছে যে এগুলো যদি হঠাৎ করে আসে, এবং সে বুঝতেছে যে দুই পাশে যে উঁচু গাছগুলো ছিল ওগুলো নিচু হয়ে গেছে অনেক, মানে তার রাস্তার লেভেলে চলে আসছে, মানে যে কোনো সময় উফ বের হয়ে আসতে পারে দুই পাশ থেকে, এরকম একটা অবস্থা। এবং এক সময় সে চোখের পাশ থেকে খেয়াল করল যে দূরে জ্বলন্ত চোখ, কয়লার মতো চোখ কতগুলো জ্বলতেছে এবং এগুলো তাকে ফলো করে করে আসতেছে বেশ স্পিডে। তো সে বুঝলো যে এগুলো উলফ, তো সে যখন বুঝছে খুব কাছাকাছি আছে এগুলা, তখন সে আর উপায়ন্তর না দেখে সে বুঝলো যে আর উপায় নাই। তো সে শুধু একটু গলা খাকারি দিয়ে বলল যে উলফস উলফস আই এম শুটিং, বলে সে তার বন্দুক বের করে ধুম করে একটা ফাঁকা ফায়ার করলো। প্রচন্ড এরকম নীরব বনভূমির মধ্যে, এই বনভূমির মধ্যে মানে একদম নির্জন বনভূমিতে কামান দাগার মতো শব্দ হলো, দুম করে উঠছে চারিপাশে। এবং সে মানে মনে মনে সাহস জোগানোর চেষ্টা করলো, কারণ এরকম শুট করে সাধারণত উল্ফ সরে যায় ওখান থেকে। আসলেও সে দেখলো যে উল্ফগুলোকে আর দেখতেছে না, সে চলা শুরু করলো আবার। কিন্তু সে খুব অবাক হল যে এই যে সে গুলি করল, গলা খাকারি দিয়ে চিৎকার করে বলল, তার প্যাসেঞ্জারদের ভেতরে কোনো মানে নড়াচড়া নাই, কোন রকম শব্দ নাই, এমনকি আলো আসতেছে না পেছন থেকে। খুব অবাক হল সে, যেটা কি ঘটনা, এরা কি এভাবে ঘুমাইতে পারে নাকি, এরকম রাইফেলের শব্দ শুনলে তো মানে মানে সব কেঁপে যাবে, বনভূমি কেঁপে গেছে শব্দে। এবং উল্ফ কিন্তু সরে গেছে, উল্ফ দেখতেছে না সে। আর বেশ কিছু দূর সে যাওয়া শুরু করলো, যেতে যেতে সামনে গিয়ে একটা বাঘ আছে এই পাশে, গাছপালাগুলো এইভাবে হয়ে আসছে মানে বেশ ঘুরে গেছে এরকম। সেখানে হঠাৎ করে সে দূরে দেখলো, তার এই যে এখানকার লণ্ঠনের আলোতে তার মনে হচ্ছে দূরে সে দেখতে আছে একটা ঘোড়া, এবং ঘোড়ার সামনে মানুষ বসা। তো এখানে একটু বুক কেঁপে উঠছে উইলিয়ামের, কারণ সে মনে করলো যে এইটা তো তাহলে মনে হয় সেই ডাকাত, সেই ডাকাত যেহেতু সে রাইফেল দিয়ে শুট করছে এই শব্দেই ডাকাত আসছে। এবং তার চিন্তাকে মানে একেবারেই মানে ই করতে সমর্থন করতেই মনে হলো সামনের যে ওই ঘোড়া নিয়ে যে দাঁড়ায় আছে সে রাইফেলটা উচ্চ করে দ্রুম করে একটা ফাঁকা ফায়ার করল, বেশ জোরে লাউড শব্দ একইভাবে। এবং সে বুঝতে পারলো, এখান থেকে বুঝতে পারতেছে হালকা আলো ওখানে যাচ্ছে তার কাছে, যে রাইফেলটা তার দিকে তাক করা উইলিয়ামের দিকে। উইলিয়াম বুঝতে পারছে যে এদের হাতের এইম খুব ভালো, মানে ও যে তার দিকে রাইফেল তাক করে রাখছে গুলিটা মিস হবে না, তার গায়ে লাগবে। ওখান থেকে গলা খাকারি দিয়ে তাকে বলতেছে স্টপ অ্যারাউন্ডস অর ইউল সি হোয়াট হ্যাপেন্স নেক্সট, তো চিৎকার করে বলছে। তো ও বুঝতে পারছে উইলিয়াম যে আসলেই তাকে গুলি করবে। তো উইলিয়াম ঘোড়া থামায় ফেলো লাগাম টেনে, তো দেখলো ঘোড়া একবারে শব্দ করে চিহি করে শব্দ করে দুই পা উঁচু করে থেমে গেল জায়গার উপরে। তো উইলিয়াম দাঁড়ায় পড়ছে, তো তারপরে সে শব্দ পেল পেছনে আবার ঘোড়া আসতেছে। তো বুঝতে পারলো যে তার পেছনেও এরকম আরো ঘোড়ার শব্দ, সে দুইটা খুঁড়ের শব্দ পাচ্ছে, যে দুইটা ঘোড়া সে বুঝতে পারছে আরো আসতেছে সামনে একজন। তো সামনে যে ছিল সে কাছে চলে আসলো, এসে উইলিয়ামকে সে ওই গান ধরে রাখছিল ধরে বললো যে নামো গাড়ি থেকে নাম। তো উইলিয়াম নেমে গেল, তো বলছে তোমার মানে আর্মস ইন দ্য গ্রাউন্ড, ফেলে দাও রাইফেল নিচে ফেলে দাও। তো উইলিয়াম তার রাইফেল ফেলে দিল, দেওয়ার পর তাকে ধরে দুই হাত উঁচা করলো, করে তার মাথার মধ্যে বন্দুক ঠেকায় নিয়ে গেল তাকে কাছে গেটের কাছে গিয়ে তারা নক করা শুরু করলো দরজার মধ্যে, যে হুয়েভার ইজ দেয়ার কাম আউট, মানে ভিতরে যে আসো বের হয়ে আসো, উই গট ইওর ম্যান, যদি তুমি বের হয়ে না আসো তাহলে একে আমরা শেষ করে দিব, এরকম বলতেছে ভিতর থেকে বাইরে থেকে দাঁড়ায়। এবং জোরে জোরে অস্থির ভাবে নক করতেছে বারবার দরজার মতো ঠাস 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 করে। তো বলতেছে তা ওখানে আবার চিৎকার করে বলছে ওয়াই দ্য লাইটস আর আউট। এই সময় উইলিয়াম দেখলো যে পেছনে দুইজন যে ঘোড়ার মধ্যে বসা ছিল জন ডাকাত, ওরাও এসে পড়লো দিতে, একজন বয়স্ক আর একজন মিড এজের, আর তাকে যে ধরে আছে সে বেশি ইয়াং। তো তারা দুজন মিলে দরজা ই শুরু করলো, নক শুরু করলো, বলো কাম আউট অর এলস ইউ উইল ফাইন্ড আউট হোয়াট হ্যাপেন্স নেক্সট, বলে মুখ থেকে দেখা গেল তামাক ছিল, তামাকে থুতু ফেললো এবং বলতেছে বারবার। এরপর তারা তাদের যে বন্দুকের পিছনে যে স্টক আছে ওইটা দিয়ে বাড়ি মারা শুরু করলো দরজায়। তো উইলিয়ামের কাছে খুব খারাপ লাগতেছিল, বিকজ এই তাদের যে রাইফেলের কুদু দিয়ে যে বাড়ি মারতেছে তাদের, তার সুন্দর ওয়াগনের যে বার্নিশ নষ্ট হয়ে যাচ্ছে। তো এরকম দুই তিনবার বাড়ি মারার পর হঠাৎ করে শব্দ হলো, শব্দ হলো কি, দরজাটা খুলে যাওয়ার ক্যাচ করে, ক্যাচ করে খুলে যখন যাচ্ছে দরজাটা বাইরের দিকে খুলতেছে, তো যেই লোকটা বাড়ি দিচ্ছিল বয়স্ক লোকটা সে বন্দুকটা বাগায় ধরে একটু পিছায় গেল, কারণ ভেতরে তো বাতি জ্বলতেছে না, তার সামনে বাতি জ্বলতেছে, ওইটার হালকা আলো পাশে পড়ছে। এসে দেখলো যে দরজাটা ওখান থেকে খুলে গেল, এবার মানে পুরা খুলে গেল। এবং এক সেকেন্ডে মনে হলো একটা শব্দ হলো ভিতরতে খ্যাঁক করে, এসে একটা মানুষ বা মহিলা যদি প্রচন্ড স্পিডে উড়ে বাইরে চলে আসে, মানে ঝাঁপায় পড়ে সেরকম ভাবে একটা মহিলা ভেতর ঝাঁপায় পড়লো, এত ক্ষিপ্রভাবে ঝাঁপায় পড়লো লোকটার উপরে, লোকটা রাইফেল দিয়ে গুলি করার এক সেকেন্ড সময় পেল না। তো লোকটার মনে হলো যে মুখের ঠিকটা পুরো মানে হাত দিয়ে যে ধরছিল যে মহিলাটা বেরিয়েছে হাত দিয়ে, মনে হলো চামড়াটা পুরো খুলে নিছে মুখের, এবং এক সেকেন্ডের জন্য ফিরে তাকাইছে যে নাকি ধরে রাখছিল উইলিয়ামকে রাইফেল তার দিকে। তো উইলিয়াম দেখলো যে সম্পূর্ণ মুখে মুখোশ পরা এক মহিলা, মানে মুখটা মুখোশ দিয়ে ঢাকা, এবং মুখোশটা অদ্ভুত একটা মুখোশ, এবং মুখোশের চোখের জায়গায় যে জায়গাটা খোলা আছে ওই জায়গাটা ধক ধক করে জ্বলতেছে, ওই যে উল্ফের চোখ দেখছিল সেরকম। সেরকম উলফের মতো চোখ জ্বলতেছে এবং এক সেকেন্ডের জন্য ঘুরে তাকাইছে মুখোশ পরা মুখটা, এবং পরবর্তী সেকেন্ডে সে ওখান থেকে একটা ঝাঁপ দিল ওই যে উইলিয়ামকে ধরে আসছে তার উপরে, এবং তাকে যে দুই হাত দিয়ে ধরল লোকটার দুই হাতের মধ্যে দাউ দাউ করে মানে আগুন জ্বলে গেল দুই পাশে, মানে দুই হাত পড়তেছে, লোকটা চিৎকার করতেছে, এবং তাকে মুখের মধ্যে একটা থাবা দিল হাত দিয়ে চড়ের মতো, মনে হলো মুখের মধ্যে মানে কোন গ্রিজলি বিয়ার যেভাবে করে মানুষকে ক্ল মারে সেরকম পুরো মুখের এই পাশ থেকে কেটে গেল, মানে মানে চামড়ার একটা অংশ ছিটকে পড়ে গেল, লোকটা ছিটকে কয়েক হাত দূরে পড়ল, এবং সেই মহিলাটা এক লাফ দিয়ে সেই যে কোচম্যানের সিট সেখানে উড়ে গিয়ে পড়ল, মানে যেখানে উইলিয়াম বসত সেখানে পড়ে সে যে লাগামের ইগুলো ছিল সেটাকে ধরে একটা ঝাঁকি দিল, জোরে ঝাঁকি দেওয়ার সাথে সাথে ঘোড়াগুলো মানে মানে দুই পা উঁচু করে চিঁ করে ডাক দিল, ডাক দিয়ে মানে এক ছুট লাগালো ওইখান থেকে। উইলিয়ামের চোখের সামনে দিয়ে কোচটা বিদ্যুতের গতিতে বের হয়ে গেল দৌড়ায়, আর পেছনে যে আরেকজন ডাকাত ছিল সে কিন্তু পলাই গেছে আগে, এই যে এই জিনিসগুলো ঘটার সাথে সাথে দেখার সাথে সাথে তখন যে ঘোড়া নিয়ে ছুটে পলাইছিল। তো উইলিয়াম আবিষ্কার করলো সে একা ওখানে পড়ে আছে রাস্তার উপরে, এবং সে ডানে বামে তাকায় দেখলো চাঁদের আলো হালকা মানে পড়ে আছে, এবং সেখানে ওই যে দুইজন একজনের পুরো মুখের চামড়া ই করে ফেলছে আর একজনকে এরকম পোড়ায় দিয়েছে এবং তার মুখে নিয়ে নেয়, মানে বুঝলো যে দুজনের কারোই আর ই নাই, দুজনই শেষ ওখানে। তো উইলিয়াম জাস্ট তাকা কিছুক্ষণ দেখলো এবং চারিপাশের অবস্থা দেখে আর চিন্তা করতে পারলো না কিছু, সে জ্ঞান হারাইল। উইলিয়ামের যখন জ্ঞান ফিরছে সে দেখতেছে নিজেকে আবিষ্কার করছে একটা হাসপাতালে, সে একটা হসপিটালে তাকায় দেখতেছে সেখানে বেড আরো কয়েকটা বেড এবং তার থেকে দূরে আরেকজন মানুষ শুয়ে আছে হাসপাতালের বেডে। তো উইলিয়াম মানে খুব মানে অসহায় ফিল করতেছে কোথায়, তো সে সেখানকার ডাকতেছে এখানে যে সামওয়ান হেল্প মি, গলা ভাঙা ভাঙা। তো এই অবস্থা ওখানে একজন নার্স আসলো, আসার পর সে উইলিয়াম মনে হলে মহিলাকে সে দেখছে কোথাও নার্সকে, চেনা চেনা লাগতেছে, তো সে জিজ্ঞেস করতেছে আমি কোথায়। তো মহিলা বলতেছে তাদের টাউনের কথা, উইলিয়ামের যে টাউন সেই টাউনের কথা, যে ওই টাউনে সে আছে এবং ওই টাউনের মধ্যেই হাসপাতালটা। তো সে অবাক, সে এখানে কিভাবে আসলো, উইলিয়াম বলতেছে আমার কি হয়েছে। বলে যে মিস্টার তোমার তো জ্বর, তুমি দুদিন ধরে এখানে পড়ে আসো, তোমাকে এনে এখানে অ্যাডমিট করছে কিছু মানুষ, তারা তোমাকে রাস্তায় পড়া পাইছে এখানে। তো উইলিয়াম বলছে আমি রাস্তায় পড়েছিলাম মানে, মানে আমার জ্বর আসছে মানে আমার বাসায় কি খবর দেয় আমাকে ছাড়ো। বলছে না তোমার জ্বর এখন নাই বাট তুমি যথেষ্ট অসুস্থ। উইলিয়াম মানে রাগের চোটে সে বলছে আমাকে ছাড়ো এখান থেকে। সে এখন থেকে উঠে বসে দেখতেছে যে তার শরীর অনেক দুর্বল, কিন্তু সে হাসপাতাল থেকে বের হয়ে যায়। তাকে বলে যে তোমার সাথে হাসপাতালের লোকদের কথা বলতে হবে, বলছে পরে এটা আমার ঠাউন আমি কথা বলবো। বলে সে টলমল উপায় হাসপাতাল থেকে বের হয়েছে, বের হয়ে সে দৌড় দিয়ে যায়, সে গিয়ে একদম তার বাসায় পৌঁছায়। ওখানে বাসায় গিয়ে তার ওয়াইফকে খুঁজ মানে ওয়াইফকে খোঁজে, দেখে তার ওয়াইফ বাসায় নাই, সে মানে এদিক ওদিক খুঁজতেছে। তো সে যে একটা চেয়ারে বসে পড়ে দুর্বল ফিল করতেছিল, তো চেয়ারে বসে তার মনে হইতেছিল যে তার মাথা মানে দুনিয়া দুলতেছে এরকম লাগতেছে। তো এই সময় সে দেখে তার ওই দরজা খুলে তার ওয়াইফ ঢুকছে হাতে কিছু গ্রোসারিজ। তার ওয়াইফ তাকে দেখে অবাক হয়ে যায়, বলে উইলিয়াম তুমি হাসপাতাল থেকে চলে আসছো, তোমার আমি দেখে আসলাম যে তুমি ঘুমাচ্ছ তখনও, তুমি কখন আসছো, কিভাবে আসলা, তোমার কি হয়েছে, তুমি কি ঠিক হয়েছো। বলে তার কাছে আসে, আসার পর তার গায়ে হাত দেয়, দেখে যে তার গায়ে হালকা জ্বর আছে। বলে তুমি তো হাসপাতালে যেতে, তুমি কেন আসছো। উইলিয়াম বলে আগে তুমি আমাকে উত্তর দাও যে আমি হাসপাতালে কেমনে গেলাম, আমাকে তো কেউ বলেনি, আমাকে হাসপাতালে বলতেছে আমাকে নাকি কাছাকাছি কিছু মানুষ টোকা পাইছে এবং হাসপাতালে নিয়ে গেছে। তার ওয়াইফ বলে আমিও তো এটাই শুনছি, আমাকে এসে খবর দেওয়া হয়েছে যে তোমাকে ওই রাস্তার অমুক একটা জায়গার কথা বলে যে ওখানে পাওয়া গেছে, ওখান থেকে তোমাকে নিয়ে আসছে। তো উইলিয়াম বলে যে আমাকে ওখান থেকে কোথায় পাবে, আমি তো এরকম গেছিলাম, তুমি তো জানো যে আমি গেছি। তো ওয়াইফ বলে যে আমি তুমি জানি যে তুমি আমাকে বলছো যে তুমি সকালে রওনা দিবা সরাইখানার থেকে এরকম। বলে হ্যাঁ আমি তো এরকম গেছি এবং এখানে যে এরকম হয়েছে আমাকে এখানে কিভাবে পায়। তো তার ওয়াইফ অবাক হয়, তো উইলিয়াম বলে যে আমাকে এটা সলভ করতে হবে, তুমি থাকো আমি আসতেছি। তার ওয়াইফ তাকে যেতে দিতে চায় না, তারপরও সে ছুটে বের হয়ে যায়। ওয়াইফে বলে আমি এটা সলভ না করে আসতেছি না। তো সে বের হয়ে হাঁটা দেয়, ধাতস্থ হওয়ার চেষ্টা করে সে চলে যায় তার অফিসে। ফার্স্টে তার অফিসে যে তার বসকে খুঁজে, বস নাই। তো বসের যে একজন অ্যাসিস্ট্যান্ট ছিল যে সেক্রেটারি সে বসা, সে তাকে বলে যে আমাকে বস পাঠাইছিল অমুক অমুক জায়গায়, সেখানে এরকম এরকম হয়েছে, সেখানে বিশাল সমস্যা হয়েছে এই ঘটনা। সেক্রেটারি বলে যে স্ট্রেঞ্জ, এরকম কোন তো কল যায় নাই বা তোমাকে তো এরকম কোথাও পাঠানো হয় নাই, কি বলো তুমি, বরং আমাদের কাছে খবর আসছে যে তুমি নাকি কোথায় মাতাল হয়ে পড়েছিলে রাস্তার মধ্যে, তোমাকে নাকি হাসপাতালে নিয়ে গেছে, তোমাকে ওয়াগন দিয়ে কখন পাঠাইছে। উইলিয়ামের মানে অবাক লাগে, বলে যে না আমাকে এরকম পাঠাইছে, এই সেই অমুক দিন রাতের বেলা আমাকে ডেকে বলছে বস যে এরকম নিয়ে যেতে, এবং আমি সরাইখানা থেকে সকালবেলা পিক আপ করছি। বলে না না এরকম কোন পিক আপের রেকর্ড নাই, কিছু নাই উইলিয়াম, তোমাকে বরং আমাদের কাছে একটা খবর আসছে যে আমাদের এখানকার একজন কোচম্যান নাকি মাতাল হয়ে রাস্তায় পড়েছিল, তাকে হাসপাতালে দিয়ে আসছে, এবং দ্যাট ইজ ইউ। তো উইলিয়াম পুরা মানে তার মানে খুবই রাগ লাগে, সে ওখান থেকে বের হয়ে আসে বলে আমার কাছে প্রুফ আছে আমি যে আসছি। তো সে বের হয়ে তখন চিন্তা করে যে আমি প্রুফ আছে বলাটা কি ঠিক হলো, জিনিসটা যথেষ্ট মিস্টেরিয়াস, কারণ সে জানে যে তাদের কোম্পানি অনেক মানে খুবই ক্ষমতাশালী একটা কোম্পানি। তো সে যাই কোনো কথা না বলে আস্তে আস্তে হেঁটে আসে, এসে মাথাটা ঠান্ডা করার চেষ্টা করে, সে আবার হাসপাতালে আসে, এসে জিজ্ঞেস করে যে আমার সম্বন্ধে কি বলা হয়েছে যে আমি এখানে কিভাবে আসছি। হাসপাতালে বলে যে তোমাকে এখানকার কিছু লোকাল মানুষ পাইছে ওখানে, এবং তারা বলছে যে তুমি মাতাল ছিল, তুমি রাস্তার পাশে পড়েছিল ঠান্ডায়, এবং তোমার ঠান্ডা ভালো মতো লেগে গেছে, এবং আর আমরা এখানকার যারা ডাক্তার দেখছে তারাও বলছে তোমার অনেক ঠান্ডা লাগছে। তো উইলিয়াম বলতেছে যে আমি নিঃশ্বাস নিতে পারতেছি, আমার তো সেটা সমস্যা নেই, আমার শুধু জ্বর, বাট আমার তো নিঃশ্বাসে কোনো সমস্যা নেই। তো নার্সা বলে যে হ্যাঁ আমরা যখন তোমাকে পাইছি ওরকম সমস্যা ছিল না, যাই হোক তোমাকে এই বলে আমাদের এখানে অ্যাডমিট করা হয়েছে, তো রাস্তায় পাইছে তোমার মাতাল ছিল তুমি, এবং আমাদের কাছে মনে হয়েছে যে তুমি মাতাল ছিল। তুমি আমার কোনো কথা না বলে বলে ঠিক আছে আমি তোমাদের এই বিলের যেসব কাগজপত্র রেডি করো আমি সেটা সলভ করে দিচ্ছি, আমার অ্যাড্রেস তো জানো সবকিছু এসে। বলে হ্যাঁ তোমার ওয়াইফ আসছিল তোমাকে দেখে গেছে তখন। তো উইলিয়াম ওখান থেকে চলে আসে, এসে এসে চিন্তা করে কার সাথে কথা বলবে। তো সে এসে তার ওয়াইফের সাথেই কথা বলে, আবার ওয়াইফকে বলে যে দেখো তুমি তো আমাকে বিশ্বাস করো যে আমি এরকম গেছিলাম। ওয়াইফ বলে হ্যাঁ, বলে আমি এরকম এরকম ই পাইছিলাম, এরকম আমাকে বলছে। তখন উইলিয়ামের মনে পড়ে যায় আমাকে তো না ওই যে ই দিছিল, আমি তো বলছি যে প্রুফ আছে, দ্যাটস মিন আমার কাছে ওই ব্যাগটা আছে। তো সে তখন তাড়াতাড়ি যায় তার ওয়াইফকে বলে চলো আমার সেই ব্যাগটা কোথায় রাখছিলাম। তো যে দেখে তাদের বিছানার কাছেই ছোট্ট একটা এরকম ই ছিল, ওটা নিচে রাখছিল। তো ওটা টান দিয়ে বের করে দেখে যে আসলেই সে থলেটা আছে, এবং থলের মধ্যে তখনও সেই কয়েনগুলো আছে। তো তার স্ত্রী বলে কি যে তোমার আসলে না এটা রাখা ঠিক হবে না, এটা ফেলে দাও, এটা রেখো না সাথে। তো বলে কেন? বলে তুমি তোমার কোম্পানিতে বলে আসছো তোমার কাছে প্রুফ আছে, কোম্পানি যদি এটাকে ঢাকার চেষ্টা করে নিশ্চয়ই তাদের কোনো রিজন আছে, কোনো ব্যাপার আছে। কি কারণে ঢাকতেছে, তুমি কি দেখছিলে ওই দিন, কি হয়েছে তোমার সাথে বলো তো, কেন এরকম ঢাকতেছে? তো তখন উইলিয়াম তার ওয়াইফকে সব খুলে বলে কি কি দেখছে। তো উইলিয়াম তখন এরা বলার পর তার ওয়াইফ খুব বুদ্ধিমতী ছিল, তো সে বলছে যে হতে পারে এটা কোনো মিস্টেরিয়াস ব্যাপার, বা এটার সাথে সমাজের কোন একটা শ্রেণী জড়িত আছে, তুমি এই জিনিসটা রেখো না, এটা ফেলে দাও, তোমার এটা রাখার দরকার নেই, যেহেতু তারা এটা কভার করতে চাচ্ছে তুমিও এটা ফেলে দাও। তো উইলিয়াম তার ওয়াইফের কথা শুনে সেই থলেটা নিয়ে যায় সেখানকার তাদের যে লোকাল লেক, সেই লেকের মধ্যে সেটা ফেলে দেয়, সে থলেটা ফেলে দেয়। তো ফেলে দিয়ে সে যখন ব্যাক করছে মানে ঘুরছে, ঘুরে যখন সে আসছে সে দূরে দেখে একজন মানুষ ওখানকার ন্যাড়া গাছের নিচে দাঁড়ানো, এবং সে হ্যাট পরা, সে একটা হ্যাট পরা এবং তার মুখটা মাফলার দিয়ে আটকানো, হাতে একটা ছড়ি, তাকে দেখতেছিল দূর থেকে। তো সে চিন্তা করে এটা কে, এবং সে যখন তাকায় দেখে লোকটা আস্তে করে ঘুরে হাঁটা দেয় এবং অন্য কেউ নাই সেখানে, লোকটা উইলিয়ামকেই দেখতেছিল। তো উইলিয়াম তখন একটু ভয় পায় যে এই লোকটা কি করতে এখানে আসছিল, এবং কেন তাকে এরকম তাকায় দেখল, বা তাকে কেন ফলো করলো। যাই হোক উইলিয়াম ওই থলেটা ফেলে দিয়ে সে হেঁটে ভয়ে চলে আসে বাসায়, এবং পরবর্তীতে সে এই যে এই টাকা পয়সার কথা কাউকে বলে নাই, অনেকদিন পর্যন্ত সে বলে নাই, পরবর্তীতে অনেক বছর পরে সে তার ছেলের সাথে শেয়ার করে। আর তার ছেলে তখন তার ছেলে এই ঘটনা অনেকের কাছে বলতে পারে তার বাবার সাথে কি হয়েছিল, বাট তখন আর এই জিনিসটা নিয়ে ওরকম সমস্যা হয় নাই। বাট উইলিয়াম নাকি এরপর থেকে সে কোচম্যানের কাজ করলেও ওই কোম্পানির সাথে আর কাজ করে না, সে অন্য জায়গায় কাজ নেয় এবং দূরে কোথাও যেত না, কাছাকাছি জায়গায় কাজ করত। আর তার প্রায় 10 বছর পর তাদের ওখানে ট্রেন ব্যবস্থা চলে আসে, লোকোমোটিভ, এবং দূরের যাত্রাগুলো আর হতো না। আর তার ছেলে তখন রেলওয়েতে কাজ নেয়, তো সে তার ছেলেও এই কাজ করত, তার মতো কোচম্যানও কাজ করত, আবার রেলওয়েতেও কাজ নেয়। তো যাই হোক এই ছিল হচ্ছে সেই ঘটনা ডক্টর এইচ এ শেয়ার করা, আমি আপনাদের কাছে শেয়ার করলাম, কেমন লেগেছে জানাতে ভুলবেন না। অনেকেই বিদেশি ঘটনা শুনতে চান, এটি একটি বিদেশি ঘটনা ছিল, আমার কাছে কিন্তু বেশ লেগেছে, আমি খুব এনজয় করেছি ঘটনাটা। আর আপনারা যদি চান যে বিদেশি ঘটনা আরো শুনতে তাহলে সেগুলো কালেক্ট করে আমাদের কাছে পাঠিয়ে দিন। তো এখন চলে যাচ্ছি, ফিরে আসবো কয়েক সেকেন্ড পর নতুন আর একটা ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। আর যাবার আগে একটা রিকোয়েস্ট করবো, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন, একটি লাইক দেবেন, শেয়ার করে দেবেন, যাতে করে অন্যরা অদ্ভুত শুনতে পায়। ফিরে আসবো কয়েক সেকেন্ড পর, কোথাও যাবেন না, সাথেই থাকুন। আবারও চলে এলাম অদ্ভুতরীতে এবং নিয়ে এলাম আপনাদের জন্য আরো একটি ঘটনা, যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করতেন হৃদয় কাতার থেকে। আর বাংলাদেশে হৃদয়ের বাড়ি হচ্ছে নরসিংদীর পলাশ থানাতে, আর তিনি নিয়মিত আমাদের কাছে ঘটনা শেয়ার করে চলেছেন। হৃদয় কিন্তু ঘটনা কালেক্ট করেন, তিনি সুযোগ পেলেই কারো কাছ থেকে ঘটনা কালেক্ট করে নেন এবং সেটি তিনি শেয়ার করে ফেলেন আমার কাছে, এবং তিনি আমাকে অনুরোধ করেন যে ভাইয়া আপনার মতো করে শেয়ার করবেন। তো এই তো দুদিন আগেই হৃদয় মেইল করলো এবং বললো যে ভাইয়া একটা জাদুর ঘটনা আছে, আশা করি বেশ ভালো লাগবে আপনার কাছে এবং আপনি ঘটনাটা শেয়ার করতে পারেন। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, হৃদয় আমাকে রিকোয়েস্ট করলো যেন আমি আমার মতো করে ঘটনাটা বরাবরের মতোই শেয়ার করি আপনাদের কাছে। তা আমি চলে যাচ্ছি হৃদয়ের ঘটনায়। হৃদয় এই ঘটনাটি কালেক্ট করেছেন তার এক মামার বন্ধুর কাছ থেকে। তো মামার বন্ধুর একটা ছদ্মনাম দিয়ে দিই, ওনার নাম ধরে নিলাম আয়মান। তো আয়মান একটা সময় তিনি মালয়েশিয়ায় থাকতেন এবং তিনি পরবর্তীতে কাতারে চলে আসেন, এবং কাতারে আসার পর যেহেতু হৃদয় ওখানে ছিল তার সাথে বেশ ভালো বন্ধুত্ব হয়ে ওঠে তার মামার বন্ধুর। বন্ধুত্ব বলতে মামা ভাগ্নে সুলভ বন্ধুত্ব, তারা একসাথে গল্পগুজব করেন, একসাথে ঘোরাফেরা করেন, কারণ সরাসরি মামা না কিন্তু মামার ফ্রেন্ড, তো বেশ ক্লোজ আলাপ আলোচনা হয় তাদের সাথে, বেশ ঘুরতে ফিরতে যান তারা। তো এরকম একটা দিন তার আপন মামা তখন গিয়েছিলেন বাংলাদেশে, তো সেই আয়মান মামাকে নিয়ে তিনি ঘুরতে গিয়েছিলেন মলে। তো মলে ঘোরাফেরা করে যখন তারা বাইরে আসছেন তখন দেখলেন যে ওখানকার পার্কিং লটের ওখানে এক ভদ্রমহিলার সাথে ওখানকার পুলিশের কথাবার্তা হচ্ছে, কেউ বুঝছে না কারো কথা, এবং মহিলা খুব রাগ করে করে কথা বলছেন, তার চোখগুলো বড় বড় হয়ে যাচ্ছে। পুলিশম্যান যিনি ছিলেন তিনিও বেশ রেগে যাচ্ছেন, কারণ মহিলা বুঝতেছে না তার কথা, ইংলিশ এবং তাদের ভাষার মধ্যে সমস্যা আছে। তো তার মামা তখন হৃদয়ের সাথে যে তার আয়মান মামা ছিলেন তিনি বললেন যে ভাগনা একটু দাঁড়া আমি আসতেছি, বলে তিনি হেঁটে গেলেন। হৃদয় অবাক হয়ে গেলেন যে মামা যাচ্ছে কেন, তো দেখলেন যে তার মামা গিয়ে ওই মহিলার সাথে কথা বললেন কিন্তু মহিলার দিকে তিনি তাকাচ্ছেন না। তিনি যখন কথা বলছেন বা মহিলার কাছ থেকে কিছু শুনছেন তখন তিনি তার গাড়ির দরজার দিকে তাকিয়ে আছেন অথবা মাটির দিকে তাকিয়ে আছেন, আর যখন পুলিশ অফিসারের কাছ থেকে কিছু শুনছেন তখন পুলিশ অফিসারের দিকে তাকিয়ে কথা বলছেন। তো এরকম করে তাদের মধ্যে কথোপকথন হচ্ছে, পুলিশ অফিসার আরবিতে বলতেছে, ভদ্রমহিলা অন্য ভাষায় কথা বলতেছে। মহিলা বেশ ছিপছিপে গড়নের, সুন্দরী, সাফ চেহারা, তো এগুলো কিন্তু হৃদয় দেখতেছে এখান থেকে। তো কথাবার্তার এক পর্যায়ে দেখা গেল যে দুইজনের কথাবার্তার মধ্যে একটা মীমাংসা করে দিতে পারলো তার মামা। তো করার পরে তখন পুলিশ তাকে ধন্যবাদ দিল, দিয়ে বলল যে ঠিক আছে, ভদ্রমহিলাও তাকে ধন্যবাদ দিল, তিনি মাটির দিকে তাকিয়ে হাতটা জাস্ট দেখিয়ে উঠে চলে আসলেন ওখান থেকে। তো হৃদয় জিজ্ঞেস করলো তার মামাকে যে মামা কি ব্যাপার, আপনি হঠাৎ এগিয়ে গেলেন, ঘটনা কি এটা, কে মহিলা, কে আপনার পরিচিত কেউ? বলে যে না 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 ওরকম না, ভাষাটা আমি চিনছি, বুঝতে পারছি তো, এবং আমি দেখছি এখানে একটা সমস্যা হচ্ছে, হয়তো আমি কথা বলে মিটাই দিতে পারলাম। তো বলতেছে যে ও আচ্ছা আচ্ছা, এটা কি মালয় ভাষা? বলে যে হ্যাঁ, ওইখানকারই ভাষা আর কি, মালয়েশিয়া ইন্দোনেশিয়ার ওখানকার ভাষা, তো আমি জানি ভাষাটা, ভালোই জানি। তো হৃদয় বলতেছে যে বাহ, আপনি তো দেখি মালয়েশিয়ানও জানেন, মালয় ভাষাও জানেন, আবার ইন্দোনেশিয়ার। বলে হ্যাঁ, আমি অনেকগুলো ভাষা জানি, ওইখানকার ওই অনেক অঞ্চলের কিছু ভিন্নতা আছে টুকিটাকি, এগুলো আমি জানি সবই। তো যাই হোক, বললো যে আচ্ছা আচ্ছা। তো হৃদয় হাঁটতেছে মামার সাথে যাচ্ছে, বলতেছে যে মহিলাটা কিন্তু দেখতে বেশ সুন্দর ছিল। তো মামা বলতেছে যে হ্যাঁ, বাট ডেঞ্জারাস, খুবই ডেঞ্জারাস, তুমি দেখছো আমি যে তাকাই নাই তার দিকে একবারও। তো আমি তো ভাবছি যে আপনি মানে আর কি একটু ধর্মীয় কারণে তাকাচ্ছেন না, সেটা তো আছেই, সেটা আছেই, কিন্তু আমি দেখো একবার কিন্তু তার দিকে তাকাই নেই, একটু আমি তাকাইছিলাম অন্যদিকে। বলে কেন? ও ওই উনি যে অঞ্চলের মানুষ, আমি তার কথার ই শুনেই বুঝছি, অ্যাকসেন্ট শুনেই বুঝছি, সেই অঞ্চলের মানুষ কিন্তু জাদু করে, এবং বিশেষ করে জাদু করে হচ্ছে পুরুষ মানুষকে, পুরুষ মানুষকে জাদু করে, এবং ওই বিশেষ একটা অঞ্চল আছে ওইখানে, সেখানে ওই জাদু খুব ভয়ঙ্কর, একদম মানে আঠার মতো, মানে মানুষকে আটকায় ফেলে, এবং সেই জায়গাতে ওই অঞ্চলের মেয়েদেরকে ছোটবেলার থেকে তাদের বাবা মারাই শেখায়, তারা একটা ইসের মতো আর কি, ওখানে একটা একটা অংশে বসবাস করে তারা, যেই নামটা আসলে হৃদয় লিখছে, বাট আমি এগুলো বলবো না এখানে, আমরা অনুষ্ঠানে এগুলো বলি না। বলতে যে কোনো একটা অঞ্চলের ছোট্ট একটা গোষ্ঠী, তাদের ছোটকাল থেকেই নাকি শেখানো হয় যে কিভাবে করে সেখান যারা তাদের অপোজিট জেন্ডার আছে তাকে যেহেতু বশ করতে হবে কিভাবে, এবং এইটা নাকি একটা জাদুর মাধ্যমে তারা করে, ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে করে। তো কথা শুনে হৃদয় অবাক হয়ে গেল যে কি বলেন, বলে হ্যাঁ, বলে ছোটবেলা থেকে তাদের অন্য শিক্ষার পাশাপাশি এই শিক্ষা দেওয়া হয় সেই সেই জাতিটার ভিতরে এবং তাদের সেই নৃগোষ্ঠীর ভিতরে এই জিনিসটাই শেখানো হয় তাদেরকে। এবং এই মহিলা ছিল সেই সেই নৃগোষ্ঠীরই একজন এবং খুব অন্যরকম, তো এর জন্য আমি তাকাই নাই, আমার জীবনে অনেক ভয়ঙ্কর সব এক্সাম্পল দেখছি আমি। তো হৃদয় জিজ্ঞেস করে যে এরকম আছে নাকি জানেন কোন এক্সাম্পল, আছে দাঁড়ো তোমার বলবো না চলো। তো এই মামা ভাইগনা দুজনে বাসায় চলে আসলো, তাদের বাসায় রান্না বান্না করলো এবং রান্না বান্না করতে করতে তাদের গল্প চললো। হৃদয় জিজ্ঞেস করলো মামাকে যে মামা বলছিলেন যে কি কাহিনী বলেন, ঘটনা বলেন। তো সে মামা বলতেছে যে তখন আমি মালয়েশিয়া থাকি বুঝছো, আজ থেকে বেশ কয়েক বছর আগের ঘটনা। তো ওইখানে এমন একটা জায়গা ছিল, জায়গাটা বেশ নির্জন টাইপের এবং ওই রাস্তার ওদিক দিয়ে সোজা চলে গেলে ওখানে কিছু বসতি ছিল এবং চারিপাশে সুন্দর, খুব সুন্দর রাস্তাঘাট, দূরে দূরে পাহাড় আছে, খুব সুন্দর একটা জায়গা। তো ওই যে বসতি আছে যেখানে ঘর বাড়ি, ওখান থেকে মানুষজন থাকতো যারা আসতো, বাঙালিও দু একজন থাকতো, একটু যারা একটু মানে মানে ই বাঙালি, যাদের একটু টাকা পয়সা খরচ করার অভ্যাস তারা ওই ওই জায়গায় থাকতো, নর্মালি একটু এক্সপেন্সিভ আর কি। আর আমার দোকান ছিল পাশে, আর একজন ভাইয়ের দোকান ছিল, ওখানে আমরা কাজ করতাম আর কি। তো এখানে একটা ছেলে আসতো বাঙালি, ওর নাম ছিল একটা, আমরা এখানে ছদ্মনাম দিয়ে দিলাম, ধরলাম রাকিব। তো রাকিব আসতো ওখানে ওর বন্ধু নিয়ে, এই তো সন্ধ্যার পরে ওরা প্রায় এখানে আসতো, দিনের বেলা ছেলেটা মনে পড়াশোনা করতো, সন্ধ্যার পরে আসতো আড্ডা দিত এবং মনে হয় যে তাদের ফ্যামিলির ভালোই অবস্থা, টাকা পয়সা আছে, টুকিটাকি ভালোই আছে, কারণ সচ্ছল এখানে আসে, কাজকর্ম কোথাও করে কিনা তখনও জিজ্ঞেস করিনি, তো এসে মানে হাসি খুশি কথা বলতো এসেই, তা আমরাও বেশ তার সাথে গল্প টল্প করতাম। তো এই রাকিব ভালোই আমাদের সাথে বেশ টাইম কাটাইতো। তো একটা সময় দেখলাম যে রাকিব একটা কাজে ঢুকছে, তখন আরো বেশি টাকা পয়সা কামাইতো, তো এখানে ঘুরতো, কফি শপে যেত, রেস্টুরেন্টে যেত, আড্ডা দিত, তার বন্ধুর একটা গাড়ি ছিল ওটা নিয়ে যেত। তো এক সময় ওর সাথে দেখলাম যে একদিন একটা মেয়ে আসতেছে, তো মেয়েটা ওই ইন্দোনেশিয়ার ওই অঞ্চলের মেয়েই মনে হলো আমার কাছে, কারণ ওদের চেহারার একটা আলাদা একটা শার্পনেস থাকে। তো ওর দেখলাম যে ওই রাকিবের সাথে দুজনে আসছে, তা আমার দেখেই প্রথমে তো ভালো লাগে নাই, কারণ আমি তো অনেকদিন ধরে আসি এখানে, আমি তো জানি এদের সম্বন্ধে। তো আমি দেখলাম যে রাকিব এসে এখানে জিনিসপত্র কিনো, তো আমি রাকিবকে জিজ্ঞেস করলাম কি রে ভাই, কি তুমি কি মানে তোমার ফ্রেন্ড? তো রাকিব মানে হাসি দিল আমার দিক তাকায়, তাকায় বললো গার্লফ্রেন্ড। তো যাই হোক আমি শুনলাম, শুনে রাকিবকে বললাম যে আইসো পরে কথা বলবো না, এখন তো যাইবা চলে যাও। তো রাকিব জিনিসপত্র কিনে চলে গেল এখান থেকে। এরপর একদিন রাকিব আসছে, তা আমি তার সাথে গল্প করতে করতে রাকিবরে বললাম যে রাকিব ভাই কিছু মনে করো না, তুমি তো দেশি মানুষ, কি বলবো, তুমি যে ওই যে মেয়েটা নিয়ে আসছিলা বললা গার্লফ্রেন্ড, ওদের থেকে কিন্তু সাবধানে থেকো। তো রাকিব বলতেছে কি জন্য, বলে তুমি তো জানো না, তুমি তো আসছো নতুন, আমরা তো এখানে অনেক বছর আছি, ও যেখানকার আমি কথাবার্তা শুনে অ্যাক্সেন্ট শুনে যা বুঝছি ও ওই জায়গার না, তো মানে জায়গাটার নাম বলছে আর কি, সেই আইমন মামা। তো এটা শুনে রাকিব বলে যে হ্যাঁ কি হয়েছে, বলে যে না ওই অঞ্চলের মানুষরা কিন্তু অনেক অন্যরকম, ওরা জাদুটোনা করে মানুষকে, হ্যাঁ, আর তোমার তো মনে হয় যে তোমার খরচের হাতটা ভালোই এবং তুমি যে কেনাকাটা করছো ওই দিন, তো মনে হইতেছে যে জিনিসটা আর কি সুবিধার না আর কি, তোমাকে কিন্তু পরবর্তীতে এরা এম করতে পারে। তো রাকিব নাকি তখন বলে যে আর এগুলো চিন্তা করেন না, এইসব নিয়ে আমি এত টেনশন করি না, দেখ বাদ দেন এগুলা। এই সেই এতে বলে তখন বলে তোমার সাথে পরিচয় হয়েছে কোথায়? তো সেই মামা জিজ্ঞেস করে কোথায় পরিচয় হয়েছে তোমার সাথে, বলে আমার সাথে পরিচয় হয়েছে রেস্টুরেন্টে, ওইখানে আসছিল আর কি, আমার বন্ধুদের নিয়ে গেছি ওখানে, আরো ইয়াছিল ওদের সাথে কথাবার্তা বলে পরিচয় হয়েছে আমার সাথে। তো মামা বলে কি যে দেখো সাবধানে থেকো ভাই, তোমার আমার মনে হয় না যে তোমার খুব একটা সুবিধার কিছু হবে। এরপর রাকিব চলে যায়, রাকিবের সাথে আরো কয়েকদিন দেখা নেই, রাকিব নাকি তখন ওই মামার দোকানে আর আসতেন না। রাকিব মামা দেখছেন যে কিছু কেনাকাটা করলে তার এই দুই তিনটা দোকান পাশে আরেকজন বাঙালি দোকান আছে ওখানে আসতেন। তো মামা দেখছেন কয়েকদিন, ওই এমন মামা তিনি দেখছেন কয়েকদিন ওই রাকিব ছেলেটাকে ওখানে কেনাকাটা করতে, এবং ওই দু এক সময় মেয়েটার সাথেও আসছে। তো উনি বুঝছেন যে উনি বলাতে এই জিনিসটা পছন্দ করেন, এই কারণ এটা আছে অনেক ছেলের এরকম অভ্যাস আছে, তিনি বলছেন যে অনেকে আছে যে পছন্দ করে না, ভালোর জন্য বললো যে বলে তাকে শত্রু মনে করে। তো যাই হোক, তো এমন মামা চিন্তা করলেন যে আচ্ছা যাক, আমি তো ভালোর জন্যই বলছি ছেলেটার, যে একটা দেশি ছেলে এরকম নষ্ট হয়ে যাবে বা এরকম একটা সমস্যায় পড়বে, বাদ দিই থাক, এখন বলছি আসে না, আমার এখানে এখন আর আসে না, কথাবার্তা বলে না। তো এরকম ভাবে চিন্তা করে তিনি তার মতো চলতেছেন। একদিন নাকি এরকম বৃষ্টি হচ্ছে, ওই দিন বেশ বৃষ্টি হচ্ছে, মানে বেশ বৃষ্টি, এবং ওনাদের কাস্টমার টাস্টমার নাই, নীরব হয়ে গেছে। সন্ধ্যার পরে রাত্রেবেলা পোকা, ঝিঝি পোকা ডাকতেছে মানুষজন না একদম। তো ওই আইমন মামারা দোকান বন্ধ করে ফেলবেন এরকম একটা সময়। এই সময় দেখলো যে ওই রাকিব আসছে এবং একটা সাইকেল চালা আসছে, একটা বাইসাইকেল চালা আসছে। এসে ওই সাইকেলটা রাখলো, রেখে এসে মামাকে বলতেছে ওই কেমন আছেন। তো উনি বললো যে হ্যাঁ ভালো আছি, কি অবস্থা, তুমি তো আসো না এখন, দেখি তুই দিকে যাও, এদিকে আর আসো না। বলে না আসলে আসি নাই, মানে আপনি সেদিনকে বলছিলেন আমার কাছে, জানি কেমন লাগছিল কথাগুলা। আসলে কি ব্যাপারটা কি ভাই, আপনি মনে হয় কাইন্ড অফ ঠিকই বলছেন আমাকে। কি বলছে, ওরা একটু জানি কেমন, আসলে সত্যি কথা কি আমি কিন্তু এখন ব্রোক হয়ে গেছি জানেন, আমার কাছে কিন্তু টাকা পয়সা নাই। তা এমন মামা বলতেছে মানে আপনি ব্রোক হয়ে গেছো মানে তোমার টাকা পয়সা নাই, কি অবস্থা। বলে আসলে ও অনেক কিছু আমার থেকে চাইতেছে আর আমি কেন জানি দিও কি না দিয়ে দিই। তখন ওই এমন মামা তাকে বলছে আসলে তুমি সত্যিকারে বলো তোমার সাথে কেমনে ওর পরিচয়টা হয়েছে। পরিচয় হয়েছে মানে কি, আসলে ওর সাথে তো আমার দেখা হয়েছিল, তারপর তো এইভাবে আমাদের সাথে দেখা সাক্ষাৎ হইত, ঘুরতাম ফিরতাম। তো একবার কি হলো, তারপরে ওই যে আপনি বলছেন, বলার পর আমি তো এটা আর কেয়ার করি নাই, আমি বরং আপনার এখান থেকে এড়ায় চলতাম, আপনার এখান থেকে এড়ায় চলতাম। তো কিন্তু আমার মাথার মধ্যে কিন্তু একটা জিনিস ঢুকছিল যে ও কি আসলেই কিরকম চায়, ও কিন্তু আসলে চাইতো আমার কাছে এইটা ওইটা চাইতো, অনেক কিছু গিফট টিফট চাইতো। তো একদিন ওর সাথে আমি ফাইনালি যখন নাকি আমরা মানে মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হব, মানে আমাদের সাথে যখন সম্পর্ক হবে ভালো, তো তখন সে আমাকে বলতেছে আমরা গেছি একটা জায়গায় একটা কফি শপে কফি খাইতে। তো সে বলতেছে যে এইখানে না চলো তোমাকে আমি আমাদের নিজস্ব কালচারাল একটা দোকান আছে আমাদের এলাকার ওইটাতে নিয়ে যাই। তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। বলে যে খুব সুন্দর ওইটা, অনেকটা মনে হবে তোমার কাছে যে ওই যে একটু মানে প্রকৃতির ছোঁয়া আছে এরকম একটা অবস্থা জায়গায়, এবং আমাদের কালচারাল জায়গা আর সবাই চিনে, এবং তোমার আমাদের ওখানকার স্পেশাল জিনিস কাবো ড্রিঙ্কস কফি ভাল লাগবে। তো রাকিব রাজি হয়ে যায়। তো রাকিব নাকি ওই মেয়েটার সাথে তখন যায় ওইখানে। তো তারা দুজন যায়, মেয়েটা ওই দিন তার এক বন্ধুর গাড়ি নিয়ে আসছিল এবং তারা ড্রাইভ করে নিয়ে যায়। তো রাকিব দেখে যে বেশ একটু রিমোট জায়গায়, যেখান থেকে নিয়ে গেছে রিমোট জায়গা, এবং আসলেই যেখানে থামছে ওইটা একটা ইকো কটেজের মতো জায়গা, ঢোকার রাস্তাটা ওইরকম কাঠ টাট দিয়ে উপরে সাইনবোর্ড দেওয়া, বাঁশের ইটের মধ্যে হেঁটে হেঁটে যায়। যাওয়ার পর ঢুকে বসে দেখে ছোট্ট একটা এরকম ছোট্ট কুড়ে ঘরের মতো একটা কেবিন, সেটার মধ্যে বসে পর্দা দেয়া। তো বসে ওইখানে তাদের মেনু দিছে এবং সেই মেনুগুলো দিল। দেওয়ার পর রাকিব বলল যে ওগুলো অর্ডার করলাম, দেখলাম মোটামুটি প্রাইস ভালোই। তারপর সে তার ভাষায় কি জানি বলল ওয়েটারকে, তো ওয়েটার একটা ড্রিঙ্কস নিয়ে আসলো। তো ড্রিঙ্কস এর সাথে আবার সে কি একটা পানি মিশাইলো তার ব্যাগের থেকে বের করে দিল। তো আমি বলতেছি এটা কি, বলে এটা হচ্ছে স্পেশাল একটা জিনিস, দেখো কফিটা মজা হবে, এটা একটা অ্যাসেন্স, এটা আমি নিয়ে আসছি আমাদের ইসে থেকে, আমাদের কাছে আছে, এই অ্যাসেন্সটা দিয়ে তোমাকে মিলাই খাওয়াইতেছি কফিটা, দেখো তুমি কেমন লাগে। তো আমার মাথায় না ভাই আপনি যে বলছেন, মানে ওই ই বলতেছে, রাকিব বলতেছে ওই আইমন মামাকে, যে আপনার ওই কথাটা একটু খেয়াল আছে যে ওরা উল্টা পাল্টা করে ওখানকার। তা আমি তারপর বলতেছি যে এটা কি আমার দেখতে দাও। তো দেখতে দিতেছে না আমাকে, এমনি দেখালো একটা ছোট্ট বটল কাছে। যাই হোক, তো দেখলো কফিতে মিলাই দিল। তা আমিও না কি মনে করে আসলে খাবো না খাবো না, আবার খাইছি কফিটা। খাওয়ার পর অন্যরকম লাগছে, মানে খাইতেছি নর্মাল কফির মতোই কিন্তু একটু অন্যরকম ঝাঁদালো টেস্ট। আর এক সময় কাইন্ড অফ আমি মনে হলো যে বেশ অনেকটা একটা ফ্লাইং জগতে চলে গেলাম। অনেকটা মানুষজন আছে না যে অনেক সময় মানুষের যদি একটা অন্যরকম ফিলিংস আসে, ওরকম সামহাও আমি ওর প্রতি খুব অ্যাট্রাক্টেড ফিল করা শুরু করলাম। ও যা বলতেছে খুব মন দিয়ে শুনতেছি এই সেই। তো এরপর থেকেই না আসলে ভাইয়া ওই জিনিসটা হওয়া শুরু হয়েছে। ও কিন্তু আমার থেকে অনেক কিছু এরকম চেয়ে চেয়ে নিয়েছে এরকম, এবং আমার কাছে টাকা পয়সা যা ছিল আমি মোটামুটি বাড়ির থেকে যা আনছি, এখানে কাজ করছি যা, মোটা সবই ভেঙে ফেলাইতেছি প্রায়। আমার সেখানে চলাই কঠিন হয়ে যেতেছে। এরপরে তো মনে হয় আমি টিউশন ফিটাও মানে হয়তো আমার আব্বার সাথে যদি ই না হয় চালাকি করে হয়তো আমি নিয়ে ভাঙবো, এবং আমি এটা মানা করতে পারতেছি না। আমার নিজেরই মনে হইতেছে যে আমি এরকম করে ফেলবো কিছু একটা। তো এখন কি করবো বলেন তো। তো আমার এখন জিনিসটা অন্যরকম লাগতেছে, মনে হচ্ছে আপনার কথাটা কাইন্ড অফ ঠিক। তো এমন মামা নাকি তখন খুব টেন্সড হয়ে যায়, টেন্সড হয়ে বলে যে তোমারে আসলে ও কিন্তু আসলে তোমার ফাঁসায় ফেলছে রে ভাই, তোমারে আসলে তোমার জাদু করছে, তোমাকে কিন্তু ওই যে খাওয়াইছে কিছু একটা ওদের ওইখানকার জাদুর পানি, ওরা কিন্তু ওইরকম ওদের ওইখানকার ইরা করে, ওইখানকার জাদুকর আছে, ওই যে বললাম ছোটকাল থেকে এরকম তারা টার্গেট করে, তোমারও করছে, তুমি সাবধান, তুমি কিন্তু এটাই করো না, তুমি দূরে থাকো। তুমি ওর থেকে দূরে চলে যাও, তুমি দূরে চলে যাও, এবং এগুলা কিন্তু খুব তোমার কাছ থেকে যদি খুব ভালো মতো সে তোমাকে জাদু না করতে পারে তাহলে বেশি দিন টিকবে না এই জাদু, তুমি দূরে চলে যাও। এইটা হলো আমার অ্যাডভাইস। আর আমি যে তোমারে বলছি এগুলো বলো না, পরে কিন্তু আমার সমস্যা হবে। এই বলে নাকি এমন মামা বিদায় দেয় রাকিবকে, তার খারাপ লাগতে থাকে ছেলের জন্য। এবং তিনি তখন ওই যে পাশের যে বাঙালি দোকানের যে লোকটা, তাকে তিনি বলেন যে পরে যখন কথা হয় আর কি, যে বলা হয় যে ওই ছেলেটা তো ভালো মতো ফাইসা গেছে, এরকম এরকম ঘটনা এই ব্যাপার। এরপর অনেকদিন ওই রাকিবের দেখা নেই, রাকিবের দেখা নেই, রাকিবকে তিনি দেখেন না, রাকিব আসেও না। এই সেই তো একদিন উনি এসে শুনে যে ওই মানে বেশ এর মধ্যে অনেকদিন হয়ে গেছে আর কি, এমন মামা নাকি একদিন এসে শুনে যে ওনার দোকানের মধ্যে ওই যে পাশের দোকানে যে ভদ্রলোক ছিল আরেকজন বাঙালি, তিনি বলল যে ওই যে ছেলের কথা বলছিলেন ওই যে আসতো যে ওখানে, ওরে তো এখন মানে পুরাই বানায় ফেলছে, ওরে তো দেখি যে ওই মেয়ে আইনা মারতেছে দোকানের মধ্যে, ঠাস করে থাপ্পড় লাগাই দিল, এগুলো ও দেখি মানে চুপ করে আছে, তারপর এটা ওইটা নিল, কিনলো, শপিং করলো, কোনো কথা নাই, ওরে ধমকায় ধমকায় কথা বলে, মনে হয় বিয়ে করে ফেলছে ওরে। তো শুনা ওই আইমন মামার কাছে জিনিসটা খুব একটা ভালো লাগে নাই, তিনি খারাপ ফিল করলেন, তিনি বলে বিয়ে করে ফেলছে আপনি শিওর? বলে হ্যাঁ ওইরকমই মনে হলো, বিয়ে করে ফেলছে এবং এরকম একটা অবস্থা। তো শোনার পর এমন মামার কাছে খারাপ লাগলো এবং তিনি বুঝলেন যে ওই ছেলে ওই মেয়ে এখানে আসছে মানে তার দোকানে এদিকে আসে নাই, নিশ্চয়ই কোন একটা ব্যাপার আছে, মানে ওনাকে হয়তো অ্যাভয়েড করতেছে ছেলেটা, বা ছেলেটাকে এমন ভাবেই কিছু জাদু টোনা করছে যেটা আর ই হয় না। এমন মামা নাকি ওই ছেলেটার জন্য খারাপ ফিল করে তিনি তার মানে অফ টাইমে ওইখানকার একজন বেশ পরেশগার বাঙালি একজন মানুষ আছেন তার সাথে কথা বলেন। তিনি পরেশগার আর কি যে তার সার্কেলে থাকেন, যেখানে কি যে কিছু মানুষ আছে না যারা এই দোয়া দুরুদ পড়েন, তাদের একটা নিজস্ব সার্কেল আছে, তারা তাবলিগের মতো করেন একসাথে। ওনার সাথে জিজ্ঞেস করেন যে ভাই এইখানে তো এরকম এক বাঙালি ছেলে আছে, ওর এরকম এরকম অবস্থা, এই এই শ্রেণীর সাথে আর কি, মানে এই গোষ্ঠীর মানুষের সাথে তার এরকম সম্পর্ক হয়েছে এবং এরকম এরকম। তো উনি বলেন যে ভাই এটা তো আসলে আমি বলতে পারবো না, ছেলেটাকে যদি কোনোদিন আপনারা আনতে পারেন তাহলে হয়তো কথা বলে দেখতে পারি ছেলেটা কি, আমার পরিচিত মানে আমার পাশের দেশের একজন ই আছে, ভাই আছে, তিনি আবার এই রুকাইয়া টুকাইয়া করে, উনি হয়তো দেখতে পারে, বাট এইভাবে তো বলা সম্ভব না। তবে এগুলো কিন্তু খারাপ, আপনি যাদের কথা বলছেন যে অঞ্চলের, এটা তো আমিও শুনছি যেহেতু আমিও থাকি এখানে, ওরা কিন্তু খারাপ। তো যাই হোক, বলে যে আল্লাহ তাকে সাহায্য করুক, এই বলে দেয় আর কি উনি। তো আইমন মামা তখন ওই শুনে বসে থাকে, তিনি তার কিছু করার নেই। এরপর একটা সময় পার হয়, আরেকদিন নাকি এরকম দুপুরবেলা তার দোকানে ওই রাকিব ছেলেটা আসে, একদম অবস্থা খুব খারাপ, মানে তার দেখা যাচ্ছে যে গেঞ্জি টেঞ্জি একদম মানে হয়ে গেছে উদ্ভ্রান্তের মতো। সেই তো উনি দেখে বলে কারি কি অবস্থা এতদিন পরে, তো সে নাকি বলে যে আমাকে একটু পানি খাওয়ান ভাইয়া। তো উনি বলে আরে পানি পানি না, তুমি বসন্ত ড্রিঙ্কস খাওয়াই দিস, উনি জুস কিনে আনা নাই না, ওরা জুস দেন ছেলেটাকে, বলে খাও, কি ব্যাপার তোমার এই অবস্থা কেন? বলে আমার অবস্থা খুব খারাপ, আমার অবস্থা খুব খারাপ, আমি বুঝতে পারতেছি যে আমার সাথে কিছু হইতেছে এবং আমি এটা থেকে বেরোতে পারতেছি না, যেহেতু আপনার সাথে আগে একবার শেয়ার করছি এবং শেয়ার করার পর থেকে কিন্তু আমি কিন্তু আবার মনে হচ্ছে যে আমার ব্রেনের একটা অংশ অন্যরকম হয়ে গেছে, আমি আপনারে কিন্তু আর দেখতে পারতাম না, আপনার আপনার এড়ায় চলতাম, আমি আপনাকে এড়ায় চলতাম, আর আমার গার্লফ্রেন্ড আমাকে যাই দিত খাইতে তাই খাইতাম, এবং পরবর্তীতে কিন্তু আমাদের সাথে বিয়ে হয়, ও আমাকে বিয়ে করছে এবং বিয়ে কিন্তু নর্মালি হয়েছে, এবং বিয়ের সময় কিন্তু আমাকে ওই যে ড্রিঙ্কস খাওয়াইছে তাদের নিজস্ব ইসের ড্রিঙ্কস। তো শুনলো বলল যে আচ্ছা, তো তারপরে মানে তুমি কিভাবে চিন্তা করলো যে শুধু ড্রিঙ্কস খাওয়ায় তোমাকে এরকম করলো? বলে যে না আসলে আরো ঘটনা ঘটছে যেটা আপনাকে বলি, আমি কিন্তু আপনাকে আর পছন্দ করতাম না, আপনার এখানে যেন আসতাম মানে এই জায়গাটাই আমি পরিহার করে যেতাম, মাঝে মাঝে আসতাম শপিং করতে যে পাশের প্লাজায় আপনাদের ওই ভাইয়ের দোকান টোকান আসতো ওখানে যেতাম। তো রিসেন্টলি কিছুদিন আমার কেন জানি মনে হইতেছে যে মনে হইতেছিল যে আমি শেষ হয়ে যাইতেছি এবং আমি কিন্তু অলরেডি আমার ফ্যামিলি থেকে ডিসকানেক্টেড, আমার যে টিউশন ফি এনে ভেঙে ফেলছি আমি, আমার কাছে টাকা পয়সা নাই এবং আমার সাথে খুব দুর্ব্যবহার করে আমার ওয়াইফ, অনেক অন্যরকম ব্যবহার করে, আর তাদের ব্যবহার মানে ডিফারেন্ট, এটা মানে আমি বলতে পারবো না আপনাকে, এবং আমি এটা কেন জানি নিয়ে নেই, আমি এটার কোনো ই করতে পারি না, সে যাই বলে আমি সেটাই শুনি, সেটাই আমি ফলো করি, কিছুই করতে পারি না। তো আমি একটা জিনিস দেখছিলাম এবং আপনার কথাটা আমি সম্পূর্ণভাবে প্রমাণ পাইছি কিভাবে, তখন আইমন মামা বলে যে কিভাবে, বলে আমাদের বিয়ের পরে আমাকে সে নিয়ে যায় তাদের বাড়িতে, এবং আমরা একটা টাইম অফ নিয়ে যাই সেখানে, মানে ওখানে যে ঘুরবো, এবং তার সে বলছে যে তাদের পরিবার আমাকে দেখবে এবং তাদের পরিবারের কিছু মুরব্বী আমাকে ব্লেস করবে, মানে ব্লেসিং দিবে, এটা তাদের রেওয়াজ। তো আমি একটু মনে করি যে আমার পরিবারের কেউ আসলো না, বিয়ে করে ফেললাম কিভাবে, মানে আমার দ্বারা তো এরকম হওয়ার কথা না, আমার কেন জানি মনে হইতেছিল তখন। তো সে আমাকে নিয়ে যায় তাদের বাড়িতে, তো তাদের বাড়িটা হচ্ছে তাদের অঞ্চলে, এবং আপনি যে এলাকার কথা বলেন যে ওইখানেই তাদের বাড়ি, এবং গিয়ে দেখছি খুব মানে একটা গ্রামের মতো জায়গা এবং খুব জঙ্গলা, খুব জঙ্গলা জায়গা। তো সেইখানে আমাকে নিয়ে যায় এবং তারা থাকে হচ্ছে বাঁশ দিয়ে তৈরি করা ঘরের মধ্যে, এবং এগুলো মাচার মতো, এগুলো জঙ্গলের মধ্যে, মানে জঙ্গল জায়গাটা পুরা জঙ্গলের মতো, বাড়ি দিয়ে তৈরি করা মাচার মধ্যে। এবং ওইসব অঞ্চলে নাকি ওই গ্রামে নাকি অনেক সময় মানে বন্য প্রাণীও চলে আসে, এরকম জায়গা রাতের বেলা একদম নীরব হয়ে যায়। তা আমি যে একটু অবাক হই যে এরকম একদম পুরো এরকম একটা অঞ্চলে, এবং ওখানে যাই দেখি যে সেই যে আমার ওয়াইফ, সেও ওখানকার যে নিজস্ব ওই ট্রেডিশনাল ড্রেস পরা, এবং তাদের সাথে দেখি কথাবার্তা বলে, তাদের সাথে একসাথে তাদের মতো কিছু রিচুয়াল পালন করে এরকম। তো যাই হোক, আমি দেখলাম এবং আমাকে এক সময় আসলো তাদের ওইখানে একজন মানুষ, দেখে মনে হয় ওটা ওঝার মতো, হ্যাঁ ওঝার মতো একটা মানুষ, যদি আমি জানতাম তারা সবাই মুসলমান, কিন্তু তাদের আচরণটা একটু অন্যরকম, ওঝার মতো এসে আমাকে ঝাড়লো, ধোঁয়া দিল, একটা এরকম বাসের সঙ্গে ধোঁয়া দিল পুরো আমাকে, মানে মূলত ধোঁয়াতে আমি ছেয়ে গেলাম, কাশতেছিলাম আমি, এরকম একটা অবস্থা। তো আমার কাছে তখনই জিনিসগুলো একটু অন্যরকম লাগা শুরু করছিল, কিন্তু আমি কিন্তু মোটামুটি মনে হতেছিল যে স্বপ্নে বাস করতেছে, আমার জগতে নাই, এরকম একটা অবস্থা। তো তারপর হয় কি ভাই, আমাকে রাত্রেবেলা যখন নাকি শুইতে দিল, তো আমি শুইছি, শোয়ার পরে আমি কিন্তু এর মধ্যে ওদের ভাষা কিছুটা বুঝতে পারি, ওরা যে কথাবার্তা বলে নিজেদের, কারণ ওর ভাই বোন ফ্রেন্ডদের সাথে কথা বলে, আমি আস্তে আস্তে টুকিটাই কথা বলে বুঝতে পারি, সব পারি না তো বুঝতে পারি। তো দেখি আমার যে ওয়াইফ, সে কথা বলতেছিল একজনের সাথে, তো ওইখানে আমি একটা কথা বুঝি যে বলে যে মানে ছয় মাস তো হয়ে যাচ্ছে, অ্যাকশন কমে যাচ্ছে, মানে শক্ত কিছু লাগবে আর কি, মানে শক্ত কিছু করা লাগবে পার্মানেন্ট। তো এইটা আমি বুঝতে পারি কথাটা বোঝার পরে আমি তখন চিন্তা করি যে ওই যে জাদু টোনার কথা বলছেন যে আমাকে কি খাওয়াইছিল, তো তখন আমার মনে হয় যে আসলেই মনে হয় আমাকে এমন কোন জাদু করতেছে যেটা থেকে সময়ের সাথে হয়তো হালকা হইতেছে, এর জন্য আমি কিছু কিছু বুঝি। তো একদিন রাতের কথা, আমরা ঘুমাইতে গেছি, তো আমাদেরকে যে রুমটা দেওয়া সেটা কিন্তু ওইরকম একটা বাঁশের রুম, মাচার উপরে সিঁড়ি দিয়ে উঠতে হয়, মানে বাঁশের সিঁড়ি আছে ওটাতে উঠতে হয়, ওঠার পরে বারান্দা আছে সামনে, খুব সুন্দর, এমনি বেড়ানোর জন্য খুব সুন্দর। তো ওঠার পর রাতের বেলা যে আমরা কথাবার্তা বললাম, গল্প করলাম, এবং ও কিন্তু আমার সাথে আগের মতো সেই যে আগে ফ্রেন্ডলি গল্প সেরকম আর করতো না, আমার সাথে উদ্ভট ব্যবহার করতো, এবং সেটাই আমার কাছে আমি কেন জানি নিয়ে নিতাম, মানে আমি ওইটাতে কোনোদিন গায়ে মাখতাম না। তো আমাকে বলল যে ঘুমায় যেতে, তার কাজ আছে কিছু, সে তার ফ্যামিলির সাথে কথাবার্তা বলবে। তো আমি যে শুয়ে পড়লাম জানলার কাছে, শুয়ে সে তাকায় দেখতেছে আকাশে চাঁদ মেঘ যাইতেছে সুন্দর। তো এক সময় আমি আসলে ঘুমায় গেলাম, হঠাৎ করে অনেক পরে, মানে কতক্ষণ হয়েছে আমি জানি না, আমার ঘুম ভাঙছে। তো ঘুম ভেঙে দেখি যে ওই ঘরের মধ্যে একটা বাতি জ্বলতেছিল, বাতিটা নিভানো, বাতিটা জ্বলতেছে না, মনে হইতেছে যে কোন একটা আগুন জ্বললে যেরকম হয়, ঘরের কোনার দিকে আগুন জ্বলতেছে, মানে মানে আগুন তো মানে স্টেডি আলো না, কমে বাড়ে কমে বাড়ে এরকম। তো আমি আস্তে করে চোখটা মেলছি, তো মেলে দেখি জানলা কিন্তু এখনো খোলা, আকাশে যে ওই চাঁদ পুরো ঢাকা মেঘে, এবং গাছগুলা বেশ নড়তেছে, বাতাস আছে, এর মাঝে ঘরের কর্নারে আমার ওয়াইফ, সে বসে আছে একটা সার্কেল এঁকে, এরকম সার্কেল আঁকা, এবং খয়েরি রঙের কিছু দিয়ে আঁকছে সার্কেলটা, মানে বোঝা যাইতেছে না, খয়েরি রং, ডার্ক খয়েরি, মানে আলোতে যা বোঝা যাইতেছে কালচে খয়েরি লাগতেছে আর কি, ওইটা আঁকা গোল করে কেমন আঁকা, ওইটার মধ্যে কিছু নকশা টকশা করছে আঁকিবুকি করা, ওইটার মধ্যে সে বসে আছে চুলগুলা ছাড়া, এবং হাতের মধ্যে একটা পুতুল, এবং সেই পুতুলের গায়ের মধ্যে মনে হচ্ছে কাপড় পরাইতেছে সে, চুলগুলা ওখানে সুতা দিয়ে চুলই করছে, এবং মনে হইতেছে যে ওখানে আসল চুলও লাগানো হয়েছে ওইটার সাথে, কেমন জানি বিটগুটে একটা পুতুল, এটা ওইটার দিয়ে কি কি করতেছে পুতুলটারে। তো আমি দেখার পর না আমি একটু মানে ভয় পাইছি, ভয় পাওয়ার পর একটা শব্দ করছি, কেমন জানি একটা শব্দ করছি, শব্দ করার সাথে সাথে আমার দিকে তাকাইছে, আমি ওর চোখের দিকে তাকায় পুরা জমে গেলাম, কারণ ওর চোখ দুইটা মনে হইতেছে সাপের চোখ, কিন্তু সাদার মধ্যে কালো মনি, মানে কেমন জানি মনে হচ্ছে সাপ তাকায় আছে আমার দিকে, এরকম লাগছে আমার কাছে। এবং যে ওই যে আলো যে পড়তেছে সামনের তার প্রদীপ থেকে, সেটাতে মনে হইতেছে যে চোখের যে সাদা অংশটা ওইটার উপর আলাদা একটা পর্দা পড়া এরকম। অনেক সময় যে মানুষ বলে না ছানি পড়ছে ওইরকম। তা আমি ভয়ের চোটে চিৎকার করে উঠছি, চিৎকার করে ওঠার সাথে সাথে মনে হলো যে আমার মুখের উপর একটা চাদর মারলো এরকম। চাদরটা উড়ে আমার মুখের মধ্যে পড়লো, আমি কিছু দেখার আগে মনে হলো আমার ঠাইসা ধরলো। তো ঠাইসা ধরার পর আমি এক সময় মানে আমার জ্ঞান হারায় ফেললাম, জ্ঞান নাই। তো পরদিন সকালে আমি উঠে দেখি সবকিছু স্বাভাবিক, আমি ওই তাদের ঘরের মধ্যেই আসি, ওগুলা কিছু নাই। তা আমি তো ভয় পেয়েছি, খুব কাঁপতেছি তখনও। তা আমি ওর নাম ধরে ডাকতেছি, ও একটু পর আসলো। আসার পর আমি বললাম যে আমি রাত্রেবেলা ভয় পাইছি, আমি দুঃস্বপ্ন দেখছি নাকি? বলে যে কি বলে এরকম মনে হয়, তুমি দুঃস্বপ্ন দেখছো, আবার কি দেখবো এই সেই। তা আমাকে সাথে সাথে এরকম একটা গ্লাস ধরায় দিল, বললো এটা খাও। বলে এটা কি? বলে এটা আমাদের এখানকার শরবত, এটা খাইতে হয়, এটা আমাদের গ্রামের ট্রেডিশন খাইতে হয়। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে। তা আমি নিলাম, তো নিয়ে আমি এটা মুখে দিলাম, কিন্তু আমি কিন্তু গিলি নাই, আমার ক্যান জানি অন্যরকম আছে, আমি গিলি নাই, আমি মুখে নিয়ে দিচ্ছি। মুখে নিয়ে মানে ভান করলাম যে আমি খাইতেছি। তো ও দেখলাম উঠে সামনে চলে গেল, আমি আস্তে করে করলাম কি জালনা দিয়ে ফালাই দিলাম ড্রিঙ্কসটা, ফালাই দিয়ে আমি মুখের মধ্যে যতটুকু নিয়েছিলাম ওইটুকু তো গিলতে হবে তার সামনে, কিছু করার নাই। পরে উঠে বেরিয়েছি, বেরোনোর পর আমি বলতেছি যে আমি একটু যাইতে চাই, আমার কাজ আছে, বাবা আমার সাথে যোগাযোগ নাই, আর টাকা পয়সা তো অনেকদিন ধরে বন্ধ করেছে বাপমা, কারণ আমার কোনো হিসাব কিতাব নাই, বাপমা খোঁজখবর নিছে, আমার ইনস্টিটিউটে খোঁজখবর নিছে, ওখানে পেমেন্ট ধরা পড়ে নাই, আমার ভিসা ই হয়ে যেতেছে, এগুলো সব ঠিক করতে হবে, কিন্তু যাইতে চাই। তো মেয়েটা বললো ঠিক আছে, আমার ভাই তোমার নামায় দিবে, কিন্তু তুমি যে বাসায় থাকবা আর তোমার বাপমার সাথে যোগাযোগ করবা, টাকা পয়সার কথা বলবা, যা যা লাগবে বলবা, তুমি বিয়ে করছো, তোমার এভাবে চলতেছে না, সবকিছু বলতে হবে এই সেই। তো যাই হোক, তো তার ভাই আমাকে গাড়িতে করে নামায় দিল। নামায় দেওয়ার পরে আমি ওর ভাই যাওয়া পর্যন্ত আমি ওয়েট করছি, আমি তারপর আপনি এখানে চলে আসলাম তাড়াতাড়ি। এখানে একটা সাইকেল পাইছিলাম, আমার ওইখানে একজন পরিচিত মানুষ আছে, ওর ওইখানে তার একটা সাইকেল আছে, সাইকেল নিয়ে আপনি এখানে চলে আসছি। তো তখন নাকি আইমন মামা শুনলো, বলে বললো যে ভাই তুমি তো বড় সমস্যায় পড়ছো, ভালো করছো ড্রিঙ্কসটা খাও না, কিন্তু তোমার তো জাদু করছে। তো তখন সেই মামা বলতেছে যে তিনি ওই পাশের দোকানে, বলে তুমি বসো, বসে পাশের দোকানে গেলেন, যে ওখানে মানে হেঁটে যে একটা প্লাজা আর কি, পাশে প্লাজায় দোকান আছে, ওই বাঙালিকে বললেন যে ভাই আপনি আমার দোকানটা একটু দেখেন, আমি ওই ছেলেটা নিয়ে দেখি কি করা যায়, ওর একটু উপকার করতে হবে বলে। তখন তিনি এই ছেলেটা রাকিবকে নিয়ে তিনি ওখান থেকে রওনা দিলেন তার গাড়িতে করে, যে ওই যে তিনি এর মধ্যে যোগাযোগ করছেন, তার ওই যে বাঙালি ভাই ছিল যিনি, তার সাথে যোগাযোগ করছেন, তার সাথে যে দেখা করলেন, দেখা করে উনি রাকিবকে দেখলেন, দেখে কিছু আমল করলেন, রাকিবের হাতটা ধরে আমল করলেন, করেই বললেন যে একে তো খুব খারাপভাবে জাদু করা হয়েছে, খুব খারাপভাবে জাদু করা হয়েছে। তো বলে তখন তিনি বললেন যে আমি দেখি আমার সেই আরেক বন্ধু যে আছে আমার নেবারিং কান্ট্রির, ওর সাথে যোগাযোগ করি। যাই হোক, তার সাথে যোগাযোগ করা হলো, যোগাযোগ করার পরে সে নিয়ে গেল আর কি, তার কাছে নিয়ে গেল। তো দুইজনে মিলে তাকে রোকাইয়া করল, রাকিবকে রোকাইয়া করল। তো রোকাইয়া করে দেখলো যে তাকে খুব খারাপভাবে কালো জাদু করা হয়েছে, এবং যে অঞ্চলে মানুষরা এই জাদুটা করে তাদের ওই জাদুর একটা নাম আছে, যেই জাদুর কথা যেটা লিখছে আমাকে হৃদয়, আমি ওই নামটা বললাম না, তো সে জাদুটা করা হয়েছে, এবং জাদুটা ফাইনাল তার মানে প্রায় কাজ করছে, তার উপরে 95% কাজ করে ফেলছে, আর বাকিটা ওই যে তার যে ড্রিঙ্কসটা দিয়েছিল ওইটা খাইলে পুরো 100% কাজ করত। তবে এই জাদুর মেয়াদ নাকি থাকে প্রতি 6 মাস পর পর তাদের একটা ই হয়ে যায়, তবে এই ফাইনালি যে এই ড্রিঙ্কসটা খেলে এই জাদুটা আরো স্ট্রং ভাবে বসে যেত রাকিবের উপরে। তো পুরোটা খায় নাই দেখে ওর ইসে, এবং টুকিটাকি এর মধ্যেও এই মেয়েটারও একটু মিস্টেক হয়েছে। এখন রাকিবকে সজ্ঞানে ফেরাইতে হলে ওনার এই রুকায়াটা টোটালি কমপ্লিট করতে হবে, এটার জন্য সময় দরকার। তো বলল যে করেন, রাকিবও বলল যে আমাকে আপনি রুকায়া করেন, ঝাড়েন, যা করেন ভাই, আপনাকে আমি রিকোয়েস্ট করতেছি, আমাকে বাঁচান। সে মানে রাকিব তখন তাদের কাছে মানে একদম হাত জোড় করে বলছে আমাকে বাঁচান এখান থেকে, বলছে না আমরা তো তোমার বাঁচাইতে পারলাম, বাঁচাবে আল্লাহ, আল্লাহর কাছে দোয়া করো আর আমরা দেখি কি করা যায়। তো দুইজনেই ওই যে সেই তাদের আরেক ভাই যে নন বেঙ্গলি ভাই ছিল তিনিও ঝাড়লেন, এবং উনি দুজনে মিলেই ই করলেন। আর ওই আইমন মামা যিনি ছিলেন তিনি তার ওইখানে ওই লোকের সাথে কন্ট্যাক্ট করে বললেন যে আমার আসতে একটু সময় লাগবে ভাই, একটু থাকেন, ছেলেটার উপকার করি। তো যে তাকে রাকিবকে নাকি রোকাইয়া করলো, ওনারা পুরো ঝাড়লো, ঝেড়ে জমজমের পানি খাওয়াইলো, গোসল করাইলো, পানি পড়া দিল, পানি পড়ায় বললো এটা দিয়ে গোসল করতে হবে, আর মাস্ট মাস্ট তুমি ওই মেয়েটার থেকে দূরে যাও, আর তোমার বাবা মার নাম্বার দাও। তো তার বাবা মার নাম্বার দিয়েছিল, তার বাবা মাকে ফোন করে তখন ওখান থেকে ওনারা ফোন করে কথাবার্তা বলে, বলে বলে যে আপনার ছেলে আসলে এরকম এরকম অবস্থায় আছে, তার অবস্থা খারাপ, আপনারা তাকে বাঁচাইতে হলে তার এখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। আর তখন ওই রাকিবের বাবা মা নাকি রিকোয়েস্ট করে যে আমাদের মোটামুটি অবস্থা ভালোই, সচ্ছল খারাপ না, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যে ছেলেটাকে অ্যাটলিস্ট আপনারা সরাই নিয়ে কয়েকদিন পরে পাঠায় দেন দেশে, হ্যাঁ মানে ওরে বাঁচাই আমরা, জানলে তো আসলে উপায় নেই। উনিও বলেন ওই এমন মা বলে যে আসলে ওকে আর কোন উপায় ছিল না, ওই যে দুইজন যারা ছিলেন যারা ওনার রাকি আর কি কাইয়া করছেন, তারা বলছে যে ওকে যেভাবে জাদু করতেছে এরপর ওকে শেষ করে দিবে। এরপর নাকি তখন ওই যে যেই বাঙালি যে ভাই ছিল আরেকজন, তার ওইখানে রাকিবকে লুকায় রাখে, কারণ উনি তো বাসা বন্ধ করে দেন এবং দোয়া দরুদ পড়ে থাকেন অনেকই আর কি পরেশগার, ওনার ওইখানে লুকান যাতে ওই কোন জিন চালান করে ওই রাকিবকে খুঁজে না পায়, কারণ রাকিবের মধ্যে তো যথেষ্ট রকম ইয়ে আছে এবং যাতে এই জিনিসগুলো পালন করে। উনি এই কাজটা করেন, সে বাঙালি ভাই রাকিবের উপর কাইন্ড হয়ে করেন, তিনি তাকে যেহেতু দেশি ভাই তাকে বাঁচানোর চেষ্টা করেন, তো দোয়া দরুদ পড়ে রাতের বেলা তাকে ওখানেই রাখেন, রেখে এর মধ্যেই চেষ্টা করেন আর কি সেই মামা সহ ওর রাকিবের ব্যবস্থা করতে, তার টিকিট পাসপোর্ট এগুলার কিভাবে কি গোছায় তাকে পাঠাবে। তো এর মধ্যে নাকি তার ওয়াইফ তাকে খুঁজছে, তো এইখানে তো এসে বুঝে নাই যে এই দোকানে আসছে, তো সেই এমন মামা দেখতো যে সেখানে যে ওই দোকানের ওই পাশের দোকানে ওইদিক দিয়ে ঘুরতো, প্লাজা এসে নাকি জিজ্ঞেস করছে যে আমার স্বামী এখানে আসছে নাকি, তাকে দেখছো নাকি কেউ, তো তখন নাকি ওই বাঙালিরা বলছে না আমরা দেখিনি তাকে। তো মেয়েটা কেন জানি এই যে আইমন মামা যিনি ছিলেন তার দোকানের কাছ দিয়ে ঘুরছে কিন্তু তাকে জিজ্ঞেস করার সাহস পায় নাই বা কোনো কারণে করে নেই কেন জানি। তো এই আইমন মামা নাকি ওই মেয়েটাকে দেখলেই দোয়া পড়তো, মনে মনে দোয়া পড়তে থাকতেন তিনি এবং বারবার তিনি বলতেন যে আল্লাহ আমাকে রক্ষা করো এটা থেকে, এবং তিনি স্পেশাল কিছু দোয়া পড়তেন পড়তে থাকতেন যাতে ওই মেয়েটা ওইখানে এসে কোনো ওনাকে প্রবলেম না করে, কারণ উনি ভয় পেতেন এদের, এদের জাদুকে খুব ভয় পেতেন, এরা নাকি ভয়ঙ্কর জাদু জানে। মেয়েটা নাকি ওই যখন আসছে খুঁজতে তখন ওই বাঙালির দোকান বয় প্লাজার কাছে এসে নাকি স্নিফ করতেছে, এরকম নাক দিয়ে বাতাসে শুকতেছিল, মানে ডিরেক্টলি মনে হচ্ছে যে কোনো পশু যেমন খুঁজে কাউকে গন্ধ শুকে সেরকম, এবং সে নাকি এসে ওই আইমন মামাদের দোকানের সামনেও ওখানে রুম করে স্নিফ করতেছিল কয়েকবার, এবং কয়েকবার নাকি তার কপাল কুচকে গেছে। আইমন মামার সাথে সাথে দোয়া পড়ছেন যাতে এটা থেকে বাঁচা যায়, তো কোনো কারণে ওনাকে জিজ্ঞেস করে না এবং জিজ্ঞেস করতে তো পারেও না আসলে, এবং এটা নিয়ে যদি মানে কথাবার্তা হয় ওইখানকার সমাজেও কথা বলে। আইমন মামা চিন্তা করছিল যদি মেয়েটা এরকম সমস্যা করে বেশি করলে তিনি ওখানকার সমাজ ব্যবস্থার সাথে কথা বলবেন যে এই মেয়ে ব্ল্যাক ম্যাজিক করে বা এরকম ম্যাজিক করে, তো ওইখানে নাকি অনেকেই জানে যে এই এই যে যেই শ্রেণীটার কথা বলছে বা যেই গোষ্ঠীটার কথা বলছে তারা নাকি এরকম ম্যাজিক করে, এবং ওইখানকার মানুষরা পর্যন্ত তাদের থেকে সাবধানে থাকে, তাদের থেকে দূরে থাকে, তাদের ভয় পায় এবং এড়ায় চলে তাদেরকে, তাদের এই এই জিনিসের জন্য, তাদের এই জাদুর জন্য, এবং তারা নাকি ভয়ঙ্কর জাদু করতে পারে এরকম। তো যাই হোক, আইমন মামা যেহেতু উপকার করছে রাকিব ছেলেটার, তো তারপরও তিনি ভয় পেতেন। এর মধ্যে নাকি ওই যে কয়দিন লুকায় ছিল ওই বাঙালি ভাইয়ের বাসায়, যে রাকি যিনি তাকে ওই রাকিবকে যিনি হেল্প করছিলেন এই লুকাইয়া করে, ওনার ওখানে লুকায় ছিল, এবং এর মধ্যে সে তার ওই পাসপোর্ট সবকিছু তার যে ভিসা সংক্রান্ত যেসব জটিলতা ছিল সেগুলো ঠিক করে ফেলে ওইখান থেকে, তার বাবা মা টাকা পয়সা পাঠায় এবং ওইখান থেকেই মোটামুটি ঠিকঠাক করে তাকে প্লেনে উঠা দেয়, যে ওই ভাই এবং নিজে প্লেনে উঠা দেয় এবং সেই রাকিব বাংলাদেশে চলে আসে। তো বাংলাদেশে চলে যাওয়ার পর তো তার এই সমস্যা নাই, তো আইমন মামার সাথে যোগাযোগ করছিল, সে অনেক ধন্যবাদ দেয়, বলে তার জীবনটা পরিবর্তিত হয়ে গেছে, সে পুরোপুরি মানে বেঁচে গেছে। সে বলছে আমি মনে হইল যে আমি এই যে কত মাস, এই মাসগুলো আমি মনে হয় দুঃস্বপ্নের মধ্যে ছিলাম, এবং মানে আমার কাছে ওইটা মনে হইত যে আমি রিয়েল লাইফে নাই, মানে একটা আনরিয়েল লাইফের মধ্যে চলাফেরা করতেছি এরকম। তো এইটাই হৃদয়কে সে এমন মামা বলল যে ওখানকার এরকম একটা গোষ্ঠী আছে যারা এরকম ভয়ঙ্কর, যারা এরকম জাদু করে এবং এই জাদুগুলা বেশ ভয়ঙ্কর, এবং আরো ওখানে ব্যবসাপার আছে, ওই অঞ্চলের কিছু মানুষ আছে তারা বিশ্বাস করে যে মানুষই, তারা মনে করে যে এইসব জাদুর মাধ্যমে সে মানুষই অন্য কোন জন্তুর রূপ নিয়ে চলাফেরা করতে পারে বা অন্য জন্তু মানুষের রূপ নিয়ে নিতে পারে, এটা তারা বিশ্বাস করে তাদের ওই জঙ্গলের ওইখানে, এবং তারা বিশ্বাস করে যে এরকম যারা আছে তারা মানুষকে ডিসগাইজ করে, মানে দেখা যাচ্ছে যে মানে সেই যে জাদুর মাধ্যমে এতটাই তারা স্ট্রং হতে পারে যে একসময় বড় সাপে পরিণত হয় বা কিছুতে পরিণত হয়, আবার চেঞ্জ হয়ে যায় মানুষে। আসলে এগুলা মানে আমাদের ইসলামিক বিলিভ অনুযায়ী জানলে যে মানুষকে কেউ যদি সেই শিফট করতে দেখে, ওইটা আসলে মানুষ না, ওইটা আসলে সে জিন। মানুষ তো শেপ শিফট করতে পারে না, কোনোভাবেই পারে না, এটা ইটস নট গোনা হ্যাপেন, এটা হবে না। তো ওইটা আসলে ওইটা জিনই, ওই জিন এই কাজটা করে, মানুষের চেহারা নিয়ে ফেলে, আবার দেখা যায় কোন একটা অন্য কিছু চেহারা নেয়, তখন ওই জিনিসটাকে শেপ শিফটিং মনে হয় যে মানুষ জাদুর মাধ্যমে করলো। আসলে এই টোটাল জিনিসটাই জিনদের মাধ্যমে করা হয়। যাই হোক, মোট কথা হচ্ছে যে ওই জায়গাটা জাদুর জন্য খুব প্রসিদ্ধ। আমাকে কিন্তু অনেকে আগে বলছেন এরকম মানুষ, যেমন যে আমি আমার এক ভাই ছিলেন, তিনি প্রায় ব্যবসার কাজে যেতেন ওখানে, তো তিনি বলছিলেন যে বাবু ভাই আপনি জানেন না, উনি আবার বেশ যেতেন বিভিন্ন জায়গায় যেতেন ওই অঞ্চলেই, মালয়েশিয়া ইন্দোনেশিয়ার বিভিন্ন জায়গায় যেতেন, বাবু ভাই আপনি জানেন না আমি ওদের যে অনেকের বাসার মধ্যে ছোট ছোট এরকম জারের মধ্যে এমন এমন জিনিস রাখা দেখছি যেটা দেখলে আপনি বমি করে দিবেন, কিন্তু তারা কিন্তু আসলে ওইটা দিয়ে তারা এই ম্যাজিক গুলো করে এবং তারা বিশ্বাস করে যে এটা তাদের জন্য উপকারী, তারা এইভাবে রাখে তাদের বাসার মধ্যে, এমন এমন বাজে জিনিস সংরক্ষণ করে। অনেকে আছে যারা এই ধরনের জিনিস চর্চা করে। তো উনি বলছিলেন এক ভাই, তো আমি শুনে বলছিলাম যে ভাই আমার শখ নাই দেখার, থ্যাংক ইউ ভেরি মাচ। তো এই হচ্ছে অবস্থা। তো এই ঘটনাটা আমি শুনলাম হৃদয়ের কাছে, আমার মতো করে শেয়ার করলাম, জানি না আপনাদের কেমন লেগেছে, আমার কাছে কিন্তু বেশ ইন্টারেস্টিং লেগেছে, বেশ ভয়ের মনে হয়েছে যে বেশ একটা মানুষের জীবন কিভাবে বিপর্যস্ত হয়ে যেতে পারে, এমন একটা লেভেলে চলে যেতে পারে সেখান থেকে কাইন্ড অফ পয়েন্ট অফ নো রিটার্নে চলে যেতে পারে। বুঝতেই পারছেন যে ছেলেটার কি অবস্থা ছিল, সে পড়তে আসছিল হাজিগুড়ি একটা ছেলে এবং সেখান থেকে সে কই পৌঁছায় গেল, হ্যাঁ মানে খুব পৌঁছায় গেল ছেলেটা। যাই হোক, সে হয়তো বেঁচে গেছে, তার আল্লাহ তার ভালো চাইছিলেন, দেখে সে বেঁচে গেছে এবং সে এখান থেকে মুক্তি পাইছে। তো এই হচ্ছে ঘটনা। তো এখন চলে যাব কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসব আরো একটা ঘটনা নিয়ে। ততক্ষণ বন্ধু আপনারা কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। আর যারা আমাদের চ্যানেল থেকে এখনো সাবস্ক্রাইব করেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলবেন, একটি লাইক দেবেন, শেয়ার করে দেবেন, যাতে করে অন্যরাও অদ্ভুত বলে শুনতে পায়। ফিরে আসছে কয়েক সেকেন্ডের মধ্যে, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আবারও চলে এলাম অদ্ভুত রেতে এবং নিয়ে এলাম আপনাদের জন্য আরো একটি ঘটনা। এই ঘটনাটি আমাদের দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কোন একটি গ্রামের শতবর্ষীয় আগের একটি লেজেন্ড। তো আমি এই ঘটনাটি আমার মতো করে আপনাদের কাছে প্রেজেন্ট করব। ঘটনাটি যার সাথে ঘটেছিল তার নাম ছিল মুন্নাফ মিয়া। মুন্নাফ মিয়া পেশায় একজন কৃষক, মানে ছোট কৃষক, দরিদ্র কৃষক, বয়সে যুবক, তিনি তার সর্ববিস্তর জমিতে কৃষিকাজ করতেন, এছাড়া সময় পেলে তার পরিচিত যারা মানুষ আছেন তাদের জমিতে সাহায্য করেও কিছু আয় হতো তার। তো সংসারে শুধু সে আর তার স্ত্রী, তো তাদের কেটে যেত কোনো মতে, ভালোই কাটত। স্ত্রীর সাথে তার খুব ভালো সম্পর্ক, দুইজনে বেশ ভালো সময় পার করতেন, গল্প গুজব করতেন, সময় কাটাতেন, যেহেতু আর কেউ নাই পরিবারে, তিনি আর তার স্ত্রী, তার বাবা মা গত হয়েছেন, তো তিনি বেশ ভালোই সময় কাটাতেন, তার দিনকাল খুব ভালোই কেটে যাচ্ছিল। সময় করে তিনি মানে কাজের পরে যখন বাসায় আসতেন, এসে স্ত্রী রান্না করত, পাশে বসে থাকতেন, গল্প করতেন, খুব সহজ কথাবার্তা এবং রসিকতায় তাদের জীবন কেটে যেত। এমনকি আবহাওয়ার যে পরিবর্তন হতো সেটাও তারা খুব এনজয় করতেন। দেখা যেত যখন খুব গরম পড়েছে, সেই গরমে তারা বাইরে বেরিয়ে আসতেন, হাঁটতেন উঠোন দিয়ে, রাস্তা পর্যন্ত চলে যেতেন, ফসলের মাঠে বসে গল্প করতেন। যাই হোক, খুব সুন্দর সম্পর্ক ছিল তাদের। গরমের পর বর্ষাও এনজয় করতেন, মানে যত রকমের মানে আবহাওয়ার পরিবর্তন হতো সেটাও তাদের মাঝে ইম্প্যাক্ট ফেলে যেত। তো এত সুন্দরভাবে সময় কাটছিল মুন্নাফ মিয়ার, তো হঠাৎ তার স্ত্রী অসুস্থ হয়ে যান এবং তিনি দেখেন অসুস্থতা দিনে দিনে বাড়ছে। তিনি খেয়াল করলেন যে তার স্ত্রী দুর্বল হয়ে পড়ছে, এবং দুর্বল হতে হতে এমন হলো যে একটা সময় তিনি উঠে খুব একটা হাঁটা চলাও করতে পারতেন না। তো মুন্নাফ মিয়া চিকিৎসা শুরু করেছিলেন তার স্ত্রীর, সেখানকার যে কবিরাজ আছে তাকে এনে দেখিয়ে। তো কবিরাজ তার স্ত্রীকে ওষুধ দিত, কিন্তু দিনে দিনে যখন নাকি তার অবস্থা আরো খারাপ হলো বা ডিটোরিয়েট করলো, যে তিনি আর উঠতে পারেন না, বিছানা থেকে উঠে হাঁটতে পারেন না, এরকম একটা অবস্থায় চলে গেছে, কবিরাজ বলল যে আপনার স্ত্রীর বড় ব্যায়াম হয়েছে, এটা আসলে এখানে সম্ভব না, আপনি শহরে নিয়ে যান, শহরে নিয়ে আপনার স্ত্রীকে দেখান। তো মুন্নাফ মিয়ার কাছে তখন এত টাকা কই, আজ থেকে শত বছর আগের। তো তিনি চেষ্টা করলেন, তাদের গ্রামের কাছাকাছি দুই গ্রাম পরে সেখানে একজন ডাক্তার বসতেন, তো তিনি তার স্ত্রীকে খুব কষ্টের সৃষ্টে মানুষ জোগাড় করে সেই স্ট্রেচারের মতো বানিয়ে সেই সেই সময়কার যে পালকির মতো তুলে নিয়ে গেলেন সেখানে। তো ডাক্তারবাবু দেখলেন, দেখে ডাক্তারবাবু আসলে হোমিওপ্যাথিক চিকিৎসক ছিলেন, তিনি দেখে তার মতো চিন্তা ভাবনা করে ওষুধ দিলেন। বললেন যে রোগ আরো অনেক সিরিয়াস, আপনার স্ত্রীকে আসলে নিয়ে যাওয়া উচিত শহরে, আপনি শহরে নিয়ে যান। তো সে সময় শহর বলতে তারা বুঝত কলকাতা, মূলত বুঝত যে ওখানে নিয়ে যান, ওখানে নিয়ে চিকিৎসা দেন। তো মুন্নাফ মিয়ার এত টাকা পয়সা নাই, এখানে যে আসছেন তাই তার কাছে অনেকই। তো তিনি ওখান থেকে বলে যে আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব, এখন যা আমার চিকিৎসা আছে দেন। তো চিকিৎসা দিয়ে দেয় সেই ডাক্তারবাবু যিনি ছিলেন সেখানে, চিকিৎসা দেন। তো সেগুলো নিয়ে মুন্নাফ মিয়া আসেন, এতেই তার অনেক টাকা পয়সা শেষ হয়ে যায়, টাকা কড়ি অনেক অনেক, যেহেতু মানুষ ভাড়া করতে হয়েছে সে নিয়ে যে। তো স্ত্রী তাকে বলে যে আপনি বাদ দেন, আপনি আমাকে কবিরাজের ওষুধই দেন, আপনার আর দরকার নাই, কোথেকে কি করবেন। তো মুন্নাফ মিয়া মন খারাপ করে বসে থাকে, তো চিন্তা করে যে না, আমার আসলে কিছু তো করতেই হবে। তো সে মানুষের সাথে কথা বলতে থাকে, তার যতটুকু জমি জমা ছিল সেগুলো বিক্রি করবে, এরকম চিন্তা ভাবনা সে মাথায় আনতে থাকে। তো কথাবার্তা বল অনেকের সাথে দেখা যাচ্ছে যে তাকে চালাকি করে সেখানকার যে মূল ব্যক্তি, মানে ওই এলাকার যে মানে যোদ্ধার যে যার কাছে টাকা পয়সা আছে, সে চেষ্টা করে যে তার থেকে খুব অল্প দামে জমিগুলো নিয়ে নিতে। তো মুন্নাফ মিয়া এতে করে রাজি হয় না, তার মনে হয় যে এই যতটুকু জমি সে পাইছে বাপদাদার বিটায়, এতটুকু যদি সেইভাবে শেষ করে দেয় তাহলে সে আর কিভাবে বাঁচবে পরে, আর তা তো থাকারও জায়গা থাকবে না, কারণ তার যে জমির সাথেই তার বসত ভিটা। এগুলো চিন্তা করে সে মন খারাপ করে সে বসে থাকে, খুব মানে খুব মন খারাপ তার। তো মন খারাপ করে সে বসে আছে, বাসার ভিতরে তার স্ত্রী কাতরাচ্ছে, মানে সে শরীরে ব্যথায় কাতরায়। তো মুন্নাফ মিয়া বাসার যে দরজার পাশে হেলান দিয়ে শুয়ে চিন্তা করতেছে যে কি হবে, আকাশের দিকে তাকায় আছে, আকাশে মেঘ ভেসে যাচ্ছে। হঠাৎ করে তার ঝিমুনি চলে আসে, এভাবেই সে ঝিমুনিতে চলে যায়। তো সে ঝিমুনির মধ্যে সে দেখতেছে তাকে কেউ একজন বলতেছে যে এখানে যে পুরনো জমিদার বাবুর বাড়ি আছে ছেড়ে গেছে, ওই বাড়িতে যে খোড়, ওই বাড়িতে খুললে পরে তুই এখানে গুপ্তধন পাবি, গুপ্তধন আছে এখানে। তো এটা মনে হলো তাকে কেউ কানের কাছে এসে বলল এরকম। তো মুন্নাফ মিয়া হঠাৎ করে তার সেই ঝিমুনি ভেঙে যায়, ভেঙে গিয়ে দেখতেছে রাত, বেশ রাত, ঝিঝি পোকা ডাকতেছে, ঝিঝি তার স্ত্রীর গোঙানির শব্দ আসতেছে, সে অসুস্থ, সে ব্যথায় কাতরাত। তো মুন্নাফ মিয়ার মাথার মধ্যে কেন জানি কথাটা চলতে থাকে যে জমিদার বাবুর যে বাড়ি আছে ওখানে যে খোড়, ওখানে গুপ্তধন আছে। তো তার তখন মনে পড়ে যে তাদের এখানে যে জমিদার বাড়ি আছে, মানে জমিদার বাবুর বাড়ি আছে, জমিদার বাবু এই বাড়িটা কেন জানি ছেড়ে গেছে। আজ থেকে তখন অলরেডি প্রায় 20-30 বছর হয়ে গেছে, জমিদার সাহেব ওখান থেকে চলে গেছে। এখন ওই জমিদার বাবুর নামে অনেক কথা ছিল, তিনি নাকি অন্যরকম মানুষ ছিলেন, বেশ অত্যাচারী মানুষ, এবং তার পরিবারে কিছু ইনসিডেন্ট ঘটছিল, সেখানকার রানীকে হঠাৎ পাওয়া যাচ্ছিল না, এই নিয়ে অনেক কিছুই ছিল। তখন তো আসলে ব্রিটিশ সরকারের সময়, তো এই নিয়ে অনেক কথাবার্তা হয়েছিল, তো মানে বিভিন্ন রকমের আইনানুক ঝামেলাও হয়েছিল। তো এই কারণে জমিদার বাবু বাড়িটাকে ছেড়ে চলে যায়, কিন্তু বাড়িটা এখনো পড়ে আছে। তো ওই বাড়িতে গুপ্তধন লুকানো আছে এরকম কথা তাকে কে বলল মাথার মধ্যে এসে, এটা হঠাৎ করে মুন্নাফ মিয়ার মনে হয়, মানে কে বলে গেল তাকে। ওই বাড়িটা নিয়ে অনেক কথা প্রচলিত, মানুষ ভয় ওখানে যায়ও না, ভয় পায় নাকি মানুষ গেলে, কারণ বাড়িটা একেবারে গ্রামের শেষ প্রান্তে অবস্থিত, এবং ওইখানে যাওয়ার জন্য যে রাস্তা ছিল সেই তার দুই পাশে যে গাছগাছালি হয়েছে সেগুলো এত ঘনভাবে হয়েছে যে মানে একদম ছেয়ে ফেলছে চারিপাশ, আর পাশের ঘাসও নাকি ছেয়ে গেছে, যেহেতু ওখানে যায় না প্রায় 20-25 বছর মানুষজন ওখানে চলাফেরা নাই। আর ওই বাড়িটা তো ওখানে বিশাল পুরনো বাড়ি, বিশাল করে করা, সুন্দর ডিজাইনে করা, এবং তার পাশে ওই বাড়ির পেছনের অংশটা কিন্তু বিশাল একটা খোলা প্রান্ত, মানে এক সময় ওখানে অনেক দূর পর্যন্ত খোলা জায়গা ছিল, তারপর জমিদার বাড়ির পুকুর ছিল, এরপর ফসলি জমি ছিল, যেখানে জমিদারের নিজস্ব অনেক খোলা জমি ছিল ওই পাশে, এবং সেই বিশাল প্রান্তর পার হয়ে দূরে নদী। তো ওই জায়গাতে প্রথম প্রথম জমিদাররা যখন চলে গেছে এখান থেকে, জমিদার বাড়ির লোকজন যখন চলে গেছে, তখন কিন্তু ওই জায়গায় প্রথম প্রথম গ্রামের মানুষরা সব ঘুরতে ঘুরতে যেত, বিশেষ করে ইয়াং মানুষজন যেত ওইখানে, যে ওখানে বসত টসত। তো ওখানে নাকি মানুষ মানে উল্টাপাল্টা শব্দ শুনত, উল্টাপাল্টা জিনিস দেখত, এবং সন্ধ্যা হয়ে আসলে ভীতিকর একটা অবস্থা তৈরি হয়ে যেত ওই জায়গায়। তো এই কারণে আস্তে আস্তে মানুষ যাওয়া ছেড়ে দেয়, হ্যাঁ মানুষজনের ভয় পায়, ভয় পাওয়ার পর থেকে মানুষ আর ওখানে যায় না। অনেকেই নাকি সেখানকার যে জমিদারের মৃত স্ত্রী যে রানী সাহেব তাকে বলত, তাকে মানুষ দেখত যে উপরে হাঁটা চলা করতেছে, এবং এই এইটা দেখার পরই মানুষ ভয় পেত, কারণ সে তো হারাই গেছে, তাকে নিয়ে তো অনেক কথা প্রচলিত, খুঁজেই পায়নি তাকে আর ওখানে। যাই হোক, তো মিস্টেরিয়াস ব্যাপার, ভয়ের ব্যাপারে জন্য কেউ যায় না। মন্নাফ মিয়াকে কে কানের মধ্যে বলল যে ওইখানে গুপ্তধন আছে তার কানের মধ্যে বাজতেছে? অবাক লাগলো, এখন গভীর রাত, মন্নাফ মিয়া ওখানে বসে আছে এবং এখন তার স্ত্রীর যে কাতরানির শব্দ খুব একটা আসতেছে না, যে সে যে গোঙাচ্ছিল ওরকম শব্দ খুব একটা আসতেছে না, মানে ক্ষীণ হয়ে গেছে, কিন্তু তার মাথার মধ্যে বাজতেছে, ঝিঝি পোকার শব্দটা খুব স্ট্রং আর বাজতেছে যে ওইখানে গুপ্তধন আছে। মন্নাফ মিয়া আসলে তখন দিশেহারা হয়ে গেছে, তার টাকা পয়সা দরকার, তার স্ত্রী চিকিৎসা করা দরকার, তো সে হঠাৎ করে চিন্তা করে যে আমি ওখানে যাই, এখন গভীর রাত, আমাকে কেউ দেখবেও না, কেউ জিজ্ঞেসও করবে না, আশেপাশে কোনো মানুষও নাই, আমি আমার মতো যাব এবং আমি ওখানে যে কোড়াকুড়ি করব, দেখব আসলে কি এরকম কিছু আছে নাকি, থাকতেও তো পারে, জমিদার তো রেখেও যেতে পারে কিছু, আর এমন তো না যে অনেক বছর হয়ে গেছে, এই তো বেশ কিছু বছর হয়েছে, দেখি না কিছু পাই কিনা। এই চিন্তা করে মন্নাফ মিয়া করে কি, তার ঘরের মধ্যে যায়, মানে তার যে রুমে সে থাকতো তার পাশের রুমে গিয়ে সে তার জিনিসপত্র খোঁজা শুরু করে। তো খুঁজতে খুঁজতে সেখানে সে কোদাল পায়, তার ঝুড়ি পায় এবং সে একটা কুপি পায়, তাদের কুপি আছে ঘরে, কুপি জ্বলতো তেলের কুপি, সেই তেলের কুপি নেয়, এগুলো নিয়ে সে আস্তে ধীরে বের হয়ে আসে। বিভিন্ন সময় তার স্ত্রীর রুমে টুকি যায়, দেখে তার স্ত্রী ঘুমাচ্ছে এবং কাতরাচ্ছে ঘুমের মধ্যে, তার ক্ষীণ হয়ে গেছে শব্দ অনেক, শ্বাস প্রশ্বাসে মনে হচ্ছে সমস্যা হচ্ছে, তো এই জিনিসটা মন্নাফ মিয়ার সহ্য হল না, অনেক কষ্ট পেল সে তাড়াতাড়ি, তার মনে হলো একটা ইন্সপিরেশন দেখা দিল যে এই যাওয়ার জন্য ব্যাপারটা, তো সে আস্তে করে তার এই ঝুড়ি কোদাল এবং কুপি নিয়ে বের হয়ে যায় এবং সে একটা দেশলাই নেয় যাতে ধরাইতে পারে সেই ইটাকে, কুপিটাকে ধরাইতে পারার জন্য। হেঁটে যাচ্ছে, বের হয়ে আসছে, তখন এমন একটা সময় যে কেবল গ্রীষ্ম শেষ হয়ে গেছে, এখন মানে বর্ষা শুরু হবে, বাতাসে একটা সুন্দর একটা ভেজা ভেজা ঘ্রাণ, এগুলা সে খুব এনজয় করত এবং এই ওয়েদারের যে চেঞ্জগুলা তার স্ত্রীর সাথে সুন্দর সুন্দর স্মৃতি তার মনে করায় দেয়, তার কাছে খুব অন্যরকম লাগতে থাকে, মানে মনের মধ্যে একটা মানে হাহাকার করতে থাকে যে হায় রে আমার দিনগুলো ওনা হারাই গেল, আমি মানে কি হবে আমার, এগুলো চিন্তা করতে করতে সে আসছে, যেহেতু টাকা পয়সা নাই মানে তার কাছে, কি করবে এগুলো নিয়ে চিন্তা করতেছে, মানে ভয়ের কোনো চিন্তা তার মাথায় আসতেছে না। হাঁটতে হাঁটতে গ্রামে সেই জঙ্গলা জায়গায় চলে আসলো যেখানে নাকি জমিদার বাড়ির রাস্তা, মানে এই এই অংশটা মানুষ পথ মারায় না, হ্যাঁ এই অংশ দিয়ে গেলে কিন্তু ওই যে জঙ্গলা জায়গা, গাছপালা, ঘাস এগুলোর মধ্যে উঠে যায় সেই পথ যে থাকে জমিদার বাড়ির ওখানে, এবং জমিদার বাড়িতে পৌঁছানোর পরে কিন্তু জমিদার বাড়ির পেছনে প্রান্তর, মানে অ্যাকচুয়ালি এই রাস্তাটা অব্যবহৃত একেবারে। যাই হোক, এখানে যে সে ঢুকে গেছে, অন্ধকার আরো গ্রাস করে নিছে, আকাশে যে মেঘ ছিল, ভেজা ভেজা বাতাস ছিল, সেটা মনে হয় ভেজার পরিমাণ বেড়ে গেল, সে গুড়গুড় শব্দ শুনতেছে, তাকায় দেখতেছে যে তার মাথার উপর হঠাৎ করে সে খেয়াল করছে যে গাছের ছাউনিগুলা, দুই পাশের গাছ ডালপালা মেলে একদম ছাউনি চুরি করছে, অন্ধকার, মানে খুব স্ট্রংলি শব্দ আসতেছে ঝিঝি পোকার, এবং দূরে মাঝে মাঝে একটা দুইটা জোনাকি দেখা যাচ্ছে উড়ে যাচ্ছে, খুব বেশি না, কারণ এই যে এই সময়টা খুব বেশি জোনাকি থাকে না, এগুলা মানে বাতাসে এবং বৃষ্টিতে ই হয়ে যায়, একটা দুইটা জোনাকি উড়ে যাচ্ছে। তো সে অন্ধকারে চিন্তা করলো যে আমার তো পথ ঠাউর করতে সমস্যা হয়ে যাবে, কারণ গাছের ফাঁক ফোকর দিয়ে যতটুকু আকাশের আলো পড়তেছে ততটুকু যথেষ্ট না, এবং তখন মনের মধ্যে একটু ভয় লাগা শুরু করলো যে আমি কোথায় যাচ্ছি। তারপর চিন্তা করলো যে চেষ্টা তো করতেই হবে, যদি পেয়ে যাই, যদি এরকম কিছু পাই আমার সমস্যা যদি সমাধান হয়। তো তারপরও সে একটা পাশে, রাস্তার একটা পাশে বসে তার ঝুড়ি থেকে সেই কুপিটা নিয়ে সে দেশলাইতে আগুন জ্বালায় নিল। তো আগুন জ্বালানোর পর হালকা একটা আলো তৈরি হয়েছে চারিপাশে, লালচে আলো, এটা চারিপাশে গোল হয়ে পড়তেছে। তো সে ঝুড়ি এবং কোদালটাকে হাতে নিছে বা হাতে, আর ডান হাতে কুপিটাকে বাড়ায় ধরে চলতেছে সামনে। হাঁটতে 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 এক সময় চলে আসলো দুই পাশে ঘাস অনেক বড় হয়ে গেছে, সামনে এসে দেখলো যে খোলা জায়গা, বোধ হচ্ছে সামনে আকাশের আলোটা বেশ মানে ই হয়ে পড়ছে, ছড়ায় পড়ছে চারিপাশে। সামনে যেয়ে তখন সে ওই জায়গায় দাঁড়ায় খোলা জায়গাটায়, এমনি একবারে কোমর সমান ঘাসের মধ্যে দিয়ে তাকায় দেখে যে সামনে বিস্তীর্ণ একটা উঠোন, সে উঠোনটা পাতায় মানে ওই যে গাছের পাতা পড়ে ছড়ে আছে চারিপাশে, আর দূরে দেখা যাচ্ছে সেই বাড়ি, যদিও খুব বেশি হয় নাই, 20-25 বছর হয়তো হবে এই বাড়িটা, এভাবে অ্যাবান্ডন আছে, এর মাঝেই কত পুরনো মনে হচ্ছে শ্যাওলা জমে গেছে। আর এই সময় আকাশ গুড়গুড় করে উঠল, সে বুঝলো যে বৃষ্টি আসন্ন, বেশ জোরে মেঘ ডাকলো দুম গুড়ুম করে। তো মনের মধ্যে একটু টেনশন হলো মন্নাফ মিয়ার, যে ওয়াইফকে বাসায় একা রেখে আসছে, কেউ নাই তার বাসায়, সে দরজাটাকে জাস্ট টেনে দিছে বাইরের থেকে, তো একটু ভয়ই লাগলো কারণ গ্রামে কত শিয়াল কুকুর থাকে দিক চলাফেরা করে। ফলে চিন্তা করলো না, বাসায় মনে হয় ঢুকবে না, বাসায় শিয়াল কুকুর ঢোকার কথা না, আর আমি দেখি কতক্ষণ লাগে। তো মানে আর কি একা মানুষের যা হয় আসলে তার তো কেউ নাই, কি করবে সে? তো সে আর কেউ কোনো কিছু চিন্তা না করে সামনের দিকে পা বাড়ালো। সেই যে ঘাসে ছাওয়া, কোমর পর্যন্ত ঘাসে ছাওয়া জায়গার থেকে নেমে গেল নিচের দিকে। নিচে নেমে হেঁটে যাচ্ছে একটা মানে এরকম আঙিনা, এবং সে খেয়াল করলো যে এই আঙিনার অংশটা জমিদার বাবু বেশ সমান করে রাখছিল, কারণ যেখানে পা ফেলতেছে উঁচু নিচু নাই খুব একটা। মাঝখানে দেখলো যে একটা পেভিং করা পথ, পেভিং মানে কি ওই জায়গাটা মানে বাধাই করে ফেলছে, মানে রাস্তা আর কি, এবং সেটা সোজা চলে গেছে ওদিকে। যদিও রাস্তার জায়গায় জায়গায় ঘাস জমে গেছে, কিছু জায়গায় কেমন শ্যাওলার মতো হয়ে গেছে, কিন্তু রাস্তা সোজা। তো সে হাঁটতে হাঁটতে সে রাস্তায় উঠলো। এই সময় সে দেখতেছে মানে মোটামুটি বাতাস বাড়তেছে চারিপাশে, গাছপালাগুলো বেশ নড়তেছে এবং আকাশে গুড় গুড় শব্দ বাড়তেছে। বুঝতেছে যে যেকোনো সময় হঠাৎ বৃষ্টি শুরু হবে এবং গাছপালাগুলো বেশ নড়তেছে, আশেপাশে উঁচু গাছগুলো এরকম পাতা ডানে বামে হচ্ছে, আকাশের রং চেঞ্জ হয়ে গেছে, গুড় গুড় করে জমিদার বাড়ির যে বাড়ির পেছন দিকে দেখা যাচ্ছে মেঘ, যা খোলা প্রান্ত ওইখানে দেখা যাচ্ছে আকাশের মধ্যে ডুবি রাখি। এই অবস্থায় হাঁটতে হাঁটতে মন্নাফ মিয়া চলে এলো সামনে। এখন চিন্তা করতেছে যে আমি এখানে আসলাম কোথায়, খুঁড়ব আমি, খোঁড়ার জায়গা কোথায়। তো সে মনে মনে চিন্তা করতেছে যে জমিদার বাবু তো নিশ্চয়ই তার গুপ্তধন লোকালে এত বোকা না বাসার সামনের আঙিনায় লুকাবে, এটা হইতে পারে বাসার পিছনে। বাসার পিছনে ছাড়া তো আসলে হওয়ার কথা না, বাসার পিছনে হইতে পারে, আর হইতে পারে তার বাড়ির ভিতরে কোথাও যদি হয়। তো সে অনেকক্ষণ চিন্তা করে হাঁটা দিল বাসার পিছন দিকে। ফার্স্টে চিন্তা করলো বাসার পিছনেই যাবে। তো হাঁটতে হাঁটতে বাসার পিছনে চলে আসলো। সে বাসার পিছনে এসে দেখতেছে বাড়ির পেছন দিকটা বেশ জংলা, গাছপালা বিভিন্ন জিনিস ছেয়ে গেছে। এই 20-25 বছর কেউ মেনটেন করেনি এগুলা। বাসার পেছন দিকে জানালার দিকে গাছপালার ডালপালা ছড়াই গেছে, ঘাস এত উঁচু হয়ে গেছে। তো মুন্না মিয়া চিন্তা করলো যে এইখানে একেবারেই অসম্ভব, এখানে আমি ঘোরাঘুরি করার সম্ভাবনাই নাই, সাপ খুব তো থাকবে অবশ্যই, তো খামাখা আরো বিপদ হবে, আমি দেখি ভেতরের দিকে যাই দেখি কি অবস্থা, বোকার মতো হইলে তো হবে না। তো সে আস্তে আস্তে চলে আসলো সামনের দিকে বাসার। বাসার সামনের দিকে যখন আসছে তখন দেখলো টপ টপ করে বৃষ্টি পড়া শুরু হলো, মানে বেশ বড় বড় ফোঁটা, বুঝতে পারছে তার গায়ে দুইটা ফোঁটা পড়লো। এবং সে দৌড়ে তাড়াতাড়ি মানে খুব দ্রুত হেঁটে যে বাসার বারান্দার মধ্যে ওঠার সাথে সাথে ঝুম বৃষ্টি শুরু হলো, একেবারে সে কি বর্ষণ, প্রচন্ড বৃষ্টি, এবং আকাশে মানে মুহুর্মুহু বজ্রপাত চমকাচ্ছে এবং বৃষ্টি শুরু হলো। তো চিন্তা করলো যে আমি কই আটকায় গেলাম, কঠিন একটা অবস্থা। তো এই চিন্তা করে মুন্নাফ মিয়া হাঁটতে হাঁটতে যাচ্ছে, দেখতেছে যে আগে দেখি বাড়িটার কি অবস্থা, আর এর মাঝে আমি একটু চিন্তা করি যে কোথায় কি থাকতে পারে, যদি আমার এইভাবে আসাটা ঠিক হয়নি। সে বেশ কষ্ট হইতেছে, একদম হেঁটে আসছে। তো হাঁটতে হাঁটতে সে ডানে চলে গেল বাসার, একেবারে ডান মাথায় মানে ডান দিকের দিকে। দেখতে প্রত্যেকটা কামরার মধ্যে তালা ঝুলানো এবং বেশ বড় তালা, সেগুলো বেশ কায়দা করে লাগানো তালা, এগুলো অর্ডার দিয়ে বানানো তালা সে দেখতেছে। তো দেখতে দেখতে সে একেবারে কর্নারের রুমে চলে আসলো, ডান দিকে কর্নারের রুমে একদম। সেই জায়গাটা দেখলো যে দরজার মধ্যে তালা নাই, জাস্ট একটা এরকম কাঠ দিয়ে আটকানো। তো চিন্তা করলো এটার মধ্যে কি আছে দেখি, যেহেতু অন্যগুলো তো ভাঙা সম্ভব না, এটা দেখি। তো সে কুপিটা রেখে আস্তে করে ওই কাঠটা উঠানোর চেষ্টা করলো, বেশ শক্ত, বেশ শক্ত। তো প্রচন্ড জোরে সে নিচে থাবা দিল, নিচ থেকে জোরে জোরে থাবা দিল, বা একবার থাবা দেওয়ার পর ঠাটাস করে কাঠটা এক পাশের ইসের থেকে ছুটে গেল, মানে দুইটা এরকম কড়ির মধ্যে লাগানো, তো একটা কড়ির থেকে কাঠটা খুলে আসলো, হাট করে ঘুরে খুলে আসলো। ঘুরে আসার সাথে সাথে খুব দমক একটা বাতাস আসলো, এবং এই বাতাসে তার পাশে যে কুপি রাখা ছিল কুপিটা তপ করে নিভে গেল। পুরা অন্ধকার, মানে বারান্দাটার মধ্যে শুধু আকাশের আলো যতটুকু আসতেছে ততটুকু ছাড়া বাকিটা পুরাই অন্ধকার। তো একটু থমকে গেল মুন্নাফ মিয়া, চিন্তা করলো যে কুপিটা হঠাৎ নেমে গেল, তো দরজাটা কি কুপি ছাড়াই খুলব। এই চিন্তা করতে করতে সে দরজার ওই কাঠটাকে সরে রাখলো, বেশ ভারী একটা কাঠ। তো দরজাটার কাঠটা সরানোর পরই বুঝলো দরজাটা একটু বাইরের দিকে খুলে আসছে, মেলে আসছে, ভালো বাতাস বারান্দার মধ্যে ভালোই বাতাস খেলা করতেছে। তো সে হাত বড়ে আন্দাজে বুঝলো কুপিটা কোথায় আছে, নিল কুপিটাকে নিয়ে আস্তে করে দরজাটাকে মেলে ধরলো, বাইরের দিকে মেলে যায়। মেলাপাড়াটা সোদা গন্ধ কেমন জানি, ঘরের মধ্যে থেকে একটা সোদা বদ্ধ গন্ধ বেরুলের দিকে, এবং এই যে বাতাস খেলা করতেছে বাতাস রুমের মধ্যে ঢুকলো, একটা শব্দ হচ্ছে, হু করে হুইজেলিং শব্দ হচ্ছে, বাতাসের হুইসেলের শব্দ হচ্ছে, শব্দটা সে পাচ্ছে পুরো এই পাশ থেকে ঢুকে বাসতে বেরো যাচ্ছে, এর মাঝে মেঘের শব্দ, বৃষ্টির শব্দ। তো মুন্নাফ মিয়া আস্তে করে সেই ভারিকে তার যে কুপিটা এক পাশে রেখে সে তার ডেস্কলাই বের করে কুপিটা আবার জ্বালালো। কুপি জ্বালানোর পর ঘরের মধ্যে আলোকিত হলো। তো সে মোটামুটি একটা কোণ বের করে যে জায়গায় বুঝলো যে এই জায়গায় বাতাসের মানে বাড়ি খাবেন ওই জায়গায় রাখলো। কুপির আলোতে দেখা যাচ্ছে পুরনো একটা ঘর, আর আসবাবপত্র তেমন নাই, পুরনো একটা চেয়ার আছে, মাকড়সার জাল পড়ে গেছে চারপাশে একটা টেবিল, এবং একপাশে একটা আলনার মতো, এবং সেটা খুব মানে খুব সুন্দর করে বানানো আলনা। তো চিন্তা করলো মুন্না মিয়া এগুলো কেউ নেয় নাই কেন এখান থেকে, এরকম খোলা রেখে গেছে একটা কাঠ দিয়ে শুধু, আর কিছু নেয় নাই। চিন্তা করতে করতে সে হেঁটে চলে আসলো একেবারে ঘরের কর্নার পর্যন্ত। এখানে কিন্তু কুপির আলো খুব পোষাচ্ছে না, মানে খুব সামান্য, মানে যেহেতু একটা আলোর সোর্স আছে সেখান থেকে সামান্য যতটুকু আলো আসে এতটুকু। আর সে তার ঝুড়ি কোদাল এগুলো কিন্তু রেখে দিচ্ছে দরজার কাছে। তো সে আস্তে আস্তে হেঁটে একদম সামনে এসে দেখল একটা লোহার ট্রাঙ্কের মতো, সিন্দুকের মতো রাখা। লোহা মানে কি বললে টিন, মোটা টিনের সিন্দুক আর কি, খুব বেশি দামি কিছু না, একটা সিন্দুকের মতো রাখা। চিন্তা করলো এটার মধ্যে কি আছে, কিন্তু সে এটাকে দেখবে, দেখার মতো আলো তো যথেষ্ট নাই। সে তাড়াতাড়ি চলে গেল একদম ঘরের কর্নারে, ঘরের কর্নারে যে কুপিটা নিল, কুপিটা নিয়ে তাড়াতাড়ি আসলো, এসে দেখল যে ওই ওই যে সিন্দুকের উপরে একটা তালা মারা আছে ছোট। চিন্তা করলো যে এটা ভাঙতে হবে, এটা না ভেঙে তো উপায় নেই। তো সে গিয়ে নিয়ে আসলো তার শাবল, তার শাবল এনে ওই কুপিটাকে রাখলো পাশে, রেখে সে শাবল দিয়ে চেষ্টা করতেছে তালাটা ভাঙার। অনেক কষ্ট করতেছে, ভাঙতেছে না, অনেকভাবে চেষ্টা করতে জোর একটা চার দিল, তখন সে ওই যে ট্রাঙ্কের মতো যেটা, সেটা যে লাগানো ছিল রিপিটের মতো ইদ, ওইটা ঠাস করে ভেঙে খুলে গেল। খোলার পর সে তুলল উপরে, তোলার পর দেখতে একটা সোদা গন্ধ আসলো, ভেতরে কাপড়, অনেক কাপড় রাখা, শাড়ি রাখা সাজানো, অনেকগুলো শাড়ি, এবং শাড়িগুলো সে হাত দিয়ে ধরল, মানে এই এত বছরে এগুলো জীর্ণ হয়ে গেছে, অনেকগুলো কাপড় দেখলো যে প্রায় মানে নরম হয়ে গেছে, সুন্দর, খুব সুন্দর সুন্দর শাড়ি। সে কয়েকটা সরায় এরকম পাশে রাখলো, রেখে নিচ থেকে দেখলো নিচে কতগুলো আছে খুব ভালো মতন করে রাখা। তো সে চিন্তা করলো যে শাড়ি আমি নিয়ে যাব, এগুলো এখানে থাকবে কেন, পড়ে আছে কোনো মানে আছে? এই চিন্তা করলো যে তিনি ওই শাড়িগুলোকে এখন উঠাইলো, যেগুলো একটু ভালো আছে পরার মতো, চিন্তা করলো যে আমার স্ত্রীর জন্য নিব। চিন্তা করে সে পাশে রাখলো বের করে, মানে যেগুলো একটু ভালো, উপরের গুলা কিন্তু নরম নরম হয়ে গেছে, ভেতর থেকে কতগুলো বের করলো, ঝাড়া দিল, ধুলা পড়লো অনেক। যাই হোক, সিন্দুকটাকে সে আবার নামায় দিল, নামায় দিয়ে যখন নাকি সে এরকম এটাকে দেখতেছে, তো কি মনে করে জানি সিন্দুকটাকে একটা ঠেলা দিছে সে। ঠেলা দেওয়াতে এটা মনে হলো ঘড় ঘড় করে সরে গেল, মানে ওই যে সিন্দুকটা মানে সরে গেল, মানে এই যেখানে ছিল সেখান থেকে সরে পিছন দিকে চলে গেল। তো একটু ভয় পেয়ে গেছে মুন্না মিয়ার বুকটা কেঁপে উঠছে, কি সিন্দুক সরে গেল, মানে দেখলো সিন্দুকটা সরে যাওয়ার পরেই একটা সিঁড়ি নিচের দিকে নেমে গেছে, এবং সে নিচের অন্ধকার ভুরভুটি, এবং কেমন জানি একটা মানে স্মেল সেখান থেকে আসতেছে। তো বেশ ভয় লাগছে মুন্না মিয়ার কাছে, সে হাড়ি ওই যে কুপিটানে নিয়ে আস্তে করে নিচের দিকে উঁকি দিল, দিয়ে দেয় কিছু না, সিঁড়ি নেমে গেছে একটা একটা করে। সে অবাক হলো যে এই সিন্দুকটা আমি উপরে মানে টিনের একটা ট্রাঙ্কের মতো বড়, সোজা কথা বড় একটা ট্রাঙ্ক, ওই যে খেলাধুলার জিনিস রাখে মানুষের সেরকম বেশ বড় সাইজের। তো চিন্তা করলো যে এটাকে ঠেলা দিলাম সরে গেল খুব সুন্দর। তখন তার মাথায় আসলো হয়তো এমন কোন একটা জায়গায় আমি ঠেলাটা দিছি যেই জায়গাটা ঠেলা দিলেই সরে, মানে দৈবক্রমে হয়তো ঠেলাটা ওইখানে পড়ছে। যাই হোক, সে আবার ভয় পাইতেছে যে সে সিঁড়ি দিয়ে নামবে আবার লেগে না যায়। এর বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, মেঘ ডাকতেছে, খুব তুমুল বর্ষণ হচ্ছে। তো সে চিন্তা করে যে এখানে না নামলে আসলে সে আমার কোনো লাভ হইল না। যাই হোক, সে আস্তে করে আল্লাহর নাম নিয়ে নিচে নামা শুরু করে, বিসমিল্লাহ বলে সে পা রাখে, দেখে আস্তে আস্তে নিচে নামে কুপিটা সামনে ধরে। তো কুপির আলোতে নিচে আলোকিত হচ্ছে, আলোকিত হচ্ছে, আর সে দেখতেছে যে অন্ধকারটা মনে হয় কেটে তার আলোটা ঢুকতেছে, গোল একটা এরকম বলের মতো আলো তার হাতে। সেটাতে দেখতেছে সে একটা ঘরে ঢুকছে, ঘরটার চারপাশ ওরকম মানে পাথর, ওই সময় পাথর আনতো, পাথর দিয়ে রুমের মতো করা ঘরের ভিতরে, এবং ঘরের মধ্যে কয়েকটা এরকম বড় বড় ট্রাঙ্কের মতো রাখা, উঁচু বড় বড় ট্রাঙ্ক, অনেকটা দেখে মনে হয় যে মানুষকে যে ভরে রাখে। সে দেখছে যে ওই যে খ্রিস্টানরা ওখানে কবর দিত যে এরকম কফিনের মধ্যে ভরে, সেরকম কফিন। সে ডানে একটা, বামে একটা, তার সামনে একটা দেখল, তো গা একদম তার মানে মানে শিরশির করে উঠলো। সে ভাবলো যে এটা কোথায় ঢুকছি, মানে কফিন রাখা, তিনটা কফিন আছে এখানে, তার গা শিরশির করতেছে। সে হাঁটতে হাঁটতে একেবারে বাঁ দিকের কফিনটার কাছে গেল, গিয়ে সে খুব মানে কিউরিয়াসিটির থেকে, আর মুন্না মিয়া কিন্তু অনেক সাহসী ছিল, সে কাজ করতো একলা বাড়িতে থাকতো এরকম, খুব কিউরিয়াসিটির থেকে সে কফিনের ঢাকনাটা সরালো, এখানে ঢাকনা ঢাকনা সরালো ঠেলা দিয়ে, বেশ ভারী ঢাকনা, সরে গেল। সরে যাওয়ার পর সে ভেতরে দেখতেছে যে কঙ্কাল, একটা কঙ্কাল আছে, এবং কঙ্কালটার গায়ে কাপড় জড়ানো, মানে কাপড় পরানো, এবং সে কাপড় মনে হচ্ছে খুব মানে দামি কাপড়, মানে বিদেশি কায়দার স্যুটের মতো কাপড়, এবং খুব সুন্দর সে দেখতেছে। তো কি মনে করে সে ধরল না, কারণ এই কাপড় তার কোনো প্রয়োজন নাই, সে আবার টেনে দিল। সে মনে করল এটা জমিদারের কোন পূর্বপুরুষ বা কারো হয়তো সমাধিস্থল। যাই হোক, এখানে হয়তো কারো সমাধি আছে, কিন্তু কফিনে কেন, এইভাবে কেন? তিনি জানেন যে জমিদার কিন্তু খ্রিস্টান ছিলেন না, এটা তিনি জানতেন। যাই হোক, তিনি হেঁটে গেলেন ডান দিকে, ডান দিকে দেখলেন যে কফিনটা, সেটা তিনি সরালেন, সেটা ওরকম ঢাকনা দিয়ে সরালেন। সেখানেও দেখলেন যে এরকম খুব মানে খুব দামি সেই সময়কার খুব রাজসিক কাপড় পরা একটা কঙ্কাল, কঙ্কাল উপর রাজসিক কাপড় পরানো, খুব সুন্দর এবং কারুকার্য করা অনেক কিছু। তো বুঝতে পারলেন যে এগুলার যে কাপড়ের মানও অনেক ভালো, এই কারণে এত বছরও তেমন কিছু হয় নাই। এবং সে যে কফিনগুলো সরাইছে সেটার ভিতরেও খুব সুন্দর দামি চকচকা কাপড়, মানে আসলে উনি বুঝতে পারলেন যেগুলো সাটিন টাইপের কাপড় দিয়ে করা। যাই হোক, তিনি আবার টেনে দিলেন এবং এই যে কফিনগুলো তিনি সরাচ্ছেন, কফিনগুলো কিন্তু অনেক দামি কাঠের, তিনি বুঝতে পারছেন যে এগুলো বিদেশ থেকে মানে এগুলোর উপরে এই রং করানো মানে বার্নিশ করানো, আসলে চকচক করতেছে। এবং এই যে নিচের যে আবহাওয়া, আবহাওয়াটা কিন্তু বাইরের মতো শ্যাত শ্যাত না, কেমন শুকনা শুকনা একটা আবহাওয়া এরকম করে রাখা। এইবার তার বাকি আছে সামনের যে কফিনটা সেটা দেখার জন্য। তো তিনি তার সেই কুপি হাতে যাচ্ছেন, তার সারা শরীরে কিন্তু রোম দাঁড়ায় গেছে, কিন্তু কিউরিয়াসিটি তাকে টেনে যাচ্ছে না। তিনি চিন্তা করতে পারতেছেন না যে ঘটনাটা কি, মানে এখানে কেন এরকম সমাধি রাখা। জমিদার বাবু তো আসলে খ্রিস্টানও ছিলেন না, তার এরকম এখানে সমাধি কক্ষ কেন আর এরকম লুকানো? তো তিনি গেলেন একদম মানে সোজা যে কফিনটা ছিল সেটার দিকে। তো সেটাতে গিয়ে তিনি এই একইভাবে দেখলেন যে কফিন রাখা, কফিনটা কাছ থেকে তিনি ঠেলা দিলেন। তো ঠেলা দেওয়ার পর সেই কফিনের ঢাকনা সরে গেল, ঢাকনা সরে যাওয়ার পর তিনি জাস্ট উঁকি দিলেন আগের কফিনগুলোর মধ্যে, উঁকি দিয়ে তিনি একটার বুকের মধ্যে ধক করে উঠল, ধক করে উঠল। কারণ এইখান যে কফিনটায় তিনি যেই কঙ্কালটা দেখতেছেন, কঙ্কাল বলতে বডি বোঝা যাচ্ছে শরীরের, কিন্তু সেইখানে সেই কঙ্কালের যে মানে খুলিটা মাথাটা সেটা খুলে রাখা, মানে ওইটা ওইটার সাথে লাগানো না। এর আগে কিন্তু যে দুটা দেখছেন সেটার মধ্যে মাথার যে খুলিটা ওখানে সাথেই ছিল, ড্রেসের সাথেই রাখা ছিল, মনে হচ্ছিল যে শুয়ে আছে এরকম। তো এখানে মনে হচ্ছে যে তার খুলিটাকে আলাদা করে কেউ পাশে রাখছে, মানে কফিনটার যে ড্রেসটা পরা এবং একটা মহিলার কাপড় পরা খুব দামি কোন শাড়ি, যে শাড়িটা খুবই দামি, তার কুপির আলোতে ঝকমক করে উঠছে, মনে হচ্ছে ঝলসে গেছে সোনালি কালার, মানে স্বর্ণের সুতা দিয়ে তৈরি এরকম। তো মানে তার মানে বুকের মধ্যে ধক করে উঠছে এবং সেটার মাথার জায়গাটাতে যে তার খুলিটা থাকে, খুলিটা নাই, খুলিটা আলাদা করে রাখা পাশে। খুব অবাক হয়ে গেলেন তিনি এবং তিনি মানে ভয় পাইছেন, মন্নাক মিয়া খুব ভয় পাইছেন। তিনি আরেকটু ঢাকনা সরালেন কিউরিয়াসিটির থেকে এবং দেখলেন ঠিক সেই কঙ্কালের হাতের জায়গায় যথেষ্ট পরিমাণে গয়না, মানে জড়োয়া, হাতের জড়োয়া, চুড়ি, বড় বড় বালা লাগানো, এবং তার এই গলার যে তার খুলিটা তো খুলে রাখা পাশে, কিন্তু গলার কাছে বড় স্বর্ণের হার একেবারে এই পর্যন্ত নেমে গেছে, কঙ্কালের একেবারে পেটের কাছ পর্যন্ত নামানো, এত এত বড় স্বর্ণের হার এবং এরকম ভারী। তো তিনি এক পর্যায়ে পুরো ডালাটাই সরায় ফেললেন, ডালা ফেলে সরায় দেখলেন যে সেই কঙ্কালের পায়ের উপরও এরকম মানে নূপুর মল পরানো স্বর্ণের এরকম দামি, এবং যে শাড়িটাও সেটা মনে হচ্ছে যে স্বর্ণের সুতা দিয়ে তৈরি করা। তো তিনি থরথর করে কাঁপতেছেন এগুলো দেখে এবং তার কুপির আলোতে এগুলো ঝলক দিচ্ছে পুরো। তো মন্নাক মিয়া ভাবছিলেন যে তিনি ঢাকনা নামায় দিবেন, কিন্তু তিনি মানে তার প্রচন্ড লোভ হল যে এত স্বর্ণ গহনা আমি এগুলো রেখে যাব এখানে। তো তিনি কি করলেন, ওই গলার হারটাকে ফার্স্টে নিলেন, খুলতে কোনো কষ্টই হল না, যেহেতু তিনি ওই দেখছেন যে খুলিটা সরা রাখে। এবং তিনি খেয়াল করলেন আর দেখে মনে হলো যে এখানে যে ঘাড়ের হারটা এটা আলাদা করা হয়েছিল, মানে কোনোভাবে এটা মানে এটা আলাদা করেই রাখা হয়েছে মাথাটাকে সেখান থেকে, মানে এটা এই বডিটা যখন রাখা হয়েছে তখন এটা আলাদাই ছিল এরকম। এবং তিনি খুব অবাক হলেন যে শাড়ি যেটা দেখতেছেন শাড়িটার ঠিক ঘাড়ের কাছ দিয়ে মনে হচ্ছে কালচে হয়ে গেছে স্বর্ণালী রংটা, ওখান থেকে কালচে, পুরো কালচে, পুরো কালচে। তো মনে হলো যে এক সময় এই জায়গায় হয়তো রক্ত ছিল, সেগুলো শুকায় এরকম হয়ে গেছে। তারপরও তিনি স্বর্ণের সে হাড়টাকে খুলে নিলেন, ওখান থেকে খুলে নিয়ে তিনি দেখলেন বেশ ওজন। তিনি আর কোনো কথা বলতে পারলেন না, তিনি কোনো তাকে যেন লোভ পেয়ে বসছে, আসলে তার অর্থবৃত্তের এমন চাহিদা ছিল আর তার লোভও তাকে অন্ধ করে ফেলছে। সে দ্রুত হাতে তিনি হাড়টা খুলে নিলেন, হাড়টা তুলে নিয়ে পরে একদম খুলে নিয়ে তিনি বাইরে রাখলেন কফিনে। তার মাথার মধ্যে যখন চিন্তা করতেছে এটাকে আমার নিতেই হবে, তিনি চিন্তা করলেন যে না, আমি তো ঝুড়িটা আনি নাই, ওখান নিচ থেকে তিনি চিন্তা করলেন যে ঝুড়িও নিয়ে আসতে হবে আমাকে। তিনি ওই তার কুপিটা নিয়ে এক দৌড়ে উপর উঠে আসলেন, উঠে এসে তার ঝুড়িটাও নিয়ে নামলেন, আবার হুড়মুড় করে নিচে নামলেন। নেমে সেই ঝুড়ির মধ্যে সেই হারটাকে তুললেন, তিনি হাতের যত বালা চুড়ি ছিল সব খুললেন, পায়ের যে ওখানে ই ছিল সেটাও খুললেন, খুলে সবকিছু তার ঝুড়িতে রাখলেন। ঝুড়িতে রেখে সে তিনি তাকায় চিন্তা করতেছেন শাড়িটা ওকে নেব নাকি। তো পরে চিন্তা করলেন যে শাড়িটার গলার কাছে যে কালচে হয়ে আছে এইটাকে আমি কি করব, এটা তো কিছু করার নাই। তো তিনি ওই শাড়িটাকে আর নিলেন নাকি মনে করে তিনি আস্তে করে ঢাকনাটা টেনে দিলেন। ঢাকনাটা টেনে দিয়ে তিনি তাড়াতাড়ি তার সেই ঝুড়ি নিয়ে, ঝুড়ি অনেক ওজন হয়ে গেছে, এটা নিয়ে কুপি সহ তিনি উপর উঠে আসলেন। উপর উঠে হাঁপাচ্ছেন তিনি কি করবেন। তারপর তিনি সেই যে উপরের যে ট্রাং ছিল সেটা ধরে টান দিলেন, আসতেছে না ওইটা, আর জায়গা মতো আসতেছে না। তিনি অনেক টানাটানি করলেন, ওইটা আর ওখানে আসতেছে না। তো তিনি আর কোন চিন্তা ভাবনা না করে যে কটা শাড়ি উঠায় রাখছিলেন ট্রাঙ্ক থেকে সেগুলো এটার মধ্যে নিয়ে, এই ঝুড়ির মধ্যে নিয়ে তিনি বের হয়ে আসেন ওখান থেকে। বাইরে এসে দেখেন যে বৃষ্টি অনেকটা কমে গেছে, মানে বৃষ্টি ওরকম নাই, বৃষ্টি হালকা হালকা পড়তেছে, টিপ 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 হালকা বৃষ্টি পড়তেছে, কিন্তু মেঘ ডাকাটা মেঘ মাঝে মাঝে গুড়গুড় করতেছে। চিন্তা করলেন যে আমাকে এখন যেতে হবে। তিনি কুপিটা নিভায় ফেললেন, তিনি কোদালটাকে হাতে নিয়ে আর ঝুড়িটাকে মাথায় নিয়ে রওনা দিলেন, বের হয়ে গেলেন এর মধ্যে। হালকা হালকা বৃষ্টি টিপ টিপ পড়তেছে, তো তার ঘাড়ে যে গামছা ছিল সেটা দিয়ে তিনি তার ঝুড়িটাকে পেঁচায় নিয়েছেন উপর থেকে, আর তিনি আসতেছেন। তো তিনি যখন নাকি জঙ্গলের মধ্যে ঢুকে গেছেন তখন তিনি হঠাৎ শব্দ পেলেন, মনে হলো যে সাপের শব্দ, সাপ যেমন ফোসফোস করে, সাপের শব্দ তিনি শুনেছেন, জাত সাপ গ্রামে বলে সাপের শব্দ, এবং একটা না একাধিক জাত সাপের ফোসফোস শব্দ আসতেছে। তো তিনি ভয়ে ভয়ে দৌড়ানো শুরু করলেন, দৌড়াতে দৌড়াতে মূল রাস্তায় উঠে আসলেন, উঠে দৌড়ানো শুরু করলেন, দৌড়াতে 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 এক সময় তিনি বাসায় চলে আসছেন। তার তার বাসায় এসে তিনি তার ঘরের মধ্যে মানে ঝুড়িটা ফেলে তিনি ঢুকলেন, ঢুকে হাঁপাচ্ছেন, মানে বসে পড়ছেন, তার দরজায় চাপায় রাখছিলেন বসে পড়ছেন। অনেকক্ষণ তিনি দম নিলেন, দম নিয়ে তিনি অলরেডি ভিজে গেছেন, কারণ হালকা হালকা বৃষ্টি হচ্ছিল তো ভিজে গেছেন। তো তিনি তাড়াতাড়ি গিয়ে তার বাসার মধ্যে যে কুপি ছিল সেটাকে জ্বাললেন, জ্বেলে তার স্ত্রীর কাছে গেলেন, যে বললেন যে বউ, হ্যাঁ বউ তুমি কেমন আছো বলে তিনি হাত ধরে এরকম টানতেছেন। তো দেখে যে তার স্ত্রী কোনো সাড়া শব্দ করতেছে না, মানে তিনি অবাক হয়ে কোনো সাড়া শব্দ করতেছে না। তিনি স্ত্রীর চোখের দিকে মুখের দিকে তাকালেন, দেখুন তার স্ত্রী চেয়ে আছে সামনে, মানে একবার তার দিকে চেয়ে আছে স্থির দৃষ্টি, মানে দৃষ্টিতে কোনো স্পন্দন নাই। তিনি কেন জানি বুঝে গেলেন যে তার স্ত্রী চলে গেছে তাকে ছেড়ে। তো তার বুকটা একদম মানে হাহাকার করে উঠল, তার মানে বুকটা ফেটে গেল, তিনি চিৎকার করে কান্না করলেন, অনেকক্ষণ চিৎকার করে কান্না করলেন, তার কান্না শোনার কেউ ছিল না। তো তিনি কাঁদতে কাঁদতে একবারে শেষ হয়ে গেলেন, যার জন্য তিনি এত কষ্ট করলেন, এত জায়গায় গেলেন, সেই স্ত্রী নাই। তো খুব কষ্ট পেলেন, কাঁদলেন, ওখানে বসে অনেকক্ষণ কাঁদলেন, কাঁদতে কাঁদতে তিনি প্রায় জ্ঞান হারায় ফেললেন এরকম একটা অবস্থা। তো তারপর যখন তার কান্না থামল তখন তিনি চিন্তা করলেন যে আমি এখন কি করব। তিনি উঠলেন, উঠে যেতে দেখলেন যে সেই যে ঝুড়িটা আনছেন ওইটা রেখে দিচ্ছেন সামনে। তো ওইটাকে এনে তিনি তার খাটের তলে ঢুকলেন, তারপরও কারণ তিনি জানেন মানুষজন আসবে। সকালবেলা হলো, তিনি নিজেই গিয়ে খবর দিলেন মানুষকে যে তার স্ত্রী রাতের বেলা এরকম মারা গেছে। তো মানুষজন আসলো, এসে তার স্ত্রীর জানাজা হলো, তিনি জানাজা পড়লেন, পড়ার পর তাকে সান্ত্বনা দিল মানুষজন। অনেকে বলল যে তুমি একাই বাসায় আর কি থাকবা, তোমার তো খারাপ লাগবে। তো তিনি কোনো কথা বলতে পারতেছেন না, তিনি কাউকে বলতেও পারতেছেন না যে তিনি কালকে রাতে টাকা বা পয়সা জোগাড় করার জন্য কোথায় গেছিলেন, এটাও কাউকে বলতে পারতেছেন না। তার মনের মধ্যে কেমন জানি একটা অন্যরকম ভাব চলে আসছে এবং বুকটা ভেঙে যাচ্ছে, মুচড়ায় যাচ্ছে। তার মনে হচ্ছে যে তিনি পৃথিবীতে না থাকলে ভালো হতো। তেমন চিন্তা করতে করতে তার সাথে মানুষজন ছিল, প্রায় সন্ধ্যাপন্ত দু একজন গ্রামের মানুষ ছিল। তারপর তারা বিদায় নিল তাকে একা করে, তার জন্য খাবার দাবার দিয়ে গেছে গ্রামের মানুষ। তো তিনি একা একা বসে আছেন, অনেকক্ষণ অসাড় হয়ে বসে আছেন, এক সময় ক্লান্তিতে ঘুমায় গেলেন, ঘুমায় গেছেন ঘরের মধ্যে। এই সময় তার মানে কতক্ষণ ঘুমাইছেন তিনি বলতে পারবেন না, মানে বেশ ডিপ ঘুমেছিলেন, ক্লান্ত অবস্থায়। তো কালকের থেকে এরকম একটা পরিশ্রম করছেন, তারপরে এরকম শোক গেছে, এর মধ্যে তিনি হঠাৎ মনে হলো তার বাসার আশেপাশে নুপুরের শব্দ শুনতেছেন, মানে পায়ের মধ্যে যদি ভারী নুপুর পরে কেউ আসে ছপ 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 এরকম শব্দ হচ্ছে। তিনি ঘুমের মধ্যে শুনতেছেন যে নুপুরের শব্দ হচ্ছে। এক পর্যায়ে তিনি চিন্তা করতেছেন যে এই শব্দ কোথেকে আসতেছে। তার স্মৃতিতে ভাঙা ভাঙা আসতেছে তার স্ত্রী একসময় পায়ে ওই তিনি ই কিনে দিছিলেন, ওই যে মলের মতো কিনে দিছিলেন, মানে চিকন নুপুরের মতো, সেটা অবশ্যই এরকম ভারী ছপছপতো না, চিকচিক করে ছোট ছোট এরকম বলের মতো ছিল, শব্দ করত। আবার মাদুলির মতো ছিল, এগুলোতে শব্দ করত। তার স্ত্রীকে বিছা কিনে দিছিলেন, সেটা শব্দ করত। সেই ছিন ছিন শব্দগুলো তার কাছে রিলেট আসতেছে। তো তিনি ভাঙা ভাঙা দুঃস্বপ্নের মতো এরকম চিন্তা করতেছেন। এর মাঝে তার ঘুমটা ভেঙে গেল, তিনি তাকালেন, দেখলেন ঘর অন্ধকার, ঘর অন্ধকার, তার মানে ঘরের দরজা বন্ধ, সামনে কেউ নাই। তো তার একটু ভয়ই লাগলো, তিনি একা, তিনি বুঝতে পারলেন যে তিনি একা, তার স্ত্রী নাই এখানে। হঠাৎ তিনি শব্দ পেলেন তার ঘরের বাইরের যে অংশটা, উঠানের মানে বারান্দার মতো, ওইটাও দরজা লাগানো, ওইখানে ছপ ছপ শব্দ আসতেছে এবং খুব সুন্দর একটা ঘ্রাণ, মানে বলার মতো না, এটা কোনো দামি, খুব দামি কোনো সুগন্ধির ঘ্রাণ হবে, ওখানে হাঁটতেছে তার ওই জায়গাটায়। হঠাৎ করে তিনি একটা ভারী নারী কণ্ঠ শুনলেন, মুন্নাফ মিয়া। তিনি সাথে সাথে মানে 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 কুকড়ে গেলেন ভেতরে, যে এইরকম অভিজাত ভারী কণ্ঠে তাকে মুন্নাফ মিয়া বলে কে ডাক দিল, কর্তৃত্বের সুর। তিনি নিজের অজান্তে বলে উঠল, জি, বলে কালকে যা করছো খুবই খারাপ জিনিস করছো, তুমি আমার সব জিনিস নিয়ে আসছো, আমাকে এইভাবে অপমান কেউ করে নেই, এমনকি তোমাদের জমিদার বাবুও না, সে আমাকে আমার একটা দোষের জন্য শাস্তি দিছিল, সেটা আমি মেনে নিছি, তবে তোমাকেও আমি মাফ করে দিলাম, কারণ তুমি আমাকে চূড়ান্ত অপমান করো নেই, সেটা যদি করতা তাহলে তোমার নিস্তার ছিল না। যাক, তুমি অভাবী মানুষ, কষ্টে করছো, ভালোবাসায় করছো, তোমাকে মাফ করে দিলাম, কিন্তু যদি তুমি এই অর্থ তোমার বিলাসিতার পিছনে ব্যয় করো তাহলে তুমি সেদিনই শেষ হয়ে যাবা। এতটুকু কথা বলেই কোনো সাড়া শব্দ নাই হয়ে গেল ওখান থেকে। মুন্নাফ মিয়া প্রচন্ড ভয় পেলেন, তিনি চিন্তা করলেন কে কথা বলল তার সাথে, এরকম অভিজাত নারী কণ্ঠ তার ঘরের মধ্যে কোত্থেকে আসলো। তিনি ভয় থত্তর করে কাঁপতেছেন। আস্তে আস্তে সুগন্ধিটাও মিলাই গেল, এক সময় সুগন্ধিটা নাই, দুপুরের শব্দও নাই। এর মধ্যে ভোরবেলা দূর থেকে আজানের শব্দ আসলো, মুন্নাফ মিয়া উঠলেন, উঠে দেখলেন যে কেউ নাই, তার ঘরের মধ্যে কোনো সাড়া শব্দ নাই, কিছু নাই। তো তিনি চিন্তা করলেন যে এটা কি স্বপ্ন ছিল, আমি স্বপ্নে দেখছি কিছু। তো তিনি খুঁজে দেখলেন যে তার সেই ঝুড়ি জাগামতোই রাখা আছে তার বিছানার নিচে, কাপড় দিয়ে পেঁচানো, এবং সেটার ভিতরে সেই স্বর্ণালঙ্কারও আছে। মুন্নাফ মিয়া চিন্তা করলো যে আমি কি এগুলো রেখে আসবো জাগামতো, আমার তো এই টাকার আর প্রয়োজন নাই, এগুলো তো আমি করছিলাম আমার স্ত্রীর চিকিৎসার জন্য, তখন আমার টাকার দরকার ছিল, এখন তো টাকার দরকার নাই। কালকের সে কণ্ঠস্বরও মনে পড়ল, তার বিলাসিতার জন্য খরচ করা যাবে না। তো মুন্নাফ মিয়া বিলাসী মানুষ এমনিও ছিলেন না, কিন্তু তিনি চিন্তা করলেন যে তারপরও আমার অবস্থার উন্নতি হইতে পারে, আমি এগুলো রেখে আসার লাভ কি, অন্য কেউ হয়তো একদিন পাবে, নিয়ে যাবে। তো মুন্নাফ মিয়া তখন করল কি, সেই ঝুড়ি নিয়ে সে এলাকার থেকে চলে গেল, মানুষকে দেখালো সেখান থেকে চলে যাচ্ছে, কারণ সে জানে আশেপাশে কোথাও বিক্রি করলে অনেক প্রশ্ন আসবে, অনেক কিছু। তো গ্রামের মানুষ মনে করলো যে মুন্নাফ মিয়া হয়তো যাচ্ছে, তার স্ত্রী নাই, সে একা একা এখানে থাকতে পারবে না। সে মানুষকে জাস্ট বলল যে আমি যাই আমার আত্মীয়র বাড়ি, অন্য জায়গায় যাই, আসবো, আবার ফিরে আসবো, এগুলো বলে সেখান থেকে চলে যায়, একটা ব্যাগ ট্যাগ গোছায় চলে যায়। তো মানুষজন তাকে বলে তোমার ভিটা বাড়ি গিয়ে দেখবে, সে বলে আমি ফিরে আসবো এক সময়, কিছুদিনের পরই ফিরে আসবো, এই বলে সে ওখান থেকে চলে যায়। তো যাওয়ার সময় সে একটা পোটলা গোছায় তার জিনিসপত্র, ওই যে স্বর্ণ সোনা সোনা দানা পাইছে এগুলো নিয়ে যায়। তো তার নিতন্ত যে গরিবী হালাত, এটা দেখে কেউ তাকে নিয়ে চিন্তাও করে না যে সে কি নিয়ে এখান থেকে যাবে, কই যাবে, সবাই মনে করে যে তার স্ত্রী মারা গেছে, তার মন খারাপ, সে একলা থাকতে পারতেছে না, এর জন্য হয়তো যাচ্ছে কোনো আত্মীয় স্বজনের বাড়ি থাকার চেষ্টা করবে। তো মুন্নাফ মিয়া আসলে চলে যায় তাদের ওখান থেকে কাছাকাছি, যেই একদম যেই শহর আছে সেই জায়গাটা, একটু শহরে জায়গা, যেখানে বড় মানে গ্রামের থেকে একটু বড়, যেটা শহরের কাছাকাছি, পুরো শহর বলা চলে না সেই সময়, সেগুলোকে মনে হয় বলতো মহাকুমা বা কিছু, এগুলো বলতো আর কি। যাই হোক, সেখানে যায়, সেখানে গিয়ে সে বোঝে যে সেই অলঙ্কার সে একবারে বিক্রি করতে পারবে না, সে অল্প অল্প করে বিক্রি করা শুরু করে। এবং সে যে বিক্রি করে সেইখানকার যে সোনার দোকানদার, সেও তাকে বলে তুমি কোথায় পাইছো, তো সে বলে যে আমি জমিতে পাইছি, এরকম সে সপ্তাহ দেখায় না, বলে আর কি কি পাইছে, বলে আর কিছু পাই নেই। তো সেখানে সে বিক্রি করে একটা জিনিস, সেখান থেকে তাকে অর্থ কিন্তু পুরো দেয় না, অল্প দেয়। তো সেই অর্থ পেয়ে মনে করে যে আমাকে তো আসলে ঠকাইছে, সে বুঝে যে এই এত দামি জিনিস দিয়ে এতটুকু জিনিস পেলাম। যাই হোক, তার হাতে টাকা পয়সা আসে কিছু, এই টাকা নিয়ে সে চলে যায় সেখান থেকে মূল শহরে। তো সেখান থেকে মূল শহর বলতে তখনকার সময় কলকাতা শহর, তো সেখানে যায়। সেখানে গিয়ে সে তার বাকি জিনিসগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন স্বর্ণের দোকানের কাছে বিক্রি করে, এবং সবার কাছে একই সে গল্প বলে যে সে কৃষক ছিল, সে এরকম কাজ করতো, তার ইসে পাইছে। এরকম করতে করতে সে বেশ অনেক টাকা পয়সা বানিয়ে ফেলে, তার কাছে বেশ টাকা পয়সা হয় মুন্নাফ মিয়ার, এবং এই টাকা পয়সা নিয়ে সে ব্যাক করে এক সময়। তো ব্যাক করার পরে সে যখন তাদের গ্রামের এলাকায় ব্যাক করতেছে, সবাই অবাক যে মুন্নাফ মিয়া এত মানে ভালোভাবে ব্যাক করছে টাকা পয়সা নিয়ে। সে ব্যবসা দেয়, নদীর পাড়ে সে ব্যবসা খুলে তার ওখানে দোকান আড়ত এগুলো দিয়ে ফেলে, মোটামুটি টাকা পয়সা হয়। কিন্তু সেই টাকাগুলোকে তিনি মোটামুটি মুন্নাফ মিয়া মানুষকেই দেয়, দান খয়রাত করতে থাকে। তখনও তার মন মানসিকতা ওরকম হয় নাই, তিনি নিজে বিলাসী তেমন কিছু করতেছেন না, স্বাভাবিকভাবে মানুষকে দিচ্ছে। মানুষ মিয়া মানুষ মনে করে মুন্নাফ মিয়া এত অর্থ বিত্ত পেল কোথায়, অনেককে কাজ টাজ দেন আর কি তিনি। তো মানুষজন অবাক হয়, কিন্তু আসলে তাকে কেউ জিজ্ঞেস করে কোনো সদুত্তর পায় না। মুন্নাফ মিয়া বলে আছে, আমার আত্মীয় স্বজন এরকম ধনী ছিল, তাদের অনেকে চলে গেছে, তারা আমাকে দিয়ে গেছে তাদের জিনিসপত্র। তো যাই হোক, মানুষ এতটা ওইভাবে সিরিয়াসলি নেয় না। তো মুন্নাফ মিয়া এরপরে আস্তে ধীরে সে যখন নাকি ব্যবসা দিয়ে বসছে নদীর পাশে একটা এরকম আড়তের মতো দিয়ে, সেখানে সে একটু বিলাসী জীবনযাপন শুরু করে, মানে তার মধ্যে বিলাস আসা শুরু করে। সে সুন্দর বসে ওখানে বৃষ্টি দেখত, নিজের মতো বসে তামাক খেত, এবং দামি দামি কাপড় চোপড় কেনা শুরু করলো। তো এইগুলো যখন শুরু করলো মুন্নাফ মিয়া, তখন সে দিনে দিনে স্বপ্নে দেখত, দূর থেকে তাকে কেউ স্বপ্নে বলতেছে আপছা একটা অবয়ব, যে মুন্নাফ মিয়া তুমি কিন্তু খারাপ হয়ে যাচ্ছ, তুমি বিলাসে টাকা নষ্ট করতেছ, তোমাকে কিন্তু শেষ করে দিব। তো মুন্নাফ মিয়া এগুলো দুঃস্বপ্ন দেখতে, এবং সে উঠে মনে করত যে ওই যে সে কণ্ঠস্বর শুনছিল সেইটারই মানে কোন ভাইব তার জীবনে আসতেছে, বা সে হয়তো সেই জিনিসটাই অবচেতন মনে লালন করে, এর জন্যই মনে হয় সে স্বপ্ন দেখে। যাই হোক, সেগুলোকে সে ইগনোর করল। ইগনোর করতে করতে মুন্নাফ মিয়ার কিছু সাথে সাঙ্গপাঙ্গ হল, তারা এসে তার সাথে সময় কাটায়, গল্প করে। তারা ওখানে তাদের তার একটা ছোট ঘর হয়েছিল, সেখানে সেখানে বসে আড্ডা দিত, গল্প করত, ভালো জীবন, মানে যেহেতু তার ব্যবসা হয়েছে, ব্যবসার থেকে লাভও আসতেছে, লাভের টাকা দিয়েও সে অনেক খরচ করতেছে। এরকম করতে করতে সেই দান খয়রাত তো করতেছে, সেটার থেকে তার কমেও গেছে সে দান খয়রাতের পরিমাণ। এবং এই সময় মুন্নাফ মিয়ার কাছে আসে যে ওই সময়কার ধনী মানুষরা নাকি নৌকা বানাতো, বড় বড় নৌকা, এবং সেই নৌকা নিয়ে তারা নদীতে যেত, প্রমোদে ঘুরত, এবং সেখানে গিয়ে তারা দেখা যেত ভালো একটা সময় কাটাতো। সেখানকার বিভিন্ন জায়গা ছিল, সেখানে নাচের মানুষ পাওয়া যেত, তাদেরকে নৌকা এনে নাচের ব্যবস্থা করত। মুন্নাফ মিয়ারে এরকম বুদ্ধি দেয় সাথে যারা আড্ডা দেওয়ার মানুষ, তাদের একজনের বুদ্ধিতে তিনি একটা নৌকা তৈরি করেন, খুব সুন্দর করে নৌকা তৈরি করেন। তাদের গ্রামের এবং তাদের গ্রামের কাছের গ্রাম থেকে ভালো কারিগর এনে ভালো কাঠ দিয়ে সে নৌকা বানান, এবং সে নৌকা তৈরি করে, নৌকা একেবারে তৈরি পরিপাটি নৌকা, এবং তার সাথে কয়েকজন সঙ্গী সাথী ওঠে ধনী মানুষ, এবং এদেরকে নিয়ে তিনি নৌকা নিয়ে প্রমোদে বের হন যে তিনি যাবেন এবং অমুক জায়গায় যাবেন, সেখানে যে তারা থাকবেন, ঘুরবেন, সেখানে নাচ দেখবেন, সেখানে আছে সেখানকার নৃত্যখানা যেটাকে বালাখানা বলে সেইটা সেটা আছে, সেখানে যে সময় কাটাবেন, তারপর তারা নৃত্যশিল্পী নিয়ে নৌকা আসবেন, নাচ দেখবেন এরকম। তো মুন্নাফ মিয়া বের হয়ে যান নৌকা নিয়ে, এবং তিনি তার সেই প্রমোদে বের হন। তিনি এতদিনে অনেক পরিবর্তিত মানুষ হয়েছেন, এবং তার মধ্যে আগের সে সহজ সরল মুন্নাফকে পাওয়া অনেক কঠিন। তো তিনি গেছেন সেখান থেকে ঘোরাফেরা করে আসছেন, এসে তিনি রাতের বেলা তার ওখানে নাচের আয়োজন হয়েছে, তার বড় নৌকার মধ্যেই সেখানে তারা সেই তাদের যে জলসা ঘর সেটা বানিয়েছিল, সেটা সেখানে নাচ দেখলেন। নাচটা দেখে মুন্নাফ মিয়া হালকা পাতলা তখন নিজের মতো সুরা খাওয়া শুরু করছেন। তো খেয়ে এসে তিনি রাতের বেলা শুতে আসছেন তার ঘরে। তো শুতে আসতেন সেই রুমের মধ্যে ছোট সুন্দর পিদিম জ্বালানো হয়েছে, তার যে কর্মচারী জ্বালাই দিয়ে গেছে, সুগন্ধি যার রেখে দিয়ে গেছে। তো তিনি ঘরে সবাইকে বিদায় দিয়ে তিনি যখন আসছেন চেঞ্জ করতে, তার ঘরের দরজা রোজা লাগায় নিজে কাপড় চেঞ্জ করে যখন ঢুকছেন, মানে তিনি বিছানায় যাবেন, তখন দেখছেন তার বিছানায় কে যেন একজন বসে আছে। এই আবছা পিদিমের আলোতে তিনি দেখতেছেন কে একজন বসে আছে, এবং ঘোমটা টানা, মাথার উপর ঘোমটা দেয়া। তিনি মনে করলেন যে হয়তো সেই নৃত্যশিল্পীদের কেউ, যে নৃত্যশিল্পী আনা হয়েছে এখানে, যে সে হয়তো বসে আছে। তো তিনি মনে মনে চিন্তা করতেছেন যে আমার তো আসলে জীবনটা একলা কাটতেছে, আমার বিয়ে শাদিও করা দরকার, দেখি চিন্তা ভাবনা করি। এই চিন্তা করে কাছে গেলেন, যে বললেন যে আপনি এইখানে আমার ঘরে, কোনো উত্তর নাই। তো তিনি আর কথা না বলে তার মাথার উপরে ওড়না ছিল এরকম ঢাকা, সেটাকে হাত দিয়ে সরালেন মুন্নাফ। মুন্নাফ সরায় দেখলেন যে সেখানে সে যে বসে আছে তার মাথা নাই, তার মস্তকবিহীন একটা মানুষ বসা, একটা নারী বসা, এবং খুব দামি শাড়ি পরা। সেই শাড়িটা যেই তিনি যে মাথার যে ওড়নাটা উঠাইছেন সেটার ওঠানোর পরে তার যে শাড়ি এটা চমকে উঠছে তার সেই পিদিমের আলোতে, ঝকঝক করতেছে। তার কাছে মনে হলো শাড়িটা তিনি আগে দেখছেন, কোথায় দেখছেন কয়েক সেকেন্ড মনে করতে না পেরে তিনি বুঝতে পারলেন যে এই শাড়িটাকে তিনি দেখছিলেন সেই যে কফিনের ভেতরে। তো তিনি থরথর করে কাঁপা শুরু করলেন, দেখলেন যে সেই যে মানুষটা বসেছিল সে উঠে দাঁড়ালো, তার কিন্তু মাথার অংশটা নাই দাঁড়ালো। তিনি খুব অবাকভাবে একটা কণ্ঠ শুনলেন চারপাশ থেকে, কণ্ঠটা কিন্তু ওখান থেকে আসতেছে না কেন, যেহেতু মাথা ওখানে নাই। বলতেছে যে তোকে বলছিলাম যে তুই আমাকে অপমান করিস নাই বলে তোকে ছেড়ে দিছি, কিন্তু তুই যখন বিলাসী হবি তখন তোকে শেষ করে দিব। এই বলে নাকি সেই যে যেই যে শরীরটা মুন্নাফ মিয়ার দিকে এগিয়ে আসে কয়েক পা। তো মুন্নাফ মিয়া নাকি তখন প্রচন্ড ভয় পান এবং একই সাথে এই একই মানে কয়েক সেকেন্ডের মধ্যে সে প্রচন্ড ডিপেন্ডেন্ট হন, মানে প্রচন্ড রকমের মানে মনের মধ্যে তার আত্মদহন হয়। তিনি নাকি সাথে সাথে ওখানে পড়ে যান, পড়ে গিয়ে নাকি তিনি বলেন যে আমাকে মাফ করে দিয়ে আমি ভুল করছি, আমি ওই দিনই ভুল করছিলাম যেদিন নাকি আপনার এখান থেকে জিনিসপত্র নিয়ে আসছিলাম, আর ওইটাই হয়েছিল আমার চরম ভুল, আমার ওই ভুলে পা দেওয়া উচিত হয় নাই, আর আমার উচিত ছিল ওই দিনই ওই জিনিসপত্রগুলো ওখানে রেখে আসা, আমার জীবনে ভালো কিছু তো হয় নাই। সে নিজে নিজে নাকি তখন তার আত্মদহন হতে থাকে, নাকি বলেন যে আমার নিজের জন্যই আমি ভুল করছি, আমি আর কখনো শান্তিও পাইনি, আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, আমাকে মাফ করে দেন, আজকের মতো মাফ করে দেন, আমি এখান থেকে চলে যাব আর আমার সবকিছু আমি দিয়ে দিব মানুষকে। তো তখন নাকি মুন্নাফ মিয়া এগুলো বলতে বলতে চোখ বন্ধ করে ফেলেন এবং তারপরে তিনি মানে তার হুশ ছিল না। যখন তার হুশ ফেরে তখন তাকে দিনের বেলা তার ওখানে দরজা নক করতেছে মানুষ তার নৌকার ঘরে। তো তিনি উঠেন, উঠে তিনি রাতের সব কথা মনে করেন এবং তিনি একবার ভাবেন যে তিনি কি আসলে তার ওই সময় কোন রকমের বিভ্রম হয়েছিল বা কিছু, কিন্তু না, তিনি কিন্তু ফিল করতে পারেন যে আসলেই রাতের বেলা এরকম কিছু তিনি দেখছেন এবং তিনি বুঝতে পারেন যে তার তিনি যদি এইভাবে জীবনযাপন করতে থাকেন তার কোন একটা ক্ষতি হবে। তো মুন্নাফ মিয়া নাকি তখন ওই নৌভ্রমণ থেকে তাড়াতাড়ি ফিরে আসে এবং এসে তার এই নৌকা ইত্যাদি যা আছে এগুলো সবগুলো নাকি তিনি বিক্রি করে দেন। বিক্রি করে সেই অর্থবিত্ত তিনি ওখানকার যারা নাকি দরিদ্র মানুষ যাদের নিডস আছে, প্রয়োজন আছে, অসুস্থ মানুষ তাদের প্রয়োজনে তিনি সেগুলো দান করে দেন সেই জিনিসপত্র। এবং তিনি যে এখানে যে ব্যবসা বাণিজ্য করছিলেন সেখানে যারা চাকরি বাকরি করতো কাজ করতো সবার মাঝে নাকি ভাগ করে তিনি এগুলো লিখে দেন এবং লিখে দিয়ে যত সামান্য কিছু অর্থবিত্ত নিয়ে তিনি তার সেই পুরনো ভিটায় ফিরে যান। তো সেখানে গিয়ে দেখেন যে খুব খারাপ অবস্থা, ভিটার অবস্থা কেউ তো আর দেখে না। তো সেটাতে তিনি টুকিটাকে নিজে হাতে আবার ঠিকঠাক করেন, নিজেই কৃষিকাজ আবার শুরু করেন এবং নিজে ওখানে থাকা শুরু করেন আস্তে আস্তে এবং পুরোপুরি ধার্মিক টাইপের মানুষ হয়ে যান। তো এরপরে তার কাছে যারা আসত তিনি তার জীবনের ঘটনা তাদেরকে বলতেন, যারা তার কাছে আসত গল্প করত তার সাথে, তার কিছু বন্ধু বান্ধব হয়েছিল এবং যিনি ধর্মকর্ম করত তার সাথে কিছু মানুষও একসাথে এই চর্চা করত। তো তাদেরকে তিনি বলতেন যে তিনি কি ভুল করছিলেন তার এই জীবনের ঘটনাটা বলতেন এবং এভাবেই মুন্নাফ মিয়ার দিন চলে গেছিল। তো এক পর্যায়ে তিনি বৃদ্ধ বয়সে তিনি মানে তাকে আর মানুষজন দেখত আর কি গ্রামের, তো এইভাবেই তিনি চলে যান ওখান থেকে। এই হচ্ছে মুন্নাফ মিয়ার ঘটনা। তো মুন্নাফ মিয়ার ঘটনাটা বেশ ইন্টারেস্টিং ছিল, এটা যদিও একটা গ্রামের লেজেন্ড কিন্তু আমার কাছে মনে হয় এখানে শিক্ষণীয় ব্যাপারও আছে আর বেশ ইন্টারেস্টিং ঘটনাটা। তো আমি চাই আপনারাও যারা এরকম গ্রামগঞ্জের কিছু লেজেন্ড জানেন বা আপনাদের এলাকার কোনো লেজেন্ড জানেন সেগুলো আমাদের কাছে শেয়ার করে ফেলবেন, আমার কাছে কিন্তু বেশ লাগে। আর যদি সেই লেজেন্ডটি মানসম্মত হয় অবশ্যই আমরা তা শেয়ার করে ফেলব। এছাড়া আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন আপনার কাছে থাকা কোনো ঘটনা অথবা আপনার পরিচিত জনের সাথে ঘটা কোনো ঘটনা, সেই মানুষটির কনসেন্ট নিয়ে পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। আর আজকের মতো আমাদের সময় শেষ হয়ে গিয়েছে, আজকে আমাকে চলে যেতে হবে। ইনশাল্লাহ সামনের সপ্তাহে ব্যাক করব অদ্ভুতুলে এবং থার্সডে নাইট ফিয়ার নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলবেন, একটি লাইক দেবেন, শেয়ার করে দেবেন যাতে করে অন্যরাও অদ্ভুত শুনতে পায়। আর আমাদের কাছে ইমেল করবার ঠিকানা হচ্ছে অদ্ভুতুলে@gmail.com, which is odbootoree@gmail.com। আর যারা আমাদেরকে শুধুমাত্র ইউটিউবে শোনেন তারা কিন্তু চেক করে দেখতে পারেন, আমাদের অদ্ভুতের একটা ফেসবুক পেজ আছে, একটি ফেসবুক গ্রুপ আছে, এছাড়া আমাদেরকে খুঁজে পাবেন আপনি ইনস্টাগ্রামে, এক্সে। তো আপনারা চেষ্টা করবেন সব জায়গাতেই আমাদের সাথে সংযুক্ত থাকতে, সেক্ষেত্রে আমাদের আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন সময় মতো। তো যাই হোক, আজকে আর কথা বাড়াবো না, আজকে চলে যাচ্ছি, ইনশাল্লাহ দেখা হবে সামনের সপ্তাহে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।